This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ বন্ধু, আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ এবং ঘড়ির সময়টা এক্স্যাক্টলি রাত 10:30 এবং আজ 29 জানুয়ারি 2015। দেখতে দেখতে জানুয়ারি মাসটাও শেষ হয়ে গেল আর বছরগুলো মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে, দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। আমার তো তাই মনে হচ্ছে, আপনাদেরও হয়তো তাই মনে হচ্ছে। বন্ধু, অবশ্য অনেকে বলে সুখে থাকলে, ভালো থাকলে নাকি সময় তাড়াতাড়ি চলে যায়, আর কষ্টের সময়গুলো নাকি অনেক কষ্টে কষ্টে অনেক দেরিতে যায়। সেটা কি সত্যি? আমার তো মনে হয় না। সময় তো সময় সময়ের মতোই যায়, আপনি যেভাবে দেখবেন ঠিক সেভাবেই কিন্তু আপনার সময় যাবে। আর এই মুহূর্তে আপনি আমাকে শুনছেন ঢাকা এফএম 90.4 এবং আমি আর জিমা আছি আপনার সঙ্গে, থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত। বন্ধু, আর বন্ধু তো বলি, বন্ধু তো অনেক অনেক বেশি ভালোবাসি এই মুহূর্তে যারা শুনছেন, সবাইকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসার বাংলাদেশে। আর অনেকেই আছেন, অনেক অপেক্ষায় আছেন কখন আর জিমা বলবে যে কিভাবে আমরা ভালোবাসার বাংলাদেশে প্রোগ্রামে হট সিটে বসে আমার ভালোবাসার গল্প বলবো। জি বন্ধু, আপনাকে বলছি অবশ্যই কিন্তু আসতে পারেন আমাদের ভালোবাসার বাংলাদেশে এবং বলতে পারেন আপনার শত না বলা কথা, ভালোবাসার সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা আমার সঙ্গে, আমাদের এফএম গুরুর সঙ্গে এবং আমাদের সকল বন্ধুদের সঙ্গে। জি বন্ধু, যা করতে হবে আপনাকে আমাদের এইখানে আমাদের হট সিটে বসার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে, আপনাকে SMS করতে হবে। বন্ধু, SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর এই মুহূর্তে যারা শুনছেন অনেকেই চাচ্ছেন যে জিজ্ঞেস করতে আমি কেমন আছি অথবা সময় কেমন কাটছে অথবা আপনার শত না বলার ভালোবাসার কথাগুলো লিখে পাঠিয়ে দিন 16260 নাম্বারে। আর প্রথমে অবশ্যই কিন্তু FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন সেই ম্যাজিক নাম্বারে পাঠিয়ে দিন 16260। আর বন্ধু, অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thakafm90.4। আর অনেক কথা তো বলেছি, আর অনেক কথা হবে, না বলা কথা, গোপন কথা, সব ভালোবাসার কথা নিয়ে কিন্তু আমি থাকবো আপনারই সঙ্গে। আর পৃথিবীর যত ভালোবাসা, যত সুখ দিতে ইচ্ছা করে কিন্তু সেই ভালোবাসার মানুষটিকে, যাকে অসম্ভব রকম ভালোবাসা হয় এবং প্রতি মুহূর্তে অনেক বেশি মিস করা হয়, তার জন্য কিন্তু সব ভালোবাসা সব সুখ। আর এখন যে গানটি প্লে করছি, আশা করছি সব ভালোবাসার মানুষদের কিন্তু গানটি অনেক বেশি পছন্দ হবে। সো বন্ধু, সঙ্গে থাকুন, গানে বিরতির পর ফিরছি।
Thank you.
করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভালোবাসার মানুষটির কথা কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন 16260 এই নম্বরে।
চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু বন্ধুত্ব ধনী গরিব মানে না।
কাট কাট কাট।
যে আমার কবিতা
প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা।
কলিজাতে তোর এত সাহস, সেই কলিজা আমি ছিঁড়ে ফেলবো।
আর সেই কলিজা ছিঁড়লে সেখানে আপনার মেয়ে মেঘার নামে দেখতে পাবে।
হ্যাঁ, শুধু পর্দার কথা নয়, পর্দা ও পর্দার অন্তরালের গল্প নিয়ে আমি রীতা থাকবো আপনার সাথে কাট আনকাট নিয়ে প্রতি শুক্রবার বিকাল 4টায়।
ভালোবাসার বাংলাদেশ
শুনছেন ভালোবাসার বাংলাদেশ। ইমা আছে আপনারই সঙ্গে। আর একটু আগেই বলছিলাম যে যত সুখ যত ভালোবাসা, ভালোবাসা মানুষটিকেই দিতে ইচ্ছা করে, আর ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস সবাই তো আছে, তারপর ভালোবাসা মানুষটি একটু স্পেশাল, তাই না? আর আপনার ভালোবাসার মানুষটির কথা অথবা তাকে কতটুকু ভালোবাসেন সবকিছু কিন্তু জানিয়ে দিতে পারেন সেই ম্যাজিক নাম্বার 16260 তে। প্রথমে লিখুন এফএম গোর স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু যারা ফেসবুকে কানেক্টেড থাকেন সবসময় আমাদের সঙ্গে তাদেরকে বলছি, আর এখনো যারা কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/FM90.4। আর বন্ধুরা আপনারা জেনে গিয়েছেন যে আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশে অতিথি বন্ধু ফয়সাল, আর আজকে আমরা শুনব তার জীবনের গল্প। আর ভালোবাসার গল্প তো সবাই শোনাতে চায়, সবাই অনেক অধীর আগ্রহে অপেক্ষা করে কখন বৃহস্পতিবার আসবে আর আজকে আমরা কাল কার গল্প শুনবো। সো বন্ধু একদমই কিন্তু মিস করবেন না, সেই মানুষটিকে দেখতে, ফয়সালকে দেখতে অবশ্যই ফেসবুকে কানেক্টেড হয়ে যান এখনই। আর বন্ধু আপনি আপনার কমেন্টও কিন্তু করবেন যে ফয়সালকে দেখতে কেমন লাগছে আর এই মুহূর্তে আপনি কি করছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর ফয়সালকে দেখতে কিন্তু আসলে অনেক চমৎকার লাগছে আমার যেটা মনে হচ্ছে, জানি না আপনাদের কি মনে হচ্ছে, অবশ্যই কিন্তু জানাবেন। আর জানাতে হলে অবশ্যই কিন্তু এফএম গুরু লিখে কমেন্টটি করতে হবে বন্ধু। আর একজন আছে যিনি অনেক কনফিউশনে পড়ে গিয়েছেন যে আসলে আমি মেঘলা না আমি ইমা। রায়হান রিয়াদ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, আচ্ছা ইমা আপু আমি খুবই কনফিউজ যে তোমার ভয়েস আর মেঘলাপুর ভয়েস একই রকম মনে হয় কেন জানো, প্লিজ একটু বলো তো কি করে তোমার আর মেঘলাপুর ভয়েসটা এত সুন্দর। আসলে তা তো জানি না কি করে সুন্দর, আর সবকিছুর মালিক হচ্ছে বিধাতা আল্লাহ তাআলা, অবশ্যই তাকে সবসময় অনেক 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 থ্যাংকস এত সুন্দর ভয়েস দেওয়ার জন্য, আর যার প্রশংসা আপনারা সবসময় করেন। আর আরজে মেঘলা আলাদা আর জিমা আলাদা, যদি একটু মিল থাকতে পারে সেটা তো হতেই পারে। আর আরজে মেঘলা কিন্তু আছে এফএম দোস্তি নিয়ে, অবশ্যই অনেকে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তাদেরকে বলছি অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করবেন এফএম দোস্তি, তার ভালো বন্ধু কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাচ্ছেন। ঝিঝি পোকা আছেন আমাদের সঙ্গে, লিখেছেন যাকে ভালোবাসি সে এখনো জানে না। ঝিঝি পোখা, ভালোবাসা মানুষটিকে তো বলে দিতে হবে যে আমি তোমাকে ভালোবাসি, তা না হলে সে বুঝবে কিভাবে, তাকে অবশ্যই জানিয়ে দিন। আর ফিডব্যাকে অবশ্যই রেজাল্ট একটা আসবে যে ভালোবাসে কি বাসে না। খন্দকার তানভীর রাজ আছেন আমাদের সঙ্গে। তিনি লিখেছেন, ইমা আপু কেমন আছো? অনেক ভালো আছি। আর এত ভালো থাকার কারণটি অবশ্যই জানিয়ে দিতে চাচ্ছে। আর বন্ধুদেরকে কিন্তু সবসময় সবকিছু বলতে ইচ্ছা করে, শেয়ার করতে ইচ্ছা করে। আর এখন তো বন্ধুদেরকে খুব বেশি মিস করি, শুধু বৃহস্পতিবার আসি, মঙ্গলবারে না। তো অনেক বেশি ভালো আছি, কারণ আমার কাজিনের বিয়ে, নানু বাসাতেই ছিলাম, অনেক বেশি মজা হচ্ছিল। আর সবকিছু ছেড়ে দিয়ে এখন প্রোগ্রামে আসতে হয়েছে, তারপরও ভালো লাগছে, খারাপ লাগছে না, কিন্তু খুব মিস করছি এই মুহূর্তে। মাইসা, আশা, আমেনা, আলী, রিদিতা, জয়নব, সবাইকে অনেক মিস করছি, সবাই অনেক মজা করছে এই মুহূর্তে। আমি এখানে প্রোগ্রাম করছি, কোনো সমস্যা নেই, কালকে সবার সাথে অবশ্যই অবশ্যই দেখা হবে। আর এই মুহূর্তে জানি সবাই শুনছে আমাকে, তো সবাইকে অনেক 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 বেশি ভালোবাসে এবং অনেক মিস করছি সবাইকে। আর বন্ধুরা, আপনার মনের যে কোনো কথা কিন্তু জানিয়ে দিতে পারেন 16260 এই নাম্বারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি 16260 তো আমাদের সঙ্গে অনেকেই আছেন। মহিমা আছেন আমাদের সঙ্গে, তিনি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন, জানতে চেয়েছেন কেমন আছি। মহিমা, আমি অনেক 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 ভালো আছি, আশা করছি আপনিও অনেক ভালো আছেন। মোতাকিন আছেন আমাদের সঙ্গে সাভার থেকে। আর আছেন আমাদের সঙ্গে মেঘনা থেকে জোবাইর হোসেন আছেন মাদারীপুর থেকে, কুমিল্লা থেকে আছেন রাসেল, আনিকা আছেন ঢাকা থেকে। তিনি লিখেছেন, তিনি আমাদের নতুন বন্ধু এবং তিনি সাহিলকে অনেক 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 ভালোবাসেন আর তাকে এটি জানিয়ে দিতে বলেছেন। সাহিলের জন্য আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আশা করছি অনেক ভালো যাবে আপনাদের প্রতিটি মুহূর্ত। আরেকটি কথা, ভালোবাসায় মানুষটিকে কিন্তু অবশ্যই সময় দিতে হয়, সময় ছাড়া কিন্তু ভালোবাসার মানুষটিকে কখনোই একদিয়ে রাখা যায় না। ভালোবাসাটা এমন একটি জিনিস, খুব যত্ন করে রাখতে হয়। আর ভালোবাসার জিনিস, ভালো লাগার জিনিসটা যত্ন ছাড়া কিন্তু কখনোই টিকে থাকে না, ভালো থাকে না, বিশেষ করে সম্পর্কগুলো। আপনি একদিন আপনার ভালোবাসার মানুষকে ফোন না দিয়ে কিভাবে থাকতে পারবেন? আর প্রিয় লাভে কিন্তু অবশ্যই এটি হয় না। আর যারা এমনি ফান করছে বাকি, তাদের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট, কিন্তু আপনি যদি কাউকে রিয়েলি লাভ করে থাকেন, অথবা আপনার হাজবেন্ড যিনি আছেন তাকে একদিন একটা মুহূর্ত কিন্তু আপনি মিস করতে চাইবেন না, তাকে সবসময় কাছে রাখতে চাইবেন, সবসময় অনেক বেশি আগলে রাখতে চাইবেন। আর এটাই কিন্তু সম্পর্ক, এটাই কিন্তু ভালোবাসা, অনেক 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 বেশি ভালোবাসা। আর আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে কিন্তু ভালোবাসাটা অনেক বেশি, যেটা আমি সবসময় ফিল করি। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন ফেসবুকে এবং 16260 তে। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে, উইচ ইস www.facebook.com/thakafm94 এ কিন্তু আপনি অবশ্যই ভিজিট করবেন। আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশে অতিথি বন্ধু কিন্তু ফয়সাল, আজকে আমরা শুনব তার জীবনের গল্প। সো বন্ধু, একদমই কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন আর আমার সঙ্গে, আর জিমার সঙ্গে, ভালোবাসার বাংলাদেশের সঙ্গে অবশ্যই কিন্তু থাকবেন। আর একটু আগে যিনি জানতে চেয়েছিলেন রায়হান রিয়াদ যে আমি কে, তার অনেক কনফিউশনে তিনি পড়ে যাচ্ছেন রায়হান রিয়াদের জন্য এই গানটি।
কিনারে হারালো দিন দাহাড়ে, সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয়। মনেরই সহ একটু দূরেই ডাকছে
আজকে চল, তোর কথা উঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল, কে তুই কে তুই কে তুই কে তুই লজ্জাতে তোর নেমেছে জীব, কল্পনা দের আস্কারা দিচ্ছে গাছে জল, অল্প আলো অল্প ছায়া গল্প আমায় বল, আমি যেতে পারি হেসেই বেরোতে পারি অনেক অনেক কথা, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল, কে তুই
অমর একুশে বইমেলা উপলক্ষে ঢাকা এফ এম এর বিশেষ আয়োজন একুশের বইমেলার গল্প শুনবেন প্রতি শনিবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত। আপনারাও শোনাতে পারেন আপনার প্রিয় লেখক এবং বইয়ের গল্প, সেই সাথে স্বরচিত কবিতা। অংশগ্রহণ করতে চাইলে SMS করুন, টাইপ করুন PM মানে বইমেলার সংক্ষিপ্ত রূপ, স্পেস আপনার নাম, স্পেস আপনার ফোন নাম্বার, পাঠিয়ে দিন 16260 এই নম্বরে।
বন্ধু আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনার সঙ্গে। আশা করছি এখন আর কারো বুঝতে সমস্যা নেই যে আমি কে, আমি কিন্তু জানিয়ে দিয়েছি আমি কে। আর আপনারা কিন্তু আছেন আমারই সঙ্গে, ভালোবাসার বাংলাদেশের সঙ্গে, এবং আমি থাকবো কিন্তু আপনার সঙ্গে ঠিক রাত দেড়টা পর্যন্ত। মাঝে মধ্যে যদি একটু বেশি সময় থাকি আমার তো অনেক বেশি ভালো লাগে, যতক্ষণ ভালোবাসার বাংলাদেশের সঙ্গে থাকি অনেক অনেক বেশি ভালো লাগে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে এবং 16260 এই মুহূর্তে অনেকেই দেখছি ফেসবুকে আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন মামুন ফেনি থেকে, আর আছেন আমাদের সঙ্গে সজীব আছেন, তিনি জানতে চেয়েছেন আজকের স্টোরিটা কেমন হবে। সজীব, স্টোরিটা শুনলে কিন্তু বোঝা যাবে যে স্টোরিটা কেমন হবে, এখন তো আমি বলতে পারছি না। MD সাইরুল সোহান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তার নামও সোহান এবং তার ভালোবাসার মানুষটির নাম সোহানা, অনেক বেশি মজার, আসলে কিন্তু অনেক মজার মিলে গেল, তাই না? আপনার নাম সোহান আর তার নাম সোহানা, সোহানা নামটি অনেক চমৎকার কিন্তু। সানিয়া এসকেম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন অনেক থ্যাংকস গানটি প্লে করার জন্য। আকাশের সূর্য ফাহিম আছেন আমাদের সঙ্গে, আর আছেন তুহিন খান, তিনি লিখেছেন আমার জানুকে বলে দাও যেন আমাকে ভুল না বুঝে। তুহিনের জানোটার নামটা তো আমরা জানি না, তাহলে আমি কাকে বলে দিব তুহিন? অবশ্যই কিন্তু ভালোবাসার মানুষটির নামটি পাঠালে আরো বেশি ভালো হতো। তুহিন মোহাম্মদ রাহাত শিকদার আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন অসাম পিক ফয়সাল ভাইয়া, আসলে ফয়সাল কিন্তু দেখতে অনেক চমৎকার, আশা করছি তার ভালোবাসার গল্পটি অনেক বেশি চমৎকার হবে, অনেক অনেক বেশি ভালোবাসায় পরিপূর্ণ হবে, একবার যেটাকে বলে ভালোবাসার টইটুম্বুর আর কি, তেমন হবে ভালোবাসার গল্পটি। আমি তো অধীর আগ্রহে অপেক্ষায় আছি। আর অনেকেই আছেন কিন্তু যে ভালোবাসার গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান কিন্তু কিভাবে করবেন তা জানেন না, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনার ভালোবাসা সফল অথবা বিফল, তবে ইদানিং সফলটা আমি পাচ্ছি না, সফল পেলে আশা করছি মানুষের মধ্যে হারানো সেই ভালোবাসাগুলো আমাদের লিসনারদের মধ্যে থেকে যে ভালোবাসাগুলো আবার ফিরে আসবে। অনেকেই স্টোরি শোনার পর ভাবে যে ভালো আর বাঁচবো না, আজকে এমন হলো, হয়তো আমার লাইফে এমন হতে পারে, কিন্তু ভুলগুলো থেকে আমাদের শুধরে নেওয়া দরকার যে আমি ওই ভুলটি করছি, হয়তো এই ভুলটি আমি নেক্সটে করব না, তাই বলে এই না যে আমি ভালোবাসবো না, ভালোবাসতে পারি না। অবশ্যই কিন্তু ভালোবাসা সফল বিফল যে কোনো একটা কিছু হতে পারে, ভালোবাসাই তো, আর তাই বলে ভালোবাসা কিন্তু থামিয়ে রাখা যাবে না, অবশ্যই ভালোবাসতে হবে। আর বন্ধু অবশ্যই কিন্তু আপনি আমাদের ঢাকা এফএম এর এবং আমাদের লিসনারদের এবং আমাদের ভালোবাসার বাংলাদেশের হট সিটে বসে আমাদের ভালোবাসার আপনার ভালোবাসার গল্প কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, সেটা তো বললাম যে সফল বিফল যাই হোক না কেন অবশ্যই কিন্তু শেয়ার করতে পারেন আপনার সেই ভালোবাসার, অনেক 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 রোমান্টিক ভালোবাসার গল্প আমাদের সঙ্গে শেয়ার করবেন। তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে বন্ধু, আপনাকে SMS করতে হবে, SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম, আপনার লোকেশন স্পেস আপনার এইজ, আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। অনেকেই আছেন যে SMS করেন তারপর আরো অনেক কিছু লিখেন, এত কিছু লিখার দরকার নেই বন্ধু, আপনি জাস্ট এতটুকু লিখলে কিন্তু আমরা বুঝে যাবো যে আপনি আমাদের প্রোগ্রামে আসতে চাচ্ছেন। সো বন্ধু আমি কিন্তু আবারও জানিয়ে দিচ্ছি আপনাকে আপনি কিভাবে আমাদেরকে SMS করবেন, SMS করার জন্য আপনি সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধুরা যারা এই মুহূর্তে ফেসবুকে আছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনি কিন্তু কমেন্ট করবেন, অনেক অনেক কমেন্ট আমি দেখতে পাচ্ছি, অনেকেই অভিযোগ করেছেন সেই আগের অভিযোগ যে কেন আর জিমা আমাদের কমেন্ট পড়ছে না, কমেন্ট পড়ছি না অনেকেই কিন্তু FM গুরু লিখে কমেন্ট করছেন না, তাদের কমেন্ট কিন্তু আমি পড়ছি না, যেটা আমি সবসময় বলি যে অবশ্যই বন্ধু FM গুরু লিখে আপনি আপনার কমেন্টই করবেন। আর অনেকে অপেক্ষায় আছেন যে আমাদের FM গুরু যার কথা শোনার জন্য অনেক অধীর আগ্রহে অপেক্ষায় থাকি তিনি কখন আসবেন, অবশ্যই আসবে এবং আমাদের সেই ভালোবাসার মানুষটি ফয়সালও কিন্তু আসবে। সো বন্ধু অপেক্ষা কিন্তু করতেই হবে, কথায় আছে না সাবর কা ফল মিঠা হোতা হে, ভালো কিছু পেতে বলে অবশ্যই অপেক্ষা করতে হবে। আব্দুল্লাহ আল জাবির আছেন আমাদের সঙ্গে, তিনি ফেনীতে থাকেন কিন্তু এখন ঢাকাতে, তাই তিনি আমাদেরকে লাইভ শুনতে পারছেন, তার অনেক ভালো লাগছে কিন্তু ফেনীতে কেন ঢাকা FM হচ্ছে না, কেন তিনি শুনতে পাচ্ছেন না। জাবির আশা করছি খুব শীঘ্রই আপনার এই কষ্টের সমাধান হয়ে যাবে। মোহাম্মদ রায়হান হোসেন আছেন আমাদের সঙ্গে, যে এস শিশির খান জুহাস আছেন তিনি লিখেছেন তিনি অথৈকে অনেক অনেক ভালোবাসে তা জানিয়ে দিতে, অথৈ জুহাস কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, অথৈ নামটি কিন্তু অনেক চমৎকার, আর ভালোবাসায় কিন্তু যেটা আমি সবসময় বলি যে টেক কেয়ার তো অনেক বেশি জরুরি, জুহাস অবশ্যই কিন্তু ভালোবাসার মানুষটির প্রতি অনেক বেশি টেক কেয়ার করবেন আপনি। আর বন্ধুরা যারা এখনো ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হননি অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, আমাদের যে ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি আছে হয়েছে www.facebook.com/thakafm90.4 এ। আর আপনি কিন্তু জানেন যে আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু কিন্তু ফয়সাল, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, আর যে কোনো সময় যে কোনো বৃহস্পতিবার ভালোবাসার বাংলাদেশে শুনতে চাই আপনারও ভালোবাসার সেই রোমান্টিক কিছু গল্প। আর বিয়ের সিজন চলছে বাইরে, তো আমার কাজিনের বিয়ে তাজ, অনেক অনেক শুভকামনা তাজ এবং পাভেলের জন্য, আশা করছি সারা জীবন তারা একসাথে থাকবে এবং অনেক 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 বেশি ভালো থাকবে, অনেক বেশি যত্নে থাকবে তাদের ভালোবাসা। আর যেহেতু বিয়ের সিজন চলছে অনেকেরই কাজিনের বিয়ে, অনেকে বোনের বিয়ে, অনেকে ভাইয়ের বিয়ে, সো বিয়ে বিয়ে নিয়ে অনেক অনেক আনন্দিত, আর এই আনন্দ ঘন মুহূর্তে ভালো গান তো অবশ্যই শোনা যায়, আর যেহেতু বিয়ে নিয়ে কথা হচ্ছে সো এই গানটি অবশ্যই কিন্তু শুনতে অনেক বেশি ভালো লাগবে। সে বন্ধু কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর জিমার সঙ্গে, ভালোবাসা বাংলাদেশের সঙ্গে, এবং 16260 তে ফেসবুকে facebook.com/thakafm90.4 এ।
আ फलक से परी आ गई है आ, 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 सेहरा सुहाना लगता है दूल्हे का सेहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है दूल्हे का सेहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है पल भर में कैसे बदलते हैं रिश्ते
सेहरा सुहाना लगता तेरी गली बाबुल खूबसूरत ये जमाने याद आएंगे चाह के भी हम तुम्हें ना भूल पाएंगे मुश्किल 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 दामन को छुड़ाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है मुश्किल दामन को छुड़ाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है पल भर में कैसे बदलते हैं रिश्ते अब तो हर अपना बेगाना लगता है
জীবনটাই একটা নাটক
এই যে ভাইয়া কি হয়েছে
আরে আপু বলেন না সিএনজিতে ধাক্কা দিয়ে আমার গাড়ির বাম্পারটা ফালাই দিছে আবার নাটক করতেছে
নাটক ভিন্ন কিছু নয় জীবন থেকেই হয় নাটক শুনতে কান পাতুন ঢাকা এফ এম 90.4 এ প্রতি শুক্রবার রাত 11টায়
ভালোবাসার বাংলাদেশ
আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ ইমা রয়েছে আপনারই সঙ্গে আর এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকেই আছেন ঢাকার বাইরে থেকে অথবা অনেকে দেশের বাইরে থেকে শুনছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক 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 বেশি বেশি ভালোবাসা আমার পক্ষ থেকে আর ভালোবাসা সবসময় বন্ধুদের জন্য থাকে ফ্যামিলির জন্য থাকে সবার জন্যই কিন্তু ভালোবাসা আর আপনার ভালোবাসা কার জন্য অবশ্যই কিন্তু জানাবেন জানাতে হলে আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এই সিন আপনি যা কিছু বলতে চাচ্ছেন তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে আছেন অনেকে আমাদের সঙ্গে এবং 16260 তে আছেন কিন্তু ফেসবুকে যারা আছেন অনেকে FM গুরু লিখে কিন্তু কমেন্ট করছেন না তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে যারা কমেন্ট করছেন FM গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন আর ফেসবুকে কিভাবে জয়েন করবেন আমাদের সঙ্গে অ্যাড্রেসটা কি অনেকে তাও জানতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakafm90.4 আর যারা ফেসবুকে আছেন তারা অলরেডি জেনে গিয়েছেন যে আজকে ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু কিন্তু ফয়সাল আজকে আমরা শুনব তার জীবনের গল্প আর আপনি যদি জানাতে চান আপনার ভালোবাসার এবং প্রতিটি মুহূর্তের সেই ভালোবাসার মানুষের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর সুন্দর গল্প অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন বন্ধু আর তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে তার জন্য আপনাকে SMS করতে হবে আপনার বন্ধু এস এম এস করার জন্য আপনার সেলফোন এস এম এস অপশনে গিয়ে লিখুন এফ এম গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দিন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর একটু আগে যে গানটি শুনছিলাম তার কারণ গানটি আসলে অনেক অনেক চমৎকার একটি গান, আর গানটি শুনে মনটা কেন জানি খারাপ হয়ে গেল যে কালকে আমার বোন বিদায় নেবে, তার সাথে আবার কখন দেখা হবে, ব্যস্ততার মাঝে যদিও দেখা করতে পারি না কিন্তু তারপরও বিয়ে হয়ে গেলে দেখা করা সবসময় পসিবল হয় না, অনেক বেশি মিস করবো ওকে, আর অনেক বেশি খারাপ লাগছে এখন। আর বন্ধুরা এই মুহূর্তে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন ফেসবুকে শাওন মাহমুদ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামটি সবসময় শোনেন আর তার কমেন্ট কিন্তু আমি পড়ি না, এটা তার অভিযোগ। মামুন আমি কিন্তু শাওন আমি কিন্তু আপনার কমেন্ট পড়ার চেষ্টা করছি, আর আপনি এফ এম গুরু লিখে কমেন্ট করেছেন তাই কিন্তু আপনার কমেন্টটি আমি পড়ে দিয়েছি। মেঘলামে জেসমিন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি হাতিঝিল ঝিল থেকে আমাদেরকে শুনছেন তিনি এবং তার বোন, অনেক ভালো লাগলো জেসমিন যে হাতির ঝিলে বসে আমাদেরকে শুনছেন আপনি। আর মেঘলা মেয়ে নামটি এটি আরো বেশি ভালো লাগলো নামটি আপনার। আর আমার আব্বু মাঝে মধ্যে আমাকে মেঘলা মেয়ে বলে ডাকে, কারণ আমি মাঝে মধ্যে যখন রাগ করি আবার মাঝে মধ্যে যখন অনেক মন খারাপ থাকে মাঝে মধ্যে বোঝাই যায় না যে আমার মন খারাপ না আমি কেমন আছি, তখন আব্বু কনফিউশনে পড়ে গেল তখন আমাকে মেঘলা মেয়ে বলে ডাকে। আপনার এই নামটি দেখে আমার আব্বুর কথা মনে পড়ে গেল। আদিসান আলু আছেন আমাদের সঙ্গে, তিনি মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, তিনি লিখেছেন তিনি এতদিন যাবত ভালোবাসার জন্য অপেক্ষা করছেন কিন্তু তার এখনো ভালোবাসা জীবনে আসছে না, কবে আসবে, অবশ্যই বন্ধু এসে পড়বে আর অপেক্ষা কিন্তু করতে হবে, হয়তো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। শিমুল আলম ইফতে আছেন আমাদের সঙ্গে, আরো আছেন শাওন আল মাহাদি আছেন, তিনি লিখেছেন গানটি খুবই ভালো লাগলো। আতিক হাসান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন গুরু আল্লাহ আপনাকে হায়াত দান করুক এবং মানুষের সেবা করার তৌফিক দান করুন। আমিন। অবশ্যই অবশ্যই বন্ধু আতিক হাসান আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এফ এম গুরুর জন্য, ঢাকা এফ এম এর সবার জন্য, যেন আমরা সবাই ভালো কাজ করতে পারি এবং সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আজ আমাদের সঙ্গে আরো আছেন নীরো আছেন চাঁদপুর থেকে, তিনি লিখেছেন তিনি ক্লাস ফাইভে পড়েনি, প্রথম আমাদেরকে শুনছেন, তার মোবাইল নেই কিন্তু তিনি তার বাবার মোবাইল দিয়ে আমাদের প্রোগ্রাম শুনছে, অনেক ভালো লাগছে। নীরো অনেক আমারও অনেক ভালো লাগছে যে ছোট্ট একটি লিস্টার আমি পেয়েছি ক্লাস ফাইভে পড়ে, যেন অনেক ভালো লাগবে যে তুমিও রেডিও শোনো, আমার ভাইও ক্লাস ফাইভে পড়ে, সো মিলে গেল নীরো। আর তোমার নামটি কিন্তু অনেক চমৎকার নীরো চাঁদপুর থেকে, অনেক 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 শুভকামনা তোমার জন্য, আশা করছি পড়ালেখা অনেক ভালো করে করবে যেহেতু পরীক্ষা তোমাদের সামনে আর বছরের শুরু থেকেই কিন্তু পড়ালেখা ভালোভাবে করতে হবে নীরু। আমাদের সঙ্গে আরো আছেন মুন্সীগঞ্জ থেকে আছেন, তিনি তার নামটি লিখেননি, তার তিনি দোলনাকে অনেক ভালোবাসেন জানিয়ে দিতে বলেছেন, দোলনার জন্য অনেক 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 শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা আমি জানিয়ে দিলাম, আশা করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন সবসময়। আরো আছেন আমাদের সঙ্গে রাসেল ইমন পুরান ঢাকা থেকে, তিনি লিখেছেন আই লাভ ইউ আর জে ইমা, ইমা ইউ আর মাই ফার্স্ট লাভ, তাই না, জেনে অনেক ভালো লাগলো যে আপনি আমাকে এত 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 ভালোবাসেন এবং এত সুন্দর করে কমেন্টই করেছেন। আর ইমন পুরান ঢাকার মানুষ আপনি, আমিও পুরান ঢাকার, সো মিলে গেল, আশা করছি কোন এক সময় আপনার সাথে অবশ্যই আমার দেখা হয়ে যাবে, তখন সামনাসামনি বলে দিন যে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। কিন্তু ভালোবাসাটা সবসময় বোঝানো যায় না, কখনোই বোঝানো যায় না ভালোবাসার মানুষটিকে যে তাকে আপনি কতটুকু ভালোবাসেন। আমাদের সঙ্গে আরো আছেন তন্ময় আছেন, তিনি লিখেছেন তার কেন মেসেজ পড়া হচ্ছে না, তিনি একজনকে লাভ করেন, সেই মেয়েকে কিভাবে প্রপোজ করবেন তার উপায়টি বলে দিতে বলেছেন। তন্ময় আপনার নামটি অনেক সুন্দর, অনেক স্মার্ট একটি নাম, আর আশা করছি আপনি খুব স্মার্টলি কিন্তু আপনার ভালোবাসার মানুষটিকে প্রপোজ করতে পারেন, কিন্তু সেটি কিভাবে করবেন, সে কিভাবে পছন্দ করবে তার মনটি আগে আপনার একটু বুঝতে হবে, তারপর সিচুয়েশন বুঝে অবশ্যই আপনি কিন্তু ভালোবাসার মানুষটিকে প্রপোজ করতে পারেন। আর ভালোবাসার আগে কিছু জিনিস খেয়াল করা উচিত, যে ভালোবাসা যাকে আপনি ভালোবাসতে যাচ্ছেন প্রথম দেখাতে অনেক সময় ভালোবাসা হয়ে যায়, ভালো লেগে যায়, কিন্তু সে মানুষটিকেও কিন্তু বুঝতে হবে যে সে মানুষটি কেমন, সে কি চাচ্ছে কি চাচ্ছে না, তার মন মানসিকতা কিন্তু বোঝা অবশ্যই দরকার, ভালোবাসার মধ্যে এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করা দরকার বন্ধু। আর আছেন আমাদের সঙ্গে নিশাত ফারহানা আছেন মানিকগঞ্জ থেকে, নরসিংদী থেকে আছেন আমাদের সঙ্গে, তিনি তার নামটি লিখেননি, তার এইচএসসি এসএসসি পরীক্ষা দিবে তিনি, তার জন্য দোয়া করতে বলেছেন, অবশ্যই অনেক 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 শুভকামনা, অনেক দোয়া রইল আপনার জন্য, আশা করছি পরীক্ষা অনেক ভালো হবে, শুধু দোয়া করলে তো হবে না, পড়ালেখা করতে হবে। আর আছেন আমাদের সঙ্গে অ্যানা বিক্রমপুর থেকে। তিনি লিখেছেন তিনি ক্লাস টেনে পড়েন আর তিনি প্রথম আমাদেরকে শুনছেন, অনেক ভালো লাগছে এবং গুরুকে সালাম জানাতে বলেছেন। অবশ্যই অ্যানা, আমি সালামটি পৌঁছে দিব আমাদের এফ এম গুরুর কাছে। আর কিছুক্ষণ পরেই তো আমাদের এফ এম গুরু সবার সঙ্গে কথা হবে, কথা বলবে তিনি। সে বন্ধু কোথাও যাবেন না, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, ঢাকা এফএম এর সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে বলছি, অবশ্যই বন্ধু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হুইচ ইজ www.facebook.com/dhakafm90.4। আর বন্ধুরা আপনারা জানেন আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু কিন্তু ফয়সাল। আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। ফয়সাল দেখতে কিন্তু অনেক চমৎকার এবং আমি যেটি মনে প্রাণে বিশ্বাস করছি, চিন্তা করছি যে ফয়সালের গল্পটিও কিন্তু অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি ভালো লাগবে সবার। সে প্রত্যাশা কিন্তু আমি করছি, আপনিও করছেন। আর অনেকে আছেন আমাদের ভালোবাসা বাংলাদেশে আসতে চান আমাদের এফ এম গুরুর সামনে, সকল লিসনারদের সামনে তার ভালোবাসার মানুষটির কথা, সুন্দর রোমান্টিক মুহূর্তগুলোর কথা আমাদেরকে জানাতে চান, অবশ্যই জানাবেন। কিন্তু জানাতে হলে ছোট্ট একটি কাজ করতে হবে, আপনাকে এস এম এস করতে হবে। বন্ধু এস এম এস করার জন্য আপনি সেলফোন এস এম এস অপশনে গিয়ে লিখুন এফ এম গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা অথবা আপনি হাউস ওয়াইফ কিনা, তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর অনেকে আছেন ফেসবুকে, অনেক কমেন্ট, অনেকেই রাগ করেছেন আমার সঙ্গে। তাদের জন্য বলছি রাগ করার কোনো কারণ নেই, আমি কিন্তু সবসময় চেষ্টা করি সবার এস এম এস এবং কমেন্ট পড়ার। সো বন্ধু একদমই রাগ করা যাবে না, বন্ধুর সঙ্গে কি রাগ করলে হয় বলুন। আরেকজন আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, তিনি লিখেছেন তার বড় বোনের আজকে বিয়ে, অনেক 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 শুভকামনা আপনার বড় বোনের জন্য, আশা করছি অনেক বেশি ভালো থাকবেন তারা, আর অনেক দোয়া রইল তাদের জন্য। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
আপনি হয়ে যান কিং, ঘরে বসেই এনজয় করুন দরবারি সেবা। বিস্তারিত জানুন বাংলা লায়ন 4G.com এ।
কি পেয়েছো তুমি? মাসে একদিনও ঘুরতে নিয়ে যাও না, কিছু কেনার কথা বলে নানা রকম টাল বাহানা। আমার সাথে নাটক করো, নাটক
জীবনটাই তো একটা নাটক। এই সংসারের জন্য নিজেই সংসারী হতে পারলাম না, আজ আমাকে অবহেলা, আমার জীবনটাই একটা নাটক।
এই যে ভাইয়া, কি হয়েছে?
আরে আপু বললেন না, সিএনজি দিয়ে ধাক্কা দিয়ে আমার গাড়ির বাম্পারটা ফালাই দিছে, আবার নাটক করতেছে।
নাটক ভিন্ন কিছু নয়, জীবন থেকেই হয়। নাটক শুনতে কান পাতুন ঢাকা FM 90.4 এ প্রতি শুক্রবার রাত 11টায়।
ভালোবাসার বাংলাদেশ, আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনারই সঙ্গে। আর এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং নতুন বন্ধু যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করছি সব সময় আমাদের সঙ্গেই থাকবেন বন্ধু। আর বন্ধুরা অবশ্যই আপনি আমাকে SMS করতে পারেন, SMS করার জন্য আপনার সেলফোন SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এই সেন, আপনি যা কিছু বলতে চাচ্ছেন তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর বন্ধু ফেসবুক তো আছে, ফেসবুক আমাদের অফিসিয়াল ফ্যান পেজ আছে, which is www.facebook.com/thakafm90.4। আপনি অবশ্যই ভিজিট করবেন। আর আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশে অতিথি বন্ধু ফয়সাল, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, তার ভালোবাসার গল্প। সো বন্ধু অবশ্যই কিন্তু ফেসবুকে ফয়সালকে দেখে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই FM গুরু লিখতে একদমই ভুলবেন না। অনেকেই আছেন যারা FM গুরু লিখে কমেন্ট করছেন না, তাদের কমেন্ট কিন্তু আমি পড়ছি না, সো বন্ধু একদম মিস করা যাবে না। অবশ্যই FM গুরু লিখে আপনি আপনার কমেন্টই করবেন। অনেকেই আছেন যারা কমেন্ট করছেন এতক্ষণ ধরে, কিন্তু গান চলছিল তাই আমি কমেন্ট পড়তে পারিনি। আর অভিযোগ কেন আমি কমেন্ট পড়ি না, আমি কিন্তু সবসময় সরি বলি যাদের কমেন্ট পড়া হয় না। আর যাদের কমেন্ট পড়া হয় তারা তো আনন্দে হয় নাচানাচি করেন যে আজকে ভালোবাসার বাংলাদেশে আমার কমেন্টটি পড়া হয়েছে, তাই না বন্ধু? কামরুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, শাহাদাত হোসেন রাজীব আছেন, তিনি লিখেছেন অনেক 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 চমৎকার একটি গান। মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ আছেন আমাদের সঙ্গে, তিনিও জানিয়েছেন নাইস সং। আর বন্ধুরা আপনাদের পছন্দ চিন্তা করে, আপনাদের পছন্দের কথা চিন্তা করে কেমন গান এই সময় শুনলে আপনার ভালো লাগবে ঠিক তেমন গানই কিন্তু আমি প্লে করার চেষ্টা করি। মোহাম্মদ তানভীর খান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আজ প্রথম তিনি আমাদেরকে শুনছেন, আর এখন থেকে তিনি নিয়মিত শুনবেন ইনশাআল্লাহ। আশা করছি তানভীর খান যেহেতু ইনশাআল্লাহ বলে দিয়েছেন সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। যাদের স্বপ্ন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন এটা তার প্রথম কমেন্ট, আর আমি যেন কমেন্টটি পড়ি। আর যাদের স্বপ্ন, অনেক অনেক স্বপ্ন নিয়ে বেঁচে থাকবেন, সবসময় ভালো থাকবেন এবং সবসময় আমাদের সঙ্গে থাকবেন। যেহেতু আজকে ফার্স্ট কমেন্ট করেছেন, অনেক বেশি বেশি কমেন্ট করবেন আমাদেরকে। সেতুর রহমান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তার কমেন্টটি পড়া হচ্ছে না কেন। নাজমুল হোসেন আছেন আমাদের সঙ্গে, হৃদয় আছেন, তিনি বলেছেন তিনি আফসানাকে অনেক ভালোবাসেন এবং এই মুহূর্তে অনেক মিস করছেন তাকে জানিয়ে দিতে। হৃদয়, আফসানাকে কিন্তু আমি জানিয়ে দিয়েছি, অবশ্য আফসানাকে এখন আপনি একটি ফোন দিয়ে দিতে পারেন এত মিস করছেন যখন, অথবা একটি SMS ও কিন্তু করতে পারেন। আজিব ছেলে হাসান আছেন নারায়ণগঞ্জ থেকে, তিনি সানারপাড়া থেকে অনেকে আমাদের সঙ্গে থাকেন, নারায়ণগঞ্জ থেকেও অনেকে থাকেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ সবসময় আমাদের সঙ্গে থাকার জন্য, কানেক্টেড থাকার জন্য। তিনি লিখেছেন তিনি ভালো আছেন আগের মতোই, আর আমরা কেমন আছি জানতে চেয়েছেন। প্রতি উইকে আমাদেরকে শুনেন, আর এই উইকেও তিনি মিস করেননি আমাদেরকে শুনতে। হাসান আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনি আগের মতোই ভালো আছেন জেনে আমারও অনেক ভালো লাগলো। সবসময় ভালো থাকবেন সে প্রত্যাশা করছি। অনেকের অনেক মন খারাপ থাকে বিভিন্ন কারণে, কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই। আর কয়দিনই আমরা বাঁচবো, কয়দিনই এই জীবন, সো এত মন খারাপ করে কি লাভ বলুন। মনটা অবশ্যই সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, আর প্রতিদিন একটি করে ভালো কাজ করলে কিন্তু মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আজকে একটি ভালো কাজ করতে পেরেছি সেই চিন্তায় কিন্তু মনটা ভালো হয়ে যাবে। সো এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যাদের অনেক বেশি মন খারাপ থাকে। আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে নয়ন আছেন, আর আরো আছেন রাইজিং সান আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ কামরুজ্জামান আছেন, মোহাম্মদ আলাউদ্দিন আছেন, অনুভবের হৃদয় আছেন আমাদের সঙ্গে, তিনি ময়মনসিংহ পলিটেকনিক থেকে শুনছেন আমাদেরকে। তার 12 জন বন্ধু মিলে তাদের খুব কষ্ট করে শুনতে হয়, তাদের ইঞ্জিনিয়ারটার নষ্ট হয়ে গিয়েছে, তারপর অনেক কষ্ট করে শুনছেন আর আমাদের FM গুরু ভয়েস শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। জি বন্ধু, অপেক্ষা তো আর একটু করতেই হবে, তারপরে কিন্তু আমাদের সঙ্গে FM গুরু কানেক্টেড হচ্ছেন। আর অধীর আগ্রহ যারা অপেক্ষা করছেন তাদের অপেক্ষার প্রহর কিন্তু শেষ হবে আর কিছুক্ষণ পরে। সে বন্ধু আর একটু কষ্ট করে অপেক্ষা করুন। গালিব হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি আনিকাকে অনেক ভালোবাসেন। আর আছেন আমাদের সঙ্গে কাজী ফারহাদ তন্ময়, ফারহাদ মোল্লা আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে। আরো আছেন অ্যাঞ্জেল শ্রুতি, তিনি জানতে চেয়েছেন আমরা কেমন আছি। অনেক ভালো আছি শ্রুতি, আশা করছি আপনিও অনেক ভালো আছেন। সাইদ এনামুল হক এনাম আছেন আমাদের সঙ্গে, তিনি লাবণ্যকে অনেক লাভ করেন জানিয়ে দিতে বলেছেন। লাবণ্য এনাম আপনাকে অনেক 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 ভালোবাসে, আর আপনাদের ভালোবাসাটা সারা জীবন যেন একসঙ্গে টিকে থাকতে পারে, অনেক ভালো থাকতে পারে এবং অনেক যত্নে থাকতে পারে সে প্রত্যাশা করছি। আর এনাম আপনি কিন্তু আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে, লাবণ্যকে নিয়ে আমাদের ভালোবাসা বাংলাদেশ আসতে পারেন, আপনার সফল ভালোবাসার গল্প আমাদেরকে শোনাতে পারেন। সো বন্ধু এনাম, অবশ্যই এখন একটা কাজ করতে হবে যে আপনাকে এখনই আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে টাইপ করুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। কি করছেন মানে আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর এই মুহূর্তে যারা আছেন আমাদের সঙ্গে কানেক্টেড, অনেকেরই মন খারাপ, মন ভালো করতে চাচ্ছেন, আশা করছি আমাদের সঙ্গে থাকলে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আর ভালোবাসা বাংলাদেশের সঙ্গে, FM গুরুর সঙ্গে এবং আর জিমার সঙ্গে থাকলে তো মন ভালো না হয় কি কোনো উপায় আছে? আর যাদের মন ভালো নেই আশা করছি গানটি শুনে ভালো লাগবে, সঙ্গে থাকুন।
Track was downloaded from FusionBD.com.
প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বৃহস্পতি এবং শুক্রবারের এই সময়টাতে আমরা সকলে মিলে অপেক্ষায় থাকি কোন একজন ভালোবাসার মানুষকে নিয়ে শুনব তার জীবনের কথা। এখানে ভালোবাসা বলতেই যে রোমান্টিক ভালোবাসার কথা হয় তা কিন্তু না, বিভিন্ন ফরম্যাটে ভালোবাসা আমাদের কাছে এসে ধরা দেয়, বা ভালোবাসার বিভিন্ন রূপ বা বৈচিত্র্যের সাথে কাছে থেকে আমরা পরিচিত হই। ভালোবাসার বাংলাদেশের এই প্ল্যাটফর্ম স্টুডিওকে ধন্যবাদ, ধন্যবাদ ঢাকা এফএম এর পুরোপুরি পরিপূর্ণ কর্মযজ্ঞকে, যার মাধ্যমে আমাদের এই ভালোবাসার কথা ভালোবাসা প্রবণ মানুষের কাছে পৌঁছে যায় দেশ এবং দেশের বাইরে। সবাইকে স্বাগত জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে প্রণব ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। এবং ফাইনালি আজকের যিনি আমাদের আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, যার জন্য আমরা প্রতীক্ষায় থাকি, যার জন্য ইনফ্যাক্ট আমাদের শ্রোতা বন্ধুরা অনেক বেশি প্রতীক্ষায় থাকে, যার কথা শুনতে চায়, যিনি আমাদেরকে পারমিট করেন তার জীবনের প্রত্যেকটা গলিপথ প্রত্যেকটা বাকি আমাদেরকে নিয়ে যাওয়ার, যার জন্য আমরা পরিপূর্ণভাবে নির্ভর করি স্রষ্টার কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যাতে করে তিনি আমাদেরকে পথ দেখান। যার উপর ভরসা করে আমরা সমস্ত কর্মযজ্ঞ শুরু করি, যার হাত ধরে আমরা চেষ্টা করি একটা সঠিক সমাধানের দিকে পৌঁছে যাওয়ার, আমাদের ধৃষ্টতা নেই নিজে কোনো সমস্যার সমাধান করার, বাট আমরা আশা তো করতেই পারি, স্বপ্ন তো দেখতেই পারি। তাই আমার মনে হয় না শুধুমাত্র কোনো এফএম ইন্ডাস্ট্রি না, কোনো টেলিভিশন না, স্পেশালি যদি আমরা ইন শর্ট বলি মিডিয়া, নট অনলি ইন বাংলাদেশ, ইন গ্লোবাল মিডিয়া, কেউ হয়তো প্রবলেমের বাইরে কোনো প্রবলেম রিজলভ করতে হয় এ ধরনের উদ্যোগ নিয়ে এ ধরনের সাহস কেউ হয়তো দেখাতে পারেনি, বাট আমরা সাহস দেখিয়েছি বন্ধু আপনাদেরকে সাথে নিয়ে, এবং ফাইনালি এই সাহসটা দেখিয়ে আমরা ভুল করিনি, আমাদের সাহসটা অমূলক কখনোই ছিল না, সেটা আপনারা প্রমাণ করেছেন বারংবার। বিভিন্নভাবে বিভিন্ন প্রবলেম আমাদের সামনে পড়েছে, আপনারা সবাই মিলে চেষ্টা করেছেন, দেন ফাইনালি সেই প্রবলেম সফলভাবে আমরা সেই প্রবলেমকে সমাধান করতে সক্ষম হয়েছি। তাই বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, তিনি অবশ্যই আমাদেরকে কোনো না কোনো পন্থা বা পথ বাতলে দিবেন যার মাধ্যমে যে কোনো সমস্যার সুন্দরতম সমাধান আসবে। আজকে শুরু করতে যাচ্ছে আজকের অনুষ্ঠান বন্ধু, প্রথমে আনুষ্ঠানিকভাবে আমি স্বাগত জানাচ্ছি আজকের যিনি হট সিট অলঙ্কৃত করেছেন, আমার ভালোবাসার বন্ধু, যে তার জীবনের ভালোবাসার কথা আপনাদের সামনে উপস্থাপন করবে এই ভরসা নিয়ে, এই সৎসাহস নিয়ে যে তার জীবনের সমস্ত কিছুই অবশ্যই সুরে বাজবে যেমন স্বপ্ন তিনি দেখেন তার জীবনকে ঘিরে। স্বাগত জানাচ্ছি আমাদের ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে।
থ্যাংক ইউ গুরু, আপনাকে ধন্যবাদ যে আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, যে আমার ভালোবাসার জীবনটা যেভাবে ভালোবাসাময় ছিল সে ব্যাপারটা শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো, সেই সুযোগটা করে দেওয়ার জন্য ঢাকা এফএম কে ধন্যবাদ। তো আমি শুরু করছি আমার জীবনের প্রথম থেকেই। আমার নাম ফয়সাল, আমি ফয়সাল, এট প্রেজেন্ট টাইম আমি জবে আছি একটি ডিজাইন ফার্মে। তো আমার গল্পটা আসলে একেবারেই ছোটবেলা থেকে আসতে যাচ্ছি। তো ছোটবেলা আসলে কেটেছে খুবই অ্যাজ ইউজুয়াল, যেভাবে সাধারণ সবাই বা সবার মতোই গ্রামে ছিলাম, গ্রামের পরিবেশেই বেড়ে ওঠা। তো সেভাবে শুরু হচ্ছিল, এভাবেই দিনকাল ওইভাবেই চলছে। তো যতটুকু মনে পড়ে যে আগে যে ব্যাপারগুলো ছিল যে জীবনের সাথে, যে স্কুলে যাওয়া, গ্রামের বন্ধুদের সাথে থাকা বা সবকিছুই একটু শৈশবের আমেজ দিয়ে দেখা, ওইভাবেই সবকিছু যাচ্ছিল। তো আর বাবা মা ভাইয়ের সাথে সবার সাথে সবকিছু এনজয় করা এরকমই হচ্ছিল। তো যতদূর মনে পড়ে ক্লাস যখন ভর্তি হই বা শুরু করি ক্লাস থ্রি থেকে, মানে স্মৃতিগুলো মনে পড়ে, শুরু করছি ওইভাবেই ক্লাস ফাইভ পর্যন্ত গ্রামের স্কুলে পড়া। তো ফাইভের কিছু ঘটনা মনে পড়ে এরকম, যে ফাইভ পর্যন্ত মানে স্টুডেন্ট বলতে আমি মোটামুটি স্টুডেন্ট ছিলাম, নিজেভাবে ভালো ছিলাম না, মোটামুটি স্টুডেন্ট ছিলাম। তো গ্রামের স্কুলে ফার্স্ট বয় ছিলাম, ফার্স্ট ছিলাম। তো আমার সেকেন্ড পজিশন ছিল একটি মেয়ে। তো মেয়েটা নতুনই আসে ক্লাস ফাইভে, এসে নতুন অ্যাডমিট হয়। তো মেয়েটা আসছে ক্লাসে, সবার সাথে টিচার ইন্ট্রোডিউস করিয়ে দিল। তো ওইভাবেই যাচ্ছে, আমি যে ক্লাস ক্যাপ্টেন সবকিছুই মানে ওইভাবে ক্লাসের মধ্যে সব ফ্রেন্ডরা ওইভাবে।
ফয়সালে কিন্তু গল্প চলতে থাকবে এবং সেই সাথে ফয়সালের এই যে লেখনীগুলো ফয়সাল, যেগুলো আমার হাতে এখন,
জি গুরু,
এটা কি একেবারে সন্তান তুল্য, রাইট?
হ্যাঁ জি বস, আমি হ্যাঁ এটা নিজেই লিখতাম এবং এটা আমার একটা একরকম ফ্যাশন ছিল, যে লেখার প্রতি একটা ঝোঁক ছিল।
এটাকে আমি কি ধরনের কথা বলবো, এগুলো রম্য রচনা, গদ্য?
না না গুরু, এভাবে কোনো কিছু আসলে নির্দিষ্ট কোনো কিছুকে মিন করে না,
কোনো ফরম্যাটে লেখা না, বাট আমি নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করেছি।
হ্যাঁ, আমার নিজের মতো উপস্থাপন, জাস্ট আমার সম্পর্কের এক একটা লেভেলে আমি এই ব্যাপারগুলো ফিল করছি ওই তাগিদ থেকে লেখা। নট
প্রচুর লেখা, অ্যাকচুয়ালি প্রচুর লেখা। আমি মাঝে মাঝে হয়তো তার কিছু কিছু লেখা উপস্থাপন করব আপনাদের কাছে।
আরো লেখা ছিল কিন্তু আনফরচুনেটলি আমার হাতে এগুলো নাই, এগুলো আমি হারিয়ে ফেলেছি।
অ্যাট লিস্ট ফয়সালের ভালো লাগবে, কারণ লেখনের মধ্যে প্রত্যেকটা বর্ণের মধ্যে, শব্দের মধ্যে, অনেক স্মৃতি, অনেক ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু মিশে আছে, রাইট ফয়সাল? আচ্ছা, ফার্স্ট যে লেখাটা সেটা আমি এই ফাঁকে একটু শেয়ার করে নিই। প্রথম লেখাটিতে আমি যাচ্ছি এবং এটার মাঝে মাঝে অবশ্যই ফয়সালের কাছ থেকে তার জীবনের কথাগুলো আমরা শুনতে থাকব। ফয়সালের কাছে এখন পর্যন্ত যতটুকু শুনলাম তার ছোটবেলার জীবনের কথা, দেন ঠিক সেই মুহূর্তটাতেই হঠাৎ করেই তার জীবনে একটি মেয়ের আবির্ভাব, রাইট?
হ্যাঁ জি গুরু, একটি মেয়ে না, একটা সাধারণ ভাবে আমাদের ক্লাসে আসে বা নতুন ভাবে একটা মেয়েকে দেখা। হ্যাঁ, তো পরিচয় পর্ব শেষ হওয়ার পরে মেয়েটা, যেহেতু আমি ফার্স্ট বয় ছিলাম, সবকিছুতেই একরকম প্রায়োরিটি ছিল টিচারের দিক থেকে বা স্কুলের সবকিছুতেই, তো ক্লাসে হাইস্ট মার্ক পেলে দেখা যেত মেয়েটা কিছুটা আমাকে অ্যাভয়েড করে চলত, তো অ্যাভয়েড করে চলত, কিন্তু মেয়েটার সাথে সরাসরি ওইভাবে আমার কখনো কথা হয়নি বা কখনো ওইভাবে কোন ধরনের যোগাযোগ হয়ে ওঠেনি, বাট চলতেছিল এভাবে। তো ক্লাস ফাইভ পুরোটুকু এভাবে পার করা, তো মাঝে সাঝে ব্যাপারটা ওইভাবে ফিল করতাম যে ফ্রেন্ডরা যারা ছিল তারা ওকে নিয়ে আমাকে নানান ধরনের গল্প তৈরি করত। তো
একেবারে বিনা কারণে কি গল্প তৈরি হতো না কোন কারণ?
না কারণ না গুরু, ব্যাপারটা ওইখানে আমি ফার্স্ট বয় ছিলাম আর সেকেন্ড গার্ল ছিল, মানে ক্লাসের পজিশনে ছিল সেকেন্ড, তো আমি তার সাথে নর্মালি বা কোনো কথা হতো না, কোনোদিন কথা হয়ওনি। তো এ পর্যন্ত তো সবাই ওকে নিয়ে এক ধরনের দুষ্টামি করা, যেটাকে বলে যে দুষ্টামি করে তার সাথে আমার একটা অদৃশ্য একটা রিলেশন ভাবতে থাকে আর কি, যে না এরকম বা এভাবে। তাছাড়া আমি ওইভাবে ফিল করিনি, জাস্ট একটা মেয়ে হিসেবে যতটুকু অতটুকু ফিল করতাম বা আমার সেকেন্ড পজিশনে একটা মেয়ে বা এভাবেই দেখতাম। তো ক্লাসের ক্লাস যেভাবে হয়েছিল যে গ্রামে ছিলাম, তো দেখা যাচ্ছে একদিন যদি ক্লাস মিস করতাম তো টিচার আমার বাড়িতে আমার ফ্রেন্ডদেরকে পাঠিয়ে দিত আমার ক্লাসে নিয়ে আসার জন্য। ক্লাসে আমি ছাড়া নাকি ক্লাসে স্টার্ট করা যায় না, হ্যাঁ, কারণ এখানে ফার্স্ট আমি ছিলাম, সবকিছুই দেখতে হইতো, যেমন ক্লাসের কে দুষ্টামি করতেছে সেগুলো লিখতে হইতো। একটা ম্যাডাম ছিল যে ক্লাসে আসলে মুখে আঙ্গুল দিয়ে ধরা দিত যে ক্লাসে কোনো কথাবার্তা বলা যাবে না, তো আর আমাকে দায়িত্ব দিত আমি লিখে রাখতাম, নোট করে রাখতাম, আর ম্যাডাম আসলে তখন তার সাহায্য করত এভাবে আর কি। এবং এভাবে অনেকে আমাকে আবার চকলেট দিয়ে ওই ব্যাপারটা প্রভাবিত করতো, তাকে যাতে কোনোভাবে তার নামটা না লিখি, এরকম আর কি। ক্লাসের দিক থেকে কিছু
ছিলেন যে চাইলে কারো নাম লিখে দেওয়া,
হ্যাঁ হ্যাঁ জি, তো এভাবে অনেকে চাইতো আর কি। তো ওইভাবে মজা ছিল ব্যাপারগুলো, তো ওই এভাবে যাচ্ছিল। তো বেশি যে জিনিসটা হয় যে ক্লাস ফাইভে তো বৃত্তি থাকে, স্কলারশিপের জন্য আবেদন করা হয়েছে এবং মেয়েটি আমার গ্রুপে পড়ে গেছে এবং আমরা টোটালি ছয় জন মনে হয় ওই গ্রুপে ছিলাম, আর কেউ ওটার জন্য ইন্টারেস্টেড ছিল না। তো ওদের ওকে নিয়ে আমার আলাদা ক্লাস হতো, তো টিচার সবসময় ব্ল্যাকবোর্ডে অঙ্ক কষতে দিলে আমাকেই দিত কিন্তু মেয়েটাকে দিত না। তো আমি বুঝতাম মেয়েটা মনে মনে খুব মানে ঈর্ষা ফিল করতেছে যে না আমাকে প্রায়োরিটি দিচ্ছে, মেয়েটা তো কম যায় না, সেও যে কম পারে সেটা না, কিন্তু আমি ফার্স্ট হই বা যেসব টেস্ট হয় আমি নাম্বার পেতাম বেশি, 90-92 বা এরকম, সে আমাকে টপ কাটতে পারত না। তো যাই হোক এভাবে যাচ্ছিল, তো ফাইনাল পরীক্ষা চলে আসে, তো দেখা যাচ্ছে যে আমি ফার্স্ট হই ও আবার সেকেন্ড। তারপরে যতটুকু যায় আমি গ্রামের স্কুল থেকে, যেহেতু মানে বাসার দৃষ্টিভঙ্গি ছিল যে না ভালো করতেছি, একটা ভালো এক্সপেকটেশন করতেছে আমার প্রতি, আর গ্রামে আমাদের টিচার ছিল হলো গিয়ে আমার চাচাই হয়, তো গ্রামের আমাদের পাশের বাড়িরই, তো আসলে অনেক রেস্ট্রিকশন ছিল, যেমন এরকম যে পড়ালেখার বাইরে কিছু চিন্তা করার সুযোগ ছিল না, যে দেখা যাচ্ছে আমরা বাইরে খেলতে গেলাম টিচার আইসা যদি দেখা পায় পরের দিন এটার জন্য কৈফিয়ত দিতে হতো এবং মার খেতে হতো।
মানে পড়ালেখার বাইরে কিছুই চলবে না,
চলবে না,
খেলাধুলা কোনো কিছু
না, কিছুই চলবে না। ইভেন এমন হয়েছে আমি আর আমার ভাই পুকুরে ঝাঁপ দিতাম, গোসল করতাম, তো টিচারকে দেখছি আমরা ডুব দিয়ে বসে থাকতাম।
মানে কি গোসলও চলবে না এরকম তো না,
এরকমই মানে
মানে ভয়ে ব্যাপারটা এরকম হয়ে গেছে।
এবং না না গোসল করতে দেখলে বলতেছে পুকুরে বেশি লাফালাফি করে জ্বর আসবে, পড়তে পারবো না, মানে এরকম টাইপের হার্ড টিচার ছিল। তো মানে টোটালি আমাদের স্বাধীনতা খুব কম ছিল আর কি, যে বাইরে বেরোবো ভয় ভয় থাকতাম। আর ব্যাপারটা এরকম ছিল যে টিচার কোনোভাবে পড়া পারি নাই বা কোনো কিছু মিস করছি বা পড়ালেখার মধ্যে থাকি নাই তখন পিটানি খাইতে হতো, এরকম ছিল। তো এই জন্যই সবসময় চাইতাম যে না পড়ালেখার মধ্যে বা এইভাবেই থাকতাম। আর ওদিকে আবার স্কুলও জ্বালাতন ছিল যে স্কুলে না গেলে কোনোভাবে মিস করলে টিচার পাঠাই দিত, পাঠিয়ে দিয়ে আবার স্কুলে নিয়ে আসতো। তো দুদিন আমি পালাইও ছিলাম। তারপর একদিন ধরে নে বলে বলতেছে, ম্যাডামই ছিল তো বলছে, তোকে তো আমরা এরকম করি, তোর তুই যে বড় হয়ে আমাদেরকে শাড়ি একটা দিবি এই জন্য না, তো একটা ভালো স্টুডেন্ট ভালোবার সুযোগ আছে ওই জিনিসটা যাতে তুই বড় হয়ে করতে পারিস, তুই তো বড় হয়ে বড় কিছু হয়ে আমাকে তো একটা শাড়ি এনে দিবি না। তো এভাবেই ছিল আসলে ছোটবেলার ব্যাপারটা। তো পরবর্তী ফাইনালে ফার্স্ট হয়ে তারপরে তখন তো ফাইনাল পরীক্ষা মানে শীতের সিজন, গ্রামে খুবই মানে ওই সময়টুকু মনে হয়তো আমি অনেক স্বাধীন, পড়ালেখা থাকতো না বা এইভাবে, কিন্তু আমি তখন আরো আটকে পড়লাম বিকজ অফ বৃত্তি পরীক্ষা বা আমাদের জেলা স্কুলে পরীক্ষা দিব, ওইখানে কম্পিটিশন খুব মানে পুরা জেলার, আমি হোম ডিস্ট্রিক্ট বলি নাই যে আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী, তো ওই জেলা স্কুলেই পরীক্ষা দিতে হইতো, ওটার জন্য প্রিপারেশন। তো আমি একা একা পড়তাম, আমি খুব মানে খারাপ যে ফিল হইতো যে না সবাই আনন্দ করতেছে শীতের কাল, সবাই হই হুল্লোড় খেলাধুলা এইসব মধ্যে থেকে আমি কিছু করতে পারতেছি না। তো আমি কি করতাম, দুই তিন দিন ফাঁকি দিতাম, আর আমার আমার ইমিডিয়েট বড় ভাই 2 বছরের বড়, সে আমাকে ধরে নিয়ে আসতো।
আচ্ছা,
ধরে নিয়ে এসে তারপরে পড়ার মধ্যে থাকতে হইতো। তারপর দেখা গেল যে আমি জিলা স্কুলে যেদিন রেজাল্ট দেয় আমি একাই আমার এক বোনের হাজবেন্ডের বাড়িতে যাচ্ছি, তো সেখানে গিয়ে দেখি মাইজদির উপর দিয়ে যেতে হয়, আমাদের শহর মাইজদিতেই ছিল। তো ওইখানে গিয়ে আমি স্কুলে গিয়ে আমার রেজাল্টটা দেখি যে আমি ওইখানে 11তম হয়েছি, তো খুব ভালো লাগলো সেদিন যে 11তম হয়েছি। তারপরে
এই ভালো লাগার সাথে সাথে তার একটা ভালো লাগা দিয়ে দিই ফয়সালকে, ফয়সালের প্রথম লেখনীটা মাঝে মাঝে অংশ বিশেষ আমি পড়ে শোনাবার চেষ্টা করব যেগুলো ফয়সালের লেখনীর মাধ্যমে উঠে এসেছে। প্রতিদিন নিয়ম মেনে পৃথিবীর বুকে সন্ধ্যা নামে, সন্ধ্যার সাথে আমিও হয়ে যায় তার সঙ্গে, কেন জানি আমার সন্ধ্যাবেলার কোনো গন্তব্য থাকে না, আবছায় আলো আধারের মতো এ যেন ছলনাময়, যেদিকে পথ আমাকে নিয়ে যায় আমিও সেই পথেরই পথিক হই, সন্ধ্যার ভরসায় আমি চলতে থাকি, প্রকৃতির নিয়মে একসময় সন্ধ্যাটা মিলিয়ে যায়, আমি তখন থমকে থামি, দিকভ্রান্ত হয়ে যায়, আসমান জমিন বিস্তর শূন্য মনে হয়, এ শূন্যতায় সন্ধ্যাটা ছাড়া আমার অস্তিত্ব নেই, সন্ধ্যার মায় আমি গৃহত্যাগী হয়েছি, আর সেই সন্ধ্যাটা এভাবে তার যাবার খেয়ালে চলে গেল আমাকে নিঃসঙ্গ করে, আমি বিশ্বাসহীনতায় ভুগি, বিশ্বাস করেই তো সন্ধ্যাটাকে আমার ভেবেছি, আর সে কিনা নিজ খেয়ালে আমাকে আধারে ভরা এক রাতের হাতে সঁপে দিল, হয়তো সবার নিয়মে সবাই সব পারে অথবা পারতে হয়, স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়, সরি নিছক মায়ার খেলা, সবই নিছক মায়ার খেলা।
থ্যাংকস গুরু এবার সুন্দর করে আবৃত্তি করে শোনানোর জন্য। আমি আসলে এভাবে ভাবি নাই যেভাবে কখনো আবৃত্তি হয়ে আমার সামনে আমার কোনো সৃষ্টি এভাবে হইতে পারে, আমার কাছে অনেক ভালো লাগলো ব্যাপারটা। যাই হোক, আমি ঘটনাতে ফিরে আসি। তারপরে জিলা স্কুলে 11তম হয়েছি, তারপরে আমার গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ছিল আমার স্কুলটা, তো রেগুলার খুব ভোরবেলায় স্কুলে যেতে হতো। তারপর এর মধ্যে থেকে একদিন আমার দাদু ছিল তখন, তো দাদু একদিন হঠাৎ করে দৌড় দিয়ে বাড়িতে আসে, এসে আমাকে খুঁজতে থাকে আমি কোথায়, তারপর খুঁজতেছে, আমি দৌড়ে গিয়ে দাদুর সামনে যাই, তারপর দাদু বলতেছে যে তোকে স্কুল থেকে খোঁজ করতেছে, তো খোঁজ করতেছে কেন, বলতেছে তোর নাকি কি হয়েছে তোকে স্কুল থেকে খোঁজ করতেছে, তোকে স্কুলে এখনই যেতে হবে, টিচাররা তোকে যাওয়ার জন্য বলছে। তারপর আমি দৌড়ে দৌড়ে স্কুলে গেলাম, আমার ভাবনা এটা ছিল যেহেতু বৃত্তি পরীক্ষা দিয়েছি হয়তো ওইখানে কোনো রেজাল্টের কিছু ব্যাপার থাকতে পারে, নয়তো এভাবে আর ইমার্জেন্সি নিয়ে খোঁজ করার কোনো মানে নাই। তারপর আমি ওই দিন দৌড়ে দৌড়ে স্কুলে গিয়েছি, তারপর টিচাররা দেখে বলতে তোমার হাতে মিষ্টি কোথায়, তারপর আমি বললাম মিষ্টি তো আমি আনি নাই, তো কি জন্য ডাকছি আমি সেটা শোনার জন্য আসছি, বলছে তুমি তো আমাদের স্কুল থেকে ফার্স্ট বৃত্তি পেয়েছো, তো তোমাকে কংগ্রেস। তো আমি শুনে তো মানে খুবই ভালো লাগলো,
ফার্স্ট স্কুলের ইতিহাসে নাকি
ইতিহাসে বৃত্তি পেয়েছি, তো আমার কাছে অনেক ভালো লাগলো। ওই সময় ফিল করেছিলাম আসলে আমার দাদুর যে ব্যাপারটা, অনেক দাদু কিন্তু খুব পছন্দ করত, আর তখন আমাদের বাসায় বাড়িতে আমি এবং আমার ভাই ছিলাম, আর দু বোনের বিয়ে হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি ফ্যামিলির ছোট, আমার বড় ভাই আর বড় দু বোন। তো মানে বলা যায় ওটা ছিল একটা লাইফের একটা মানে উজ্জ্বলতম একটা দিন, যেদিন আমি শুনতে পাই এরকম আমার দাদুর ব্যাপার যে এভাবে তিনি মানে দেখছে, এবং সাথে সাথে আমি বললো তুই আমাদের যা চাস আমি তাই দিব।
আচ্ছা,
হ্যাঁ এভাবে ছিল। দাদু কিন্তু অনেক বৃদ্ধ ছিল, প্রায় 80 বছর হবে এরকম। তারপর সে গ্রামে ছিলাম, তো ক্লাস 6 কেটে যায়, 7 উঠে আমার বাবা জব করত হলো গিয়ে বাংলাদেশ পাওয়ার স্টেশনে। তো ওইখানে জব করার সুবাদে তো বাবা ফিল করতে আসলে গ্রামে থেকে কিছু হবে না তেমন একটা, তো আমাদেরকে নিয়ে আসে শহরে। শহরে বাবা মা সবাই মিলে, ভাই সবাই মিলে শহরে শিফট করি। তো ক্লাস 7 আমি ভর্তি হই চুয়েট স্কুল এন্ড কলেজে। তো ওইখান থেকে আবার নতুন করে যাত্রা শুরু হয়, এভাবে চলতে থাকে। তারপরে ক্লাস 7, 8, 9 এভাবে হইতে থাকে। তো ওইখানে গ্রাম থেকে আর শহরে আসার পার্থক্য আমার কাছে এভাবে হয় যে গ্রামে যেরকম একটা রেস্ট্রিক্টেড বা সবকিছু আমার কাছে দড়া বাঁধা ছিল, এটা করতে পারবো ওটা করতে পারবো না, বা নিয়ম নীতির মধ্যে ছিল, সবসময় টিচার ভয়ে থাকতে হতো যে টিচার কখন কোন মুহূর্তে দেখে ফেলে, আবার পড়ার জন্য প্রেশার, এগুলো ছিল। শহরে গিয়ে ওই ব্যাপারটা ছিল না, সবকিছু অবাধ মনে হইতো, যে ওইখানে টিচাররা ওইভাবে কঠোর না, হ্যাঁ যে কোনোভাবে পড়া দিতে পারলেই হবে এরকমই ছিল। তো এভাবে চলতে থাকলো ক্লাস 7, 8 এসে আর বৃত্তিটা দিয়ে দেওয়া হলো না। তখন একটা কাজে আমরা গ্রামে সবাই মিলে চলে যাই, তো যখন রেজিস্ট্রেশন চলছিল তখন আমি অ্যাবসেন্ট ছিলাম। তো ক্লাস 8 আরেকটা ব্যাপার আমার মিসিং হয়ে যায়, যে যখন আমার ফাইনাল পরীক্ষা তখন আমরা গ্রামেই ছিলাম, একটা গ্রামের একটা মানে জমি জমার সংক্রান্ত ঝামেলা, আমার বাবা সবাইকে নিয়ে যায়। তো ক্লাস 8 যেদিন আমার পরীক্ষা সেদিন এসে আমি ডিরেক্টলি পরীক্ষাটা দেই। তো সেই পরীক্ষাটা ছিল বিজ্ঞান পরীক্ষা, তো যার কারণে আমার আসলে ফাইনালি ওই স্কুলে যেটা নিয়ম ছিল যে 60% উপরে যারা মার্ক পাবে তাদেরকে সায়েন্স দেওয়া হবে, হ্যাঁ 60% উপরে যারা মার্ক পাবে তাদেরকে সায়েন্স দেওয়া হবে। তো আমি আনফর্চুনেটলি বিজ্ঞানে পেয়ে যাই 42, আর ম্যাথে পেয়ে যাই 55 কি এরকম কিছু হবে। তো যার কারণে আমি তখন সায়েন্সের জন্য কোয়ালিফাইড ছিলাম না, তো দেশটাই আমাকে মানবিক বিভাগে দেয়া হয়। তো যে ব্যাপারটা আসলে আমার বাবা মানতে পারে নাই, এক্সপেকটেশন অনেক হাই ছিল ছোটবেলা থেকে। তো আমিও কেন জানি ওটার সাথে ভাবছি যে এরকম কিছু পড়বো বা হবে, তা আসলে হয়ে ওঠেনি। আর তো তো এখন কি করা যায়, ওইখান থেকে বাবা এসে স্কুলে কথা বলল, প্রিন্সিপালের সাথে দেখা করলো যে কোনোভাবে ইয়ে করা যায় কিনা, যেহেতু বৃত্তি পাওয়া ছাত্র ছিল বা এভাবে তাকে, সে কিন্তু আসলে হয়তো পরীক্ষা ভালো করতে পারেনি ওই দুইটা সাবজেক্টই, যে দুইটা আসলে মেজর ক্রাইটেরিয়া ছিল যে সায়েন্স পাওয়ার জন্য ছিল। তো প্রিন্সিপাল যেটা আসলে বললো যে আসলে এরকম কোন স্কোপ নেই, আপনাকে কলেজ স্কুলের নিয়ম মতোই চলতে হবে। তো যেটা আমি আপনার জন্য করতে পারি, আপনার ছেলে যদি আসলে নিজকে কোয়ালিফাইড প্রুভ করতে পারে, দেন সে ফার্স্ট টার্মে যদি সে সব ম্যাথ এবং বিজ্ঞানে যদি 80 মার্কসের উপরে তুলতে পারে, দেন আমরা তাকে সায়েন্স দিব। তারপরে আমি ওইভাবে বাবার ইচ্ছাটা পূরণের জন্য ওইভাবে উঠে পড়ে আসলে পড়াটা শুরু করি। তারপর দেখা যাচ্ছে যে আসলে আমি পেয়ে যাই, 87 পাই বিজ্ঞানে এবং 92 কি সামথিং এরকম কিছু মার্ক পাই ম্যাথে। তো টিচার তো প্রিন্সিপাল খুবই আশান্বিত হয়ে যায় যে আসলে একে সায়েন্স দেওয়া যায়। তবে আমি তখন ইচ্ছে ছিলাম না যে সায়েন্সে পড়ি, আমি চাইছিলাম যে কমার্স, বা যেহেতু 6 মাস অলরেডি ইয়ে করে ফেলেছি, তারপরে সায়েন্সের জন্য এগ্রি ছিলাম না। কিন্তু বাবা স্কুলে আসে প্রিন্সিপালের সাথে কথা বলার কারণে প্রিন্সিপালই বলে যে না, আপনার ছেলেকে সায়েন্স পাওয়ারই যোগ্য ভালো করবে, ওকে সায়েন্সেই ভর্তি করান। তারপর ওই যে সায়েন্সে ভর্তি হলাম, তারপরে SSC পরীক্ষা জয়েন করলাম। কিন্তু আসলে সায়েন্সের যে ব্যাকগ্রাউন্ডটা স্ট্রংলি ওইভাবে দরকার ছিল, আমি প্রায় 6-7 মাস গ্যাপ করে গেছি অন্য কমার্স বা মানবিক ব্যাপারগুলোতে ইনভলভ থাকার কারণে। তো তারপরে ওইভাবেই আর এসএসসিতে এসএসসির জন্য প্রিপারেশন নিতে থাকি, মানে প্রিপারেশন তো ভালো ছিল না, তারপর পরীক্ষাতে
ফয়সাল আমি যতটুকু বুঝতে পারছি যে ফয়সালের মাথার পুরোটা জুড়ে পড়া লেখা ম্যাথ ফিজিক্স এগুলো নিয়ে অনেক বেশি জায়গা, তো এই লেখাগুলো আসে কোথেকে?
এগুলো শুরু হয় তারপর থেকে,
তারপরে আমি একটু চাই, বাট যেমন আরেকটি লেখা আমার সামনে অলরেডি এসেছে সেই লেখাটা একটু পড়ে শোনায়। তুমি গতানুগতিক আবেগে আমাকে বুঝেছ, ভেতরের আমির সাথে তোমার পরিচয় ঘটেনি, রক্ত মাংসে গড়া আমি যে এক মানুষ সেই বিবেচনা বোধ তোমাতে কাজ করত না, যেমন তেমন অ্যাটিটিউড দেখাতে পারতে, ব্যক্তি আমি কিংবা ভালোবাসার আমির প্রতি তোমার কোনো বিশেষ বিবেচনা ছিল না। তুমি উপেক্ষার চার দেয়ালে গেঁথে রেখেছ ভয়ের প্রতিচ্ছবি, আমার প্রতিটি নির্ভেজাল আবেগকে তুমি রূঢ়তার দোহায় দিয়ে খুন করেছ, সবকিছুতেই তোমার লৌকিকতা, মৌলিকতার কোনো বালাই নেই তোমার মধ্যে, সবার জন্য তুমি, সব জোয়ারে গা ভাসাও তুমি, নিজের মানুষের জন্য ভালোবাসার প্রতি তোমার নিজস্ব কোনো চেতন নেই, মুখস্থই ভালোবাসাকে ট্রিট করেছ, এ তো তোমার অত দায়বদ্ধতা নেই, থাকবে না কেন, আসলেই তুমি ভালোবাসা ভালোবাসতেই জানো না, তো এর দায় দায়িত্ব তুমি কেমন বুঝবে, তুমি কি নির্বোধ, তুমি কি প্রেমিক, তোমাকে আমি ঘৃণা করি। এই যে অনুভূতির সয়লাব অবস্থা, ভালোবাসা এটুই টুম্বুর, এবং একদম সমুদ্রের মধ্যে একদম ডুবন্ত একজন মানুষের আহাজারি, এই মানুষটা কোথায় এত কিছুর ভেতরে?
হ্যাঁ গুরু, এই মানুষটাও আসবে, আমি তো জাস্ট
আমার মানুষটা আস্তে আস্তে আমার আবার ট্রেন না চলে যায় প্ল্যাটফর্ম থেকে।
না না গুরু, আমি সেখানেই আসছি,
প্লিজ চলে আসেন তাড়াতাড়ি।
হ্যাঁ, তারপর এসএসসি তে যে অ্যাটেন্ড করলাম, তারপর রেজাল্ট তেমন একটা ভালো হয় না এক্সপেকটেশন অনুযায়ী, তারপরে বাবা ওইভাবে আসলে আর আমাকে বাবার স্বপ্নকে টাচ করতে পারিনি, বাবা যেভাবে চেয়েছিল। তারপরে রেজাল্টের পর বাবা আমার সাথে প্রায় দেড় মাস কথা বলেনি, কারণ বাবা যেভাবে চেয়েছিল রেজাল্টে সেভাবে আমি পারিনি। তারপরে শেষ করলাম যে আসলে কোন ওয়েতে পড়ালেখা করা যায়, তো এর মধ্যে থেকেই এক বড় ভাই সাজেস্ট করলো যে তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রতি যেহেতু ঝোঁক আছে বা তোমার বাবা সেভাবে চায়, তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কন্টিনিউ করো। দেন ওইখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওইখানে শুরু করার পরে ওইখানে আসলে তখন যে ব্যাপারটা আমার ফিল হয় ওই কলেজ লাইফে গিয়ে, যে প্রেম ভালোবাসা বা এসব কিছু যেটা এখনকার সময়ে চলছে, তো ওইখানে ব্যাপারগুলো খুব অবাধ ছিল, আমরা সবাই হোস্টেলে থাকতাম বা ওইখানে সবাই কলেজ লাইফ এভাবে থাকতো, তো ক্লাসে ছেলে মেয়ে সবারই একটা ইয়ে ছিল, পার্ক ছিল, আমাদের কলেজটা আবার স্পেশালি খুব সুন্দর ছিল, এটা বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট, তো পরিবেশটা এরকম ছিল যে আসলে এখানে প্রেম হওয়ার মতো বা আসলে পড়ালেখা কেন্দ্রিক একটা ওইভাবে একটা এনভায়রনমেন্ট, তা আসলে ব্যাপারগুলো আমি দেখতাম কিন্তু ওইভাবে নিজকে এই ব্যাপারগুলোকে ভাবতাম না যে আসলে আমাকে এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। জাস্ট ভালোবাসা বলতে আসলে তখনকার মুহূর্তে আমার কাছে যে ব্যাপারটা মনে হতো, এটা জাস্ট একটা হাল ফ্যাশনের একটা ব্যাপার, যে জাস্ট কলেজে একটা আমাদের ক্লাসমেট আছে, মেয়ে ফ্রেন্ড আছে, তার সাথে একটা টাইম পাস করার মতো ব্যাপার বা এইসব ব্যাপারে আমার কাছে তখন মনে হতো। তো এভাবে চলতেছে, তো ফার্স্ট ইয়ার শেষ করে আমি সেকেন্ড ইয়ারে উঠলাম। তো সেকেন্ড ইয়ারে উঠার পরে যে জিনিসটা আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট হয়ে যায় তখন, যে ঈদ ভ্যাকেশনে আমরা গ্রামের বাড়িতে যাই, গ্রামের বাড়িতে যাওয়ার পরে তখন আমি নতুন ফোন ইউজ করা শুরু করি। তো আমার একটা কাজিন ছিল যে আমাদের পাশাপাশি বাড়ি, তো কাজিনের বাড়িতে গেছিলাম, তো কাজিনের ফোনে একটা কল আসছে, ফোনটা আমার হাতেই ছিল, তো ফোনে কল আসতেছিল এবং অনেকবার আসছে, তিনটা কি কয়েকটা কল আসছে, নাম ছিল মুক্তা, এই নামে কলটা আসছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে মুক্তাটা কে, তো ও আমাকে বলছে আমার ফ্রেন্ড, তখন ফ্রেন্ডই বলছিল যে আমার ফ্রেন্ড, কেন ওর প্রতি ইন্টারেস্ট, কেন যে ইন্টারেস্ট না, দেখলাম কয়েকবার কল আসছে, তো বলছে ও আসলে অনেক ভালো মেয়ে, আমাদের স্কুলের ফার্স্ট গার্ল, তারপরে ওর টিচারের মেয়ে, টিচার মেয়ে এই জিনিসটা আমার কাছে অনেক একটা ইনোসেন্ট একটা ইয়ে তৈরি করে। টিচার মেয়ে তো আসলে অনেক ইনোসেন্ট টাইপের বা এরকম টাইপের ব্যাপার তার মধ্যে কাজ করবে, একটা আদর্শ বাবার মেয়ে হবে। তো সেভাবে আমার কাছে একটা একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয় তার প্রতি। তো আচ্ছা ওকে আমি বললাম মেয়েটার নাম্বার কি দেয়া যায়, বলছে হ্যাঁ দেয়া যাবে। তো ওর নাম্বারটা কালেক্ট করে আমি ওকে একটা মেসেজ করি।
আচ্ছা ফয়সাল, নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলা জানো তুমি?
তেমন একটা আসলে অভ্যস্ত না আমি, কারণ গ্রামে আমি এখনো মানে অভ্যস্ত হইতে পারি না গ্রামে, এই ব্যাপারটা অনেকেই মনে করে।
আজব, তুমি কিন্তু একেবারে প্রমিত বাংলায় কথা বলো দেখছি। মানিয়ে চলার চেষ্টা করে, এমার ক্ষেত্রে কি বাংলা ইংরেজি মিক্স করে হাল ফ্যাশন টাইপ
না
মিক্স বললি বল আর এরকম তিন চারটা লাইন দেখি কি কি একদম প্রমিত বাংলায় কথা বলবে
না। বাসায় থাকলে অশুদ্ধ, ফ্রেন্ডদের সাথে আরো অশুদ্ধ।
ফ্রেন্ড গেল বল দেখি।
না আর বল
না, শেষ কর যা যা বলছিলি। আমি বলছি প্রমিত বাংলা বল
না, ওইটা ওভাবে বলা হয় না।
হোয়াটএভার, প্রমিত বাংলায় কথা বলে ফয়সাল। এবং ফয়সাল, আমরা শুনছিলাম মুক্তা যে কাজিনকে জিজ্ঞেস করা হলো যে এটা তোর পরিচিত কিনা, সে বলে টিচারের মেয়ে। আর টিচাররা তো বরাবরই ফয়সালকে অনেক বেশি পছন্দ করে, সো টিচারদের প্রশ্নে আলাদা একটা বেশি বেশি শ্রদ্ধা বোধ। এবং
জি গুরু, এক্স্যাক্টলি মানে পয়েন্ট ইজ দ্যাট, যে কারণ কি আমি টিচার আসলে অনেক ভালোবাসা পেয়েছি লাইফে, যে আমার টিচাররা বা আমার যে হাউস টিউটর ছিল স্কুলের টিচার ছিলেন, তো টিচারদের ব্যাপারে ওরকম একটা ভাবমূর্তি আমার মধ্যে তৈরি হয় যে টিচাররা আসলে তাদের ছেলে মেয়ে কখনো মানে ওরকম লেভেলেরই হবে। তো ওকে হঠাৎ করে টেক্সট করলাম যে তুমি কি মুক্তা, তোমাকে তোমার সাথে কি পরিচয় হওয়া যায় বা এরকম কিছু একটা লিখছিলাম, এখন ওইভাবে মনে নেই। তো সাথে সাথে রিপ্লাই আসে যে আমি কে বা কেন মেসেজটা করলাম এভাবে। তারপর আমি বললাম আমি মিস্টার মিসড কল, আই এম ফ্রম চিটং। তখন নোয়াখালী ছিলাম কিন্তু লিখছি চিটং, যেহেতু চিটং এ থাকি। তারপর ডিটেলস, তারপর রিপ্লাই মেসেজের ডিটেলস জানতে চাই, চিটং কোথায় কিভাবে, ডিটেলস লিখলাম। তারপরে অতটুকু পর্যন্তই ছিল। তারপরে জাস্ট আমি ওকে কয়েকটা মুহূর্ত পর বা কয়েকটা সময় পর একটা একটা মিসড কল দিতাম, এতটুকু পর্যন্তই ছিল। তারপর আমার খালাতো বোন একদিন হঠাৎ করে বলে বসে যে আমার তো বার্থডে দুই দিন বা কয়দিন পরে, তো ওকে ইনভাইট করবো, ও কিন্তু আসবে। আসলে তো দেখা হবে, ভালোই ওকে দেখতে পাবো। তারপরে আমার মধ্যে একটা জিনিস তৈরি হয় তখন, যে ঠিক আছে ভালো যে ওকে দেখে আমি ফ্রেন্ড হিসেবে গ্রহণ করি।
আমার বন্ধুরা যখন কেউ হট সিটে বসেন তাদের সম্বন্ধে জানতে চায়, ইনফ্যাক্ট তাদের তাহলে কানেক্ট করতে অনেক সহজ হয়। আজ যিনি আমাদের সামনে হট সিটে বসেছেন ফয়সাল, ফয়সাল মাঝারি হাইট, মাঝারি উচ্চতা, মাঝারি গড়ন। মাঝারি গড়ন মানে কি, তার অ্যাটিটিউডের মধ্যে, ইনফ্যাক্ট তার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে একটা বিষয় খুবই স্পষ্টতই প্রতিভাত, সেটা হচ্ছে যে অনেক আদুরে টাইপ চেহারা আর কি। মানে টিচারদের সহ বাড়ির পরিমণ্ডলে যে অনেক বেশি বেশি আদর পেয়ে বড় হয়েছে, তার চেহারার মধ্যে সেই জিনিসটা একেবারে স্পষ্টত প্রতিভাত। এই হচ্ছে আমাদের ফয়সাল। তার পরনে জিন্স আমি দেখছি, একটা জিন্স কালার এবং সেই সাথে স্ট্রাইপ ফুল স্লিভ শার্ট এবং একটি জ্যাকেট, সব মিলিয়ে আদুরে টাইপ একটা গেট আপ আমার সামনে এখন উপস্থিত আমাদের এই হট সিটে। এই হচ্ছে আমাদের ফয়সাল। ফয়সাল তারপরে?
থ্যাংক ইউ গুরু। তো ওর সাথে আমার খালাতো বোন আমাকে কনফার্ম করলো যে আমার দিন পরে বার্থডে, দেন ওকে তো ইনভাইট করবো, তুই চাইলে ওর সাথে সরাসরি দেখা করা যায়। তো ঠিক আছে ভালো, দেখা করব। তো আমি চাইছিলাম না যে সে আমাকে আসলে সরাসরি চিনবে বা জানবে, জাস্ট আমি তার সাথে ফ্রেন্ডলি একটা সময় হয়তো গিয়ে ফ্রেন্ডশিপটা ডেভেলপ হবে, কিন্তু আসলে মানুষটা কেমন আগে সেই জিনিসটা আমি যাচাই করি। তো ওকে মিস কল দেওয়া হতো, তো আমি চাইছিলাম না সরাসরি তার সাথে কোনো আমার যোগাযোগ হোক বা কথাবার্তায় যাই। দেন ও কেমন জানি একটা অস্থিরতা চলে আসে, যে আমার কিছুক্ষণ পরপরই মানে কল দিচ্ছে তো দিচ্ছেই। তো আমি আসলে ওকে মেসেজিং এ এটা কনফার্ম করার চেষ্টা করছি যে আসলে তোমার সাথে জাস্ট আমার পরিচয় এটা যাচ্ছে, বাট কথা বলার মতো এখনো ওরকম সময় হয়নি। তো আমরা জাস্ট এতটুকুর মধ্যেই থাকি, এখন টেক্সট করতে থাকি যে দেন যদি তোমার আমার ভালো লাগে, আমার সাথে কথা বলার প্রয়োজন হয় তুমি আমার সাথে কথা বলবা। এর আগে না আমরা একটা সিকোয়েন্স মেনটেন করি, যেহেতু তুমি আমাকে ওভাবে চিনো না, আমিও তোমাকে চিনি না, জাস্ট আমরা একটা পর্যায়ক্রমিক অবস্থা তৈরি হলে ওভাবে আমরা আগাবো। তারপর আছে হঠাৎ করে এখন তার বাসার থেকে, তার তখন ছোট ভাই ছিল, তো ছোট ভাই বলতে কি ওর ইমিডিয়েট 2 বছরের বা বছরের বড় হবে, তো উনি দেখছে যে না ফোনে একটা মিসড কল আসছে, মিসড কল আসতেছে, তো উনি বারবার ট্রাই করতেছে, তো দেখছে যে আমি রিসিভ করছি না। অন্য একটা নাম্বার থেকে ফোন করলো, ফোন করার পরে আমি বুঝতে পারছি যে ওই নাম্বারই হবে, তারপর রিসিভ করলাম যেহেতু এতবারই ট্রাই করছে। তারপর বলছে যে আচ্ছা আপনি কে, এই নাম্বারে এতবার ফোন দিচ্ছেন কেন, মিসড কল দিচ্ছেন? আচ্ছা আসলে মিসড কল দিচ্ছি কি কারণে, আমার মনে হয় আমি যাকে মিসড কল দিচ্ছি আপনি সে না। হ্যাঁ, তো বলছে আমি সে না ঠিক আছে, কিন্তু আপনি মিসড কল দিচ্ছেন কেন? আমি বলছি আমি মিসড কলটা ওই পাশ থেকে রেসপন্স করা হচ্ছে, দ্যাটস ওয়াই আমি রেসপন্স ওইভাবে ওটাকে রিপ্লে করছি। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আর মিসড কল দিবেন না, আপনি এখানে আর মিসড কল দেওয়ার দরকার নেই। বলছে ঠিক আছে, এটা তো আপনি বলছেন, বাট আমি যাকে মিসড কলটা দিতাম তাকে বলেন এই কথাটা বলার জন্য, আমি তো আপনাকে মিসড কলটা দেই নাই। তারপরে বলছে ঠিক আছে আমি তাকে বলে দেবো, আর এখানে মিসড কল দিয়ে না। বলছে ঠিক আছে আপনি বলবেন তো ঠিক আছে, তো সরাসরি তাকে এসে আমাকে কথাটা বলে দেওয়ার জন্য বলবেন, আর আপনার মধ্যে যদি সেই ব্যাপারটা থাকে আপনি তাকে বলবেন আমাকে, যাতে সে ব্যাপারে ইয়েটা করে। তো ঠিক আছে, আমি তখন ফেড আপ হয়ে যাই যে তার ভাই এসে আমাকে এইভাবে ট্রিট করবে। হ্যাঁ, এটা তো এভাবে কথা ছিল না বা এরকমটা হওয়ার কথা না। তারপরে ও আসে,
কোন বন্ধু বা প্রেমিকের প্রেমিকার ভাই কখনো আদর করে কথা ন্যাচারালি বলে না, বাট আপনার ভাগ্য যদি খুব বেশি মাত্রায় ভালো হয়ে থাকে সেটা ভিন্ন কথা। তারপর
আচ্ছা যাই হোক, তারপরে ওর সাথে দেখা হয়, আমার খালাতো বোনের বার্থডেতে আসে, আসার পর আমাকে, আমি যে ফোনের সে মিসড কল সেটা জানতো না, জাস্ট নর্মালি আমার খালাতো বোনের খালাতো ভাই হয় ওভাবে সে জানে। তবে হ্যাঁ, পরিচয় হলো, কথাবার্তা হচ্ছে। তো ফরচুনেটলি সেদিন আমাদের বাসায় আমার খালাম্মাদের সবার দাওয়াত ছিল, তো দুপুরের লাঞ্চের ব্যবস্থা ওইখানে হয়, তো ও আমাদের বাড়িতেও যায়। তো বাড়িতে যাই, ঠিক আছে আমাদের, আমি ওদের সাথে যাচ্ছি। তো আমার একটা জিনিস হয় কি, আমরা গ্রামে থাকলে বা ঈদ ভ্যাকেশনে আমাদের ফ্যামিলির সবাই একসাথে হই, কারণ আমার 2 বোনের হাজবেন্ড বা 2 বোন সবাই আসে, আমরা সবাই থাকি, তো ব্যাপারটা অনেক এনজয়ফুল হয় যে একসাথে অনেকদিন পর সবাই একসাথে ঈদ কাটাতে পারি। তো সবাই ব্যাপারটা ওইখানে নোটিস করে। হ্যাঁ, তো এভাবে ঘটতে থাকে। তো তো ও আমাদের এখানে লাঞ্চ করে, তারপরে ও হঠাৎ করে বলে যে আপনার ফোন নাম্বার ফোনটা দেন আমার ভাইকে, একটু আমি ফোন দিব। তো আমি তখন তো বলি আমার ফোনটা হ্যাঁ দেয়া যাবে, বাট আমি তো তখন, সে তো আমাকে ওই ব্যাপারে রিলেট করতে পারছি না, ওই যে মিসড কল সে বা মানে আমি যে সে। তো ফোনটা দিলাম তার ভাইকে, সে ফোন করে, ফোন করে তার ভাইয়ের সাথে যোগাযোগ করে ওরা একসাথে আবার বাসায় ব্যাক করে। তো যাওয়ার সময় আমাকে বলে যে আপনি অবশ্যই আমাদের বাড়ির সাথে যাবেন, পরশুদিন আপনার দাওয়াত থাকলো যে আপনার খালাতো বোন সহ আপনি আমাদের বাসায় গেলে আমি খুশি হব অনেক। তো ঠিক আছে, যাওয়ার ও আবার আমার থেকে কনফার্মেশন নিয়ে গেছিল,
মুক্তাকে তো ফার্স্ট টাইম দেখলে তাই তো, কেমন ছিল সে দেখা?
আসলে অ্যাকচুয়ালি গুরু আমার জাস্ট ওর সাথে পরিচয় হওয়া এরকম টেন্ডেন্সি থেকে যে একটা মেয়ে ফ্রেন্ড হবে আমার, নট কোন অন্য কিছুর দাবি থাকবে তার, জাস্ট কিউরিয়াসিটি, যেটা যে সবাই তো অনেক রিলেশন দেখে জড়িয়ে থাকে, আমি জাস্ট একটা ফ্রেন্ডশিপের একটা উদাহরণ তৈরি করব একটা মেয়ের সাথে, এরকম একটা ব্যাপার ছিল আমার মধ্যে। নট তো ওই দৃষ্টিভঙ্গি তোকে দেখি নাই না এরকম স্পেশাল কোন মেয়ে। তো অতটুকুর মধ্যেই তো ওর ভাইকে ফোন করে বাসায় চলে গেল। তো পরের 2 দিন পর আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি, তো আমার খালাতো বোনও এখানে যায়। তারপরে ওরা গিয়ে ওদের এখান থেকে বেরিয়ে আসে, তারপরে আমি অ্যাজ ইউজুয়াল চিটং ব্যাক করি, তারপর আমার কলেজ লাইফে ফিরে যাই। তারপর ওইখানে আবার আমাদের যে ব্যাপারটা ছিল যে ইনস্টিটিউটে আমাদের ওইখানে তখন পার্বত্য চট্টগ্রামের ভিতর, তো ওইখানে নেটওয়ার্ক কাভারেজ থাকতো না, তো আমি ফোন ইউজ করতাম সপ্তাহে সপ্তাহে, আবার বাসায় আসতাম বৃহস্পতিবার, আসতাম আবার শনিবার দিন চলে যেতাম। তো ওইখানে ফোনে তখন হঠাৎ হঠাৎ কথা হতো, জাস্ট আমার ভিতর থেকে জাস্ট অতটুকু ফর্মালিটিস, জাস্ট ওর সাথে পরিচয় কথা বলবো এতটুকুই। বাট আর আমার খালা তোমাকে বলে দিয়েছিলাম ও যদি আমার ফ্রেন্ড হইতে চায় আমি ওকে ফ্রেন্ড করতে আগ্রহী। তো আমার খালা তোমাকে বলছিল যে ফয়সাল তো তোমাকে ফ্রেন্ড হিসেবে পেতে চায় কিন্তু শুধু ফ্রেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বেশি কিছু না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ফ্রেন্ড হওয়া যায়। তো এইভাবে চলতেছিল। তো একদিন হঠাৎ আমি কাপ্তাই ছিল আমার ইনস্টিটিউটটা, কাপ্তাই থেকে ফিরতেছি বাসায়। হ্যাঁ বাসায় ফিরতেছি, তো তখন আমি হঠাৎ করে তাকে ফর্মালি অফারটা দেই যে চলো আমরা ভালো বন্ধু হই, যেখানে অন্য কিছুর দাবি থাকবে না, জাস্ট ফ্রেন্ডশিপ। তো ঠিক আছে, সে পরবর্তী আমাকে ফোন দিয়ে বলে ঠিক আছে ফ্রেন্ড হওয়া যায়, বাট আসলে গ্রামের কালচারে ফ্রেন্ডটাকে ওইভাবে দেখে না, যেহেতু তুমি ছেলে বা আমি মেয়ে এখানে প্রেম বা এরকম ব্যাপারটাই সবাই টেনে আনবে আর এভাবেই হয়। আচ্ছা দেখো অন্য কি দেখ, আমি যেটা বললাম ওকে যে অন্য কে কি কিভাবে দেখলো সেটা তো কোনো ম্যাটার না, জাস্ট তুমি আমি যদি ঠিক থাকতে পারি আমরা ফ্রেন্ডশিপটাকেই ক্যারি করি। তো ঠিক আছে আমরা এইভাবে চলতে থাকি, তারপরে ফ্রেন্ডশিপের কমিটমেন্ট নিয়েই আমরা একসাথে একজন একজনকে সবকিছু শেয়ার করে ওইভাবে চলতে থাকলো। তো এভাবে কয়েক মাস যাবার পরে যে জিনিসটা আসলে হয়ে যায় যে আমি তার থেকে বুঝতে পারি যে না সে হয়তো বাড়তি কিছুর প্রতি ঝুঁকে পড়ছে বা এরকম কিছু তার মধ্যে দিয়ে যাচ্ছে, সেও মানে বলেনি আমাকে, জাস্ট আমি বুঝতে পারছি। তো আমি নিজকে আসলে ওইভাবে রিজার্ভ করে নেওয়ার চেষ্টা করতেছিলাম যে আসলে এ মেয়ে তো হয়তো ভিন্ন কিছু চেয়ে বসতে পারে। আমার কিন্তু তখন এই ভাবনাগুলো ছিল না যে একজনের সাথে লাভ রিলেশন বা এরকম কিছু একটা ডেভেলপ করবো। তো তারপর ও যখন ওর ব্যাপারে মানে ওই ব্যাপারটা বুঝতে পারি, তখন আমি ওকে বলছিলাম যে দেখো আসলে আমার পক্ষে আর তোমার সাথে রিলেশনটা ক্যারি করা সম্ভব না, যে আমি বেটার তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি, কারণ আমার মনে হচ্ছে আমার ফ্যামিলি থেকে ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখছে, কারণ আমি তো আসলে তোমার থেকে ভাবি না আমাদের ব্যাপারটা। তো ঠিক আছে না আমরা ফ্রেন্ড ছিলাম, ফ্রেন্ডই আছিলেন, সমস্যা কি। তো এভাবে যাচ্ছিল, হঠাৎ একদিন ও তখন একটা জিনিস আমি মিস করে গেছি, ওর সাথে আমার 2006 এ পরিচয়। তারপরে ও তখন ক্লাস টেনে কি কোন ক্লাসে, হ্যাঁ টেনেই পড়ে। তো যখন SSC পরীক্ষা সামনাসামনি চলে আসে ওর আমা হঠাৎ করে আমাকে একদিন ফোন দেয়, ফোন দিয়ে বলে যে বাবা তুমি তো মুক্তের সাথে তোমার এরকম ব্যাপার যাচ্ছে। এরকম ব্যাপার বলতে উনি যেটা মিন করতে চাইল যে ওনার মেয়ের পরীক্ষার সামনে ওই মেয়ে যেভাবে উদাস উদাস,
যোগাযোগ এখন কম করাই ভালো এরকম কিছু
না, এরকম কিছু সরাসরি বলে না, উনি বলছে যে ওনার মেয়েকে পড়াশোনার জন্য আমি বলতাম।
আচ্ছা
হ্যাঁ কেন বলতাম, যে আমার কথা সে শুনবে। হ্যাঁ যে তো আমি বলছি সে আমার কথা কেন শুনবে, আপনারা বাবা মা আপনাদের কথাই সে শুনবে। তারপরে বলছে না আসলে তোমার ও যেরকম উদাস উদাস ভাব ওর দেখতে পাচ্ছি, ও মাসে পড়ালেখার প্রতি ওইভাবে কনসেন্ট্রেটেড না, ও আবার টিচার মেয়ে তো ওর যদি রেজাল্ট খারাপ করে ব্যাপারটা খুবই খারাপ পর্যায়ে যাবে। তো আচ্ছা ঠিক আছে আন্টি আমি ওকে বলবো। তো আমি পরদিন ওকে ফোন দিলাম যে দেখো মুক্তা তোমার সাথে আসলে যেভাবে যাচ্ছে এভাবে সবাই ওভাবে দেখছে না, তো আমাদের বেটার আমরা এভাবে আর কন্টিনিউ না করি, যে তাহলে কি করতে চাই। তো আমি বলছি আসলে আমি তোমার সাথে এখন যোগাযোগটা অফ রাখতে চাচ্ছি, এবং তুমি আমাকে চেন আমি তোমাকে চিনি, দ্যাটস এনাফ। আর যেহেতু তোমার বাসা থেকে অন্যভাবে দেখছে বা ব্যাপারগুলো অন্যভাবে যাচ্ছে আমরা এখানে স্টপ করি। তো মানতে রাজি ছিল না, বলছে না কোনোভাবেই না, হ্যাঁ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না যেভাবে যাচ্ছে। তো ওইভাবে আসলে কয়েকদিন গ্যাপ ছিল, মাঝখানে 2 মাস কি 3 মাস, 3 মাসই গ্যাপ ছিল কথাবার্তা। তো আমি ওকে সরাসরি বলি না আমার পক্ষে সম্ভব না, যে তোমার মাই এভাবে ভাবতেছে, তো 3 মাস গ্যাপ ছিল, তো আমার ইয়ে ছিল না আমি আর কোনোভাবে ওর সাথে কানেক্ট হবো না, যেহেতু ব্যাপারগুলো আসলে অন্যদিকে গড়াচ্ছে, যেটা আসলে আমি তখন ওইভাবে চাইনি। তারপরে শুরু হয় আমার কাজিনের বিয়ের অ্যারেঞ্জমেন্ট হতে থাকে, তো ওই বিয়ের উপলক্ষকে কেন্দ্র করে আবার আমাদের গ্রামে যাওয়া হয়। তো আমি তো তাকে আর তার প্রতি কোনো ধরনের কোনো ব্যাপার ছিল না, যেহেতু ফ্রেন্ডশিপটাকে অন্যভাবে মিনিং এ নিয়ে নিচ্ছে অনেকেই। তারপর আমি খালাতো বোনই আমাকে বলতেছে যে মুক্তা তো আসবে না, ওকে দাওয়াত করা হলো তো আসবে না। বলছে কেন আসবে না, বলছে তুই নাকি বলছস যে ও আসলে ওকে অ্যাভয়েড করে চলবে এবং ওর সাথে কখনো তোর সাথে যাতে যোগাযোগ না করতে চায়, ও যাতে তোর সাথে কোনোভাবে যোগাযোগ না করতে চায়। বলছে ঠিক আছে যোগাযোগ করবো না, এখন ফ্রেন্ডের বিয়ে আসবে না কেন, তুই ফোন দিলে আসবে। তো আমি ভাবলাম 2 দিনের জন্য গ্রামে আসছে, ও একটা অনুষ্ঠান মিস করবে কেন, আমার জন্যই যদি মিস করে এটা কেন হবে। তো আমি চাইছিলাম না এটা হোক, তো আমি ওকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে তুমি আসো। তাও আমার পরিচয় না, আমার খালাতো বোনের যে হাজবেন্ড হবে ও আমার আবার কাজিন উনি, যে মন্টু ভাই, তো উনার পরিচয় দিয়ে আমি কথা বলছি যে মুক্তা তুমি আসো কালকে, গায়ে হলুদে আসবা, শাড়ি পরে আসবা। তো বুঝে ফেলছে যে আমিই বলছি, তো শাড়ি পরে আসছে। তো এভাবে তো দেখা যাচ্ছে কি ও পুরোটা সময় মানে আমার সাথেই থাকতেছে, বা আমিও কেন জানি ওই সময়টা ওর প্রতি খুব ওকে সময় দিতে খুব মানে ওই অনুষ্ঠানের মধ্যে
ভালো লাগতেছে। এত লজ্জা কিসের ফয়সাল, ভালো লাগতেছে, এই ভালো লাগতেছে বলতে যে কয়েক বেলা সময় পার হয়ে গেল, ভালো লাগতেছে, মজা লাগতেছে, সেরকম লাগতেছে, আশপাশে থাকতেছে একটা দারুণ একটা সুন্দরী মেয়ে শাড়ি পরে, খুব ভালো লাগতেছে।
হ্যাঁ জি গুরু, ভালো লাগতে বলতে ওরকম না, আমার যখন আসছো সরাসরি আমার সামনে, আমার খালামা সম্ভবত নাস্তা দিচ্ছিল, তো আমাকে গ্লাস সামনে ধরেছে, আপনি পানি খাচ্ছেন না কেন, তুমি আমার আপনি করে কেন বলতেছো,
যাকে খুনসুটি গুলো ভালো লাগতেছে
তখন। তো তারপরে ও আমার সাথে ছিল এবং অনেক রাত হয়ে গেছিল, তো আমার খালাতো বোন আমার ডেকে নিয়ে বলে অনেক রাত হয়ে গেছে, ওকে বাসায় দিয়ে আয়। তো আমি ওকে বাসায় দিয়ে আসতেছি, আমাদের পাশাপাশি গ্রাম ছিল, তো ওকে রিক্সায় তুলে দেওয়ার জন্য গেছিলাম, ওর সাথে আরো ওদের মানে বাসায় কাজ করে এরকম মহিলা ছিল, আরো দুই একজন ছিল, তো ওনারা সামনে হাঁটতেছে, আমার সাথে পিছনে পিছনে হাঁটতেছে, তো ওকে নিয়ে হাঁটতেছি, রিক্সায় উঠে দেওয়ার জন্য যাচ্ছি, কিন্তু আমার রিক্সায় উঠছে না তখন,
যত বেশি সম্ভব কাছাকাছি থাকা যায়,
আমি যত ইয়েতে যাচ্ছি আর রিক্সায় উঠছে না। তারপর ওকে পথি মধ্যে মনে হয় চিপস নিয়ে দিছিলাম, তারপরে এভাবে যাচ্ছিল, তোর যেতে যেতে পুরো রাস্তাটা কাভার হয়ে গেছে, বাট সে আর রিক্সায় উঠেনি। তখন তুই রিক্সায় উঠো না, রিক্সায় উঠার জন্য আসছে কিন্তু রিক্সায় উঠোনি, বলছে না তোমার সাথে হাঁটতে আমার ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, তো ওই সময় শীতের সিজন ছিল, তো আমি ওদের বাড়ি পর্যন্ত ওকে আগে দিয়ে আমি বলছি ঠিক আছে এখন তো যেতে পারবা, তুমি তোমার বাসায় যাও। বলছে না তুমি যদি এভাবে ব্যাক করো তাহলে আমার আম্মা কি মনে করবে, তুমি এভাবে যদি ছেড়ে দিতে, তুমি যদি এখন বাসায় পৌঁছে দাও আমার আম্মা তোমাকে খুব দায়িত্বশীল ছেলে মনে করবে, সেটাই উচিত, সে সেভাবে আমাকে বলতেছিল। তো আমি কনফিউশন ছিল যাবো কি যাবো না এরকম, না ঠিক আছে ও যেহেতু এভাবে আবদার করতেছে যাই। তো গেলাম ওদের বাসায়, ওর আম্মু আসলো, কথাবার্তা হলো, তো ওর আম্মুকে ফার্স্ট ওই দিন আমি সরাসরি দেখি এবং উনি খুবই দেখে আমার কাছে যেটা মনে হলো একটা সাধারণ মা যেরকম, বা আমাদের বাংলার মা যেরকম, ওইরকমই আমার কাছে মনে হলো, খুবই একটা মাতৃত্বের একটা মানে ছাপ আমি ওনার চেহারায় বা অবয়বে ওই দিনই মানে আবিষ্কার করি। তারপরে ওনার মা, ওর মা অনেক মানে গল্প করতেছে আমার সাথে কি ওনার বড় ছেলেকে নিয়ে, হ্যাঁ বড় ছেলের ওয়াইফ নিয়ে, ওয়াইফ আবার ব্রিটিশ ছিল, তো সব গল্প করতেছে। তো নাস্তা টাস্তা করার পরে ও আমাকে একটা চিরকুট দেয়, যে একটা কাগজে লিখে আমার হাতে দেয়, তো আমি তখনই খুলে দেখি এটা লিখা ছিল যে ওইটা স্পেশালি যে ভুলো না আমায়। তো পেয়ে ভালো লাগে, কিন্তু এটা কেন লিখছে আমি তখন জিজ্ঞাসা করলাম, তা হাসতেছে তেমন একটা কিছুই বলেনি,
কিন্তু পেয়ে ভালো লেগেছে।
হ্যাঁ পেয়ে ভালো লেগেছে। তারপরে এতটুকু পর্যন্তই ছিল, আমি আমার আবার চিটং ব্যাক করি, ব্যাক করে নিজের কলেজ লাইফ বা এরকমভাবে সবকিছু নিয়ে থাকি। তো রিলেশন কথাবার্তা হচ্ছিল চলছিল এভাবেই যাচ্ছে। তো একদিন হঠাৎ সে আমাকে ফোন দিয়ে বলে, আসলে একটা ব্যাপার যে আমার বাসায় আজকে কথা হলো, যে বাসায় তো অনেকে মনে করে যে আমরা রিলেশনে আছি বা কোন রাব রিলেশনে মিন করতেছে, আর বাসায় এই ব্যাপারটা যে যে যার যার মতো পছন্দে বিয়ে করতে পারে, বাট যে বিয়ে করবে তার লাইবিলিটি তার, তাদের বাসায় এভাবে একটা ডিসকাশন হয়েছিল সেদিন। হ্যাঁ ঠিক আছে ফাইন, সবাই সবার মতো বিয়ে করতে পারে তোমাদের বাসায়, এটা তো ভালো একটা ব্যাপার। তো পরের দিনও সকাল 11টায় আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে যে ফয়সাল তোমাকে আজকে আমি কিছু জরুরি কথা বলবো, ইম্পর্টেন্টলি সেটা শুনবা। হ্যাঁ ঠিক আছে বলো। বলছে না আসলে আমি এভাবে বলতে পারছি না, কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। দেখো যা বলো সরাসরি বলো, এভাবে একটা কিছুকে নিয়ে হেজিটেট করার তো কোনো মানে নাই। বলছে না এইসব ক্ষেত্রে তো আসলে ছেলেরাই আগে বলে, তো আমি মেয়ে হয়ে কিভাবে বলি। তা বলছে ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো, যদি বলতে না পারো তাহলে টেক্সট করে দাও আমাকে। তারপর যে টেক্সটটা আমার কাছে আসলো যে সে আমাকে লাভ করে, আমাকে লাইফ পার্টনার হিসেবে পেতে চায়, আমার আনসারটা কি। তো এভাবে যখন মেসেজটা পেলাম, আমি ওটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম যে সে এরভাবে কোন অফার এভাবে আসবে, তবে বুঝছিলাম যে না সে এরকম ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমি এখন তা কি আনসার করবো, কারণ আমার আসলে ওইভাবে তখন এই ব্যাপারগুলো ভাবতেছি না, আমার একটা একটা কমিটমেন্ট বা একটা বন্ডিং আমি যাব, একটা রিলেশনশিপের মধ্যে দিয়ে এভাবে যাব। তখন আমি আসলে কিছু বলার সুযোগ ছিল না, তখন ফোনটা সুইচ অফ করে দেই। তো দুই দিন কি কদিন ফোন অফ ছিল, ফোন যেদিন সকালে দশটার দিকে খুলি সাথে সাথে ওর ফোনটা, যে বলছে তোমার আনসারটা কি কিছু তো বললা না। তো আমি বলছি
কন্টিনিউয়াস সে ফোন করছে আপনাকে,
আমার এখন মানে তখন মনে হচ্ছিল তাহলে সে অবশ্যই কন্টিনিউয়াস ফোন দিছে বা ওরকম ব্যাপার। তো বলছে তোমার বাসায় কি কোনো সমস্যা, তুমি আনসার করোনি কেন? আসলে আমি তো এখন বলতে পারছি না, আমি মাত্র এখন স্টুডেন্ট, আর এখন আসলে এই ব্যাপারগুলো ভাবতে আমার এখন অনেক সময় লাগবে, এখন আমি এটা ভাবতে পারি না। ঠিক আছে তাহলে আমরা এইভাবেই চলি, যখন সময় আসবে তখন ভাববো। তো ঠিক আছে এভাবে চলতেছি। তো একটা পর্যায়ে এসে ওর ছোট ভাই দেশের বাইরে যাবে, স্টুডেন্ট ভিসায় সাইপ্রাসে কনফার্ম হয়ে গেছে। তো সে তখন চাচ্ছিল যে আসলে বাসায় যেহেতু ওর ছোট ভাই ছিল একমাত্র, আর আমি একটা কথা বলে নেই তাহলে ব্যাপারগুলো রিলেট করতে সুবিধা হবে, ওর বড় ভাই থাকে ইংল্যান্ডে, ওইখানে সেটেলড, আর ওর বড় বোন থাকে ঢাকায়। তারপরে ওর বাসায় বলতে ওর ছোট ভাই আর ওই ছিল আর ওর বাবা মা। তো ওর বড় ভাই ছোট ভাই যেহেতু বাইরে চলে যাবে, তো ওর ব্যাপারটাকে নিয়ে বলার মতো আর কেউ ওইভাবে হয়তো জায়গাটা পাবে না। তো এই জন্য চাচ্ছিল ওর ভাই থাকতে, যাতে ব্যাপারটা একটা মিউচুয়াল একটা ইয়েতে সে নিতে পারে, যেহেতু সে আমাকে নিয়ে এরকম একটা রিলেশনশিপ চিন্তা করতেছে। তারপরে ওর ভাইয়াকে সরাসরি বলতে পারে না, ওর হাউস টিউটর যে ওনার মাধ্যমে তাকে বলে। তো হাউস টিউটর প্রথমে সবকিছুই ওর থেকে ওইভাবে বুঝে নিয়ে তারপর ওর ভাইয়ের সাথে একদিন কন্ট্যাক্ট করে ওর ভাইকে জানায় ব্যাপারটা। তারপর ওর ভাই প্রথমে বলে হ্যাঁ ফয়সাল ফ্রেন্ড হিসেবে আছে ঠিক আছে, বাট এরকম রিলেশন মুক্তার যাতে না হয়, কারণ মুক্তাকে আমরা আমাদের ছোট বোন ওইভাবেই বিয়ে দিব, মুক্তা কোনো রিলেশনের মধ্যে দিয়ে যেতে পারবে না, কোন রিলেশনের মধ্যে দিয়ে যেতে পারবে না। তারপরে ব্যাপারটা আগায় ওর মাও জানতে পারে, ওর মার কাছেও বলে, ওর মা একদিন হঠাৎ ওর বিয়ের প্রসঙ্গ আসছিল, তারপর ও বলছে না আমার পছন্দের ছেলে আছে। তার ওর মা প্রথম ওর মাই ভাবত বা তখন রিলেশন ওর বা ওর ভাবভঙ্গিতে ব্যাপারটা প্রকাশ পেত। তো ওর মাই ওকে সার্চ করে যে আসলে ফয়সালের সাথে তোর আসলে রিলেশন কোন পর্যায়ে বা কিভাবে। তো ও তখন ওর মাকে বলে যে আসলে ওকে আমি এইভাবে চাই। তারপর ও আমার ওর ভাই যেহেতু চলে যাবে, ও চাচ্ছিল যে ওর ভাই যাওয়ার আগে ব্যাপারটা সেটেল হয়ে যাক। তারপর ও টিচারকে দিয়ে বাসায় নানানভাবে কনভিন্স করানোর চেষ্টা করে। তো ওর বাসায় আসলে যে ব্যাপারটা হয়ে যায় যে ফয়সাল ফ্রেন্ড হিসেবে ঠিক আছে, ও ভালো ছেলে, যথেষ্ট ভদ্র বা সবকিছু, ওর টিচার ওইভাবে বলে যে, কিন্তু ওর ছোট মেয়ে ওরা ওকে ওইভাবে বিয়ে দিবে সবার পছন্দে বা এরভাবে। তো ওইভাবে আর অ্যাগ্রি হয় নাই। তো তারপরও ওর টিচারের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছিল। তো আর মেইনলি এখানে যে ব্যাপারটা চলে আসে, যে আমি অডিয়েন্সদের যে ব্যাপারগুলো সে ক্লিয়ার করতে চাচ্ছি, যে আমার রিলেশনশিপে প্রথম দিক থেকে আমার ওর বাসার ব্যাপারটা চাইছিল, যে ওর বাসায় যে ব্যাপারটা আমার মনে হয় যে ওরা একটু হাই অ্যাম্বিশাস, যে একটু হাইলি কিছু পেতে হবে বা এরকম, বা আমার বাসার আমার বাবা গভর্নমেন্ট জব করে বা এভাবেই আমরা সচরাচর একটা নর্মাল ফ্যামিলি। Yeah.
This track was downloaded from fusionbd.com.
তারপরে যে ব্যাপারটা ঘুরতে থাকে যে ওর যে ব্যাপারটা ঘটতে থাকে যে ওর ফ্যামিলিতে ব্যাপারটা সম্পর্কে ওইভাবে নেয় না, ও যেভাবে চাচ্ছিল আমার দিক থেকে তখন ওই ধরনের কোন কনফার্মেশন তাকে আমি দেইনি যে না আসলে তোমার প্রতি আমার এইভাবে ব্যাপারটা কাজ করছে বা এরকম, কিন্তু সে বুঝে নিয়েছে যে আসলে সে আমার সাথে যেভাবে যাচ্ছে বা ঠিক আছে আমি, তো তার ফ্যামিলি থেকে বাধাটা ছিল। তো টিচার অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করছে কিন্তু পারেনি। তারপরে ফাইনালি যে ব্যাপারটা ঘটে আমার বাসা থেকে আমাকে ধরে যে মুক্তা কে বা আমি বিয়ের অনুষ্ঠানে ওর সাথে এত সময় কাটানোর কি ব্যাপার ওর সাথে, তবে আমি বলি না ও জাস্ট ফ্রেন্ড বা এতটুকুই তার মধ্যে আমার সবকিছু। তো হঠাৎ করে আমার বাবা কি করে আমার ফ্রেন্ড থেকে ওর নাম্বারটা কালেক্ট করে ওকে ফোন দেয় যে ওই মেয়েকে আমি মানা করব যাতে ও আর ওর সাথে কোনো ধরনের এরভাবে কোনো কিছু না যায়। তো ওকে ফোন দেওয়ার সাথে সাথে বাবা ওর সাথে কথা বলে। তো কথা বলার পরে বাবা বাসায় বলে গেছিল যে ওই মেয়েকে ধরবে আমার ব্যাপারে যাতে ও সরে যায়, কিন্তু ওর কথা শুনে বাবা ওর প্রতি মানে বলে যে মেয়ে তো অনেক কথাবার্তায় অনেক খুবই চতুর টাইপের মনে হলো যে এরকম আমার বলতেছে আঙ্কেল এভাবে ফয়সালের সাথে আমার জাস্ট এমনি সম্পর্ক, এভাবে আমরা আসলে বেশি কিছু না বা এভাবে না। তো ঠিক আছে আবু ওকে ওই ফার্স্ট কথা বলাতে ওকে পছন্দ করে ফেলে না, মেয়েটার কথাবার্তা তো যথেষ্ট ইয়ে আছে। তো ওর বাসার থেকে আসলে তখন চাচ্ছিল না, তারপরে ও জেদ ধরছে না আমাকে পেতেই হবে। তারপরে ও যে ব্যাপারটা ঘটে আসলে ও টিচার মাধ্যমেই আমাদের ব্যাপারটা হাইলাইট করতে চায় ওদের বাসায়, কিন্তু ওই টিচারটা শেষ পর্যন্ত যেটা ঘটে যায় যে টিচারটাই আসলে ওকে বিয়ে করতে চাইছিল।
বলো কি?
হ্যাঁ জি গুরু,
যে টিচারকে চেষ্টা চালাচ্ছে যে কিভাবে তোমার সাথে সম্পর্ক হয় সেই টিচার নিজেই চাচ্ছিল।
হ্যাঁ নিজে মানে আমাদের ব্যাপারটা জাস্ট একটা ইস্যু হিসেবে নিছিল, মানে আমাদের ব্যাপারটাকে হাইলাইট করে সে তার ব্যাপারটাকেই স্বার্থটা নিবে। তো পরবর্তীতে এভাবে চলছিল। তো টিচারের যখন আসল চেহারাটা আমি তুলে ধরতে পারি তখন ওর বাসায় কনভিনসড হয় ব্যাপারটা নিয়ে। আসলে ওর বাসায় কিন্তু সিরিয়াস ছিল টিচারটার সাথে ওর বিয়ে দিয়ে দিবে যে, এবং বিয়ে হয়ে যাচ্ছিল এরকম অবস্থা, এবং ওই টিচার ওকে চ্যালেঞ্জ করছিল যে ফয়সাল কিভাবে আমি ওকে বিয়ে করি উনি সেটা দেখবে। তো ও আমাকে সবকিছুই আপডেট দিত ওর বাসায় কি হচ্ছে না হচ্ছে এভাবেই যাচ্ছে। তো
গুরু সব মুহূর্তের জন্যই তো একটা একটা করে কবিতা লিখেছে ফয়সাল, এই মুহূর্তের জন্য কি কোনো কবিতা আছে?
কবিতা ছড়াছড়ি, ফয়সালের কবিতা ছড়াছড়ি।
অনেকের তো একদম হৃদয় ছুঁয়ে গিয়েছে এবং অনেকে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, তাও আপনার ভয়েস এত সুন্দর করে।
কষ্ট হয় মানতে তোমাকে আমি গ্রহণ করেছিলাম আমার সমস্ত অনুভূতি জুড়ে, যা ছিল মিথ্যে প্রেমলীলার নগ্ন সুখ বিলাসিতা মাত্র। অনুভূতিগুলো আমাকে আন্দোলিত করে, নস্টালজিক করে, কাঠগড়ার আসামি করে নিরন্তর। তাতে আমি বিস্তৃত হবার চেষ্টা করি, সব দুঃস্বপ্ন ভাবার চেষ্টা করি, মুছে দিতে সচেষ্ট হয়ে অনুভূতির সিক্ত রোমাঞ্চের যাতনাগুলো। সচেতন মন আমার পিছু ছাড়ে না, এ দায় আমারই, এ যেন আমার এক নষ্ট ইতিহাস। আমি শঙ্কিত যে আমার নষ্ট অনুভূতির দায় নিয়ে আমাকে বাঁচতে হবে, এ ঘৃণা আমি রাখি কোথায়? এজন্য আমাকে আমি নষ্ট বিধির দণ্ড দিব না। আমি তোমার দিনগুলো আমাকে ছাড়াই ভালো, আমি জানি আমাকে ছাড়াই ভালো কাটবে। আমি তোমার কাঙ্ক্ষিত পুরুষ ছিলাম না, তোমার কিশোরী বয়সের উত্তাল মনের আবেগ সিক্ত ভালোবাসা প্রেম রসিক কেউ ছিলাম মাত্র। এখন তুমি পুরোদস্তুর বাস্তব ও যুক্তিবাদী এক নারী। আমি বলবো যতটুকু তুমি নারী তার চাইতে বেশি, অনেক বেশি ছলনাময়ী। যুক্তির মুক্তিতে আমার সাথে রচিত কলঙ্কিত সময় হয়তো ভুলে যাবে যত দ্রুত সম্ভব, ভুলে যেও, ভালো থেকো নতুন করে নতুন কারো সাথে। তুমি পারো, তোমরাই পারবে, এসব তোমাদেরই লীলা খেলা। তবে মনে রেখো ভালোবাসাকে ভালোবেসে মূল্য দিও, নতুবা আমার মতো মূল্যবিনে অবহেলা একদিন স্বীয় সত্তাকেও হারিয়ে ফেলবে। সেদিন নিজের জন্য আসমান জমিন জুড়ে একটুখানি স্বস্তির জায়গা খুঁজে পাবেন আর কোথাও।
অসাধারণ।
থ্যাংক ইউ গুরু, আমি এই দিনকার সময়গুলোতে ফিরে আসতে চাচ্ছি। আসলে আমার স্টোরিটা এত লেংদি হয়ে যাচ্ছে, আসলে টোটাল 9 ইয়ার্স এর রিলেশন, তো আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ফিরে আসতেছি। তো ওর টিচার ওকে বিয়ে করতে চাচ্ছিল, ওর বাসা থেকেও রাজি বিয়ে দিবে, তো এটাকে কিভাবে ম্যানেজ সমাধান করা যায়। তো ওই মুহূর্তে আমার কাছে হেল্প চাইছে যে আসলে তুমি তোমার ফ্রেন্ড বা আমি তো তোমাকে চাচ্ছি, তুমি আমাকে দেখো কোনোভাবে হেল্প করতে পারো কিনা, ওকে আমি এরকম ওই মানুষটার থেকে আমাকে বাঁচাও যে এভাবে। তো ওই টিচারটা আমার কিন্তু মেরিড ছিল, কিন্তু স্কুলে ওই গার্লস স্কুলের টিচার ছিল, ও সবাইকে পরিচয় ছিল সেই ব্যাচেলর। তো এই একটা ইস্যু আমি পেয়ে গেছি, তারপর ওই ব্যাপারটাকে ফোকাস করে ওকে ওইখান থেকে ওর ওর বাবা মাকে কনভিন্স করা হয়। তো ওর বাবা মা বুঝতে পারে যে আসলে না ওরা তো ভুল করতেই যাচ্ছিল। তো ঠিক আছে, তো আফটার অল সবকিছু পরে বুঝতে পারে যে তার মেয়েই ঠিক, যে না সে আমাকে লাভ করে বা তার ইমোশনটা আমার প্রতি আসলে ওইভাবে কাজ করে। প্রথমে ওনারা ডিফাইন করার চেষ্টা করছিল যে এগুলো তার আসলে সাময়িক আবেগ, এছাড়া কিছু না। ফাইনালি আসলে সবকিছু যখন ওই স্ট্রাগলিং এর মধ্যে প্রুভ করতে পারে তখনই তারা ব্যাপারটা কনভিন্সড হয়। তো আর আমার বাসার থেকেও ব্যাপারটা, ও যেহেতু মানে বাবার সাথে কথা বলছে বা বাবাকে ম্যানেজ করে ফেলছে, তো আমার ব্যাপার বাসার থেকে ব্যাপারটা পজিটিভলি দেখে। তারপরে এভাবে যাচ্ছিল, তো যখন এইভাবে ক্রাইসিস টাইমগুলো আমরা পার করতেছিলাম বা ওই নিজের হাতেই, আমি কিন্তু সরাসরি ছিলাম না, ওই নিজে সবকিছু ট্যাকল করছে, তো আমি তখন ফিল করছি একটা মেয়ে আমার জন্য যে যাকে আমি এখনো কনফার্ম করি নাই যে আমি তাকে ভালোবাসি, যে সে সবকিছুই না কনফার্মেশন পেয়েও সে আমার জন্য সবকিছু করে গেছে, তো সে অবশ্যই আমাকে ডিজার্ভ করে, যে সেই তাকেই আমার প্রয়োজন, যে আসলে আমার জন্য সবকিছুকে ঝুঁকি নিতে পারে। তারপরে এভাবেই আমাদের আসলে রিলেশনটা শুরু হয়, শুরু হয়ে যায়। তারপর আমার ডিপ্লোমা এ পর্যন্ত শেষ হয়ে যায়। তারপর আমার
শুরু হয় কি, আনুষ্ঠানিক ভাবে কি কখনো বলা হয়েছে যে ঠিক আছে আমিও তোমাকে ভালোবাসি?
হ্যাঁ গুরু, যেটা চাইছো।
বড় বেরোশিক লেখক, স্বাভাবিক কথা, ও কথা বহু কথা, বাট ফাইনালি সে যে একনলেজ করলো সেই খবরটাই বলা দেওয়া,
বহু কথার মাঝে প্রেমের কথাটাই হারিয়ে
যাচ্ছে। হ্যাঁ জি গুরু, সেই পয়েন্ট আমি মিস করে গেছি। তো
মিস করে গেছি
ফর্মালি বলা হয়নি, তুমি তোমাকে বলো নাই, ওই দিন খুব শুনতে চাচ্ছিল বারবারই। তো আসলে আমার মুখ দিয়ে ওইভাবে আসতেছিল যে একটা মেয়েকে আসলে ফার্স্ট টাইম হচ্ছে, হ্যাঁ যে আসতেছিল না, যে আসলে মানে মুখ দিয়ে আসছিল না।
তুমি ভয় পাচ্ছিলে যে বলবো বললে আবার কেমন দেখায়?
না না, ওটা তো ভয়ের কিছু না, জাস্ট মানে ইজি ফিল করছি না আর কি। তো তারপরে আমি বলছি ঠিক আছে, আমি আসলে মুখ দিয়ে হয়তো অনেক কিছু বলতে পারি না, আমি লিখে দিচ্ছি তোমাকে। তো ওকে একটা একটা ছন্দ মিলে একটা কিছু লিখে এবং ওকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, বলছি তোমায় কানে কানে, বলছি তোমায় গানে গানে, ভালোবাসি তোমায় আমি, এরকম কিছু একটা ছন্দ মিলে দিছিলাম। তো আনফরচুনেটলি এই মেসেজটা তার বাবার হাতে যায়। তো ওর বাবার হাতে ফোনটা ছিল, তারপর ওর বাবা ওই ম্যাচটা পেয়ে ওকে সার্চ করে যে এই ছেলের সাথে তো এরকম তোর তোর এখন রিলেশন, এখন তো আমরাই বুঝতেছি। তারপর ওর বাবা আমাকে সাথে সাথে ফোন দেয় যে, তো আমি সালাম দিলাম, সালাম দিয়ে তার কথা বললাম, তো বলছে আপনি এখানে এই নাম্বারে মেসেজটা পাঠিয়েছেন, তো এখানে কেন মেসেজটা পাঠানো হলো? তো বলছে আসলে আমি পাঠিয়েছি, হয়তো এটা রং নাম্বারে গিয়েছে। না রং নাম্বার না, যাকে পাঠাইছেন সেও ঠিক আছে, বাট যে রিসিভার সে পায় নাই আমি পেয়ে গেছি। হ্যাঁ, তো তখন তো আসলে মানে প্রথম ফার্স্ট ভালোবাসার এক্সপ্রেশন যাকে দিলাম, হ্যাঁ সেই পেল না, ওর বাবার হাতেই ব্যাপারটা চলে গেছে।
দিলাম শোরুমে আসছে গোডাউন থেকে উত্তর।
তো ওইখানেই তারপর ওর বাবার সাথে, তো ওর বাবার সাথে আমি আর কোনো কথা বলি নাই, কারণ উনি আর আমাকে প্রশ্ন করে যাচ্ছিল। তো ওর মাকে দিছে ফোনটা যে ওর ছেলে তো কথা বলতেছে না। তারপর ওর মা তখন আমাকে বলে, তোমরা কি এভাবেই সবকিছু নিজেরা ডিসাইড করবা, যে আমাদের জন্য কোনো অপশন রাখবা না, যে আমরা বাবা মা হলাম কি জন্য? তো এটা তখনকার কথা ছিল, যখন যখন প্রুফ হয় ওই ইয়েটা, তো তখন তো বাসার থেকে মেনেই নেই।
ফাইনালি প্রেম ভালোবাসার মধ্যে ফয়সাল এবং মুক্তা, দিনগুলো কেমন ছিল?
দিনগুলো অবশ্যই ভালো ছিল, যেহেতু ভালোবাসার ব্যাপার, ভালো লাগবে তো অবশ্যই।
দু একটি ঘটনা,
হ্যাঁ দু একটি ঘটনা এরকম যে তার সাথে একবার আমার নোয়াখালী, ওর জন্যই আমি যাই স্পেশালি। তো
ভালোবাসা বা প্রেম একনলেজ করার পর প্রথম সাক্ষাৎ কি ওইটা?
হ্যাঁ, ওইটা সাক্ষাৎটা
শুনি আমরা। এটা
একটা বিসিক এলাকায় ওর সাথে আমার মিট হয়। তো ওই দিন আসছিল আমার কাছে, তো ওই প্রিপারেশন নিয়েই আসছিল যে আমার সাথে দেখা হবে তার। তো ওই দিন ও একটা লেহেঙ্গা পরছিল, সম্ভবত পিঙ্ক কালার ছিল ওটা। তো ও বাসা থেকে খাবার বানিয়ে আনছিল সেদিন, যে আইটেম ছিল হলো গিয়ে অন্তন ছিল, ভেজিটেবল রোল, এরকম কিছু আইটেম ছিল। তো আমার পাশে বসা, একটা ওয়াল ছিল ও আমার থেকে 2 ফিট ডিস্টেন্স হবে। তো বসে টিফিন বক্স থেকে আমাকে দিচ্ছে, বসে তো তুমি 2 ফিট ডিস্টেন্সে কেন বসছো আমার সাথে, আমরা তো আমরা কাছাকাছি বসতে পারি। বসে না 2 ফিট না, 1 ফিট পর্যন্ত দূরত্ব মেনটেন করা যাবে, এর বেশি না। হ্যাঁ তো ঠিক আছে, 1 ফিট পর্যন্তই বসে। তো ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে থাকি, ওটা পাশে রেল লাইন ছিল, দুজন একসাথে রেল লাইনের দুই লাইনে দুজন দুজনকে দুজনই ব্যালেন্স করতেছি হাত দিয়ে, এবং একটা গান,
কি গান,
তোমারে দেখিল এই গানটা বাজছিল, তখনই ওই গানটা রিলিজ হয়, তোমারে হাবিবের গানটা।
আচ্ছা,
ওই গানটা ওর ফেভারিট ছিল, হাবিব সিঙ্গার ওর খুব মানে ফেভারিট সিঙ্গার ছিল তখন। তো মানে ব্যাপারটা সো মাচ রোমান্টিক ছিল যে ওর সাথে রেল লাইনে অত দূর হাঁটা।
মুক্তার একটু বর্ণনা হালকা করে দাও আমাদেরকে।
হ্যাঁ, মুক্তা আসলে দেখতে হাইটে 5 ফিট 4 হবে।
5 ফিট 4?
হ্যাঁ, 5 ফিট 4।
এত বড় সাহস করছো কেমনে ফয়সাল?
আমি সাহস করি, সে সাহস করছে।
ও সে 5 ফিট 4 মানে হিউজ বাংলাদেশের কনটেক্সটে।
5 ফিট 4, তারপর দেখতে ভালোই, আমার ভালো লেগেছে, কারণ ওকে তো আমি ভালোবেসেছি বা ভালোবাসার দৃষ্টিভঙ্গিতে।
ভালো মন্দ আমরা বাকিটা আমাদের মতো বুঝে নেব, তুমি বর্ণনা দাও।
হ্যাঁ, টল ফিগার ছিল আর বডি স্ট্রাকচারও খুব ফিট বডি।
তার লুকটা, ফেসিয়াল এক্সপ্রেশন কেমন?
ফেসিয়াল,
মায়ের কথা বলছিল যে একবার মমতাময়ী লুক, এর লুকটা কেমন?
এই লুকটা আমার মনে হয় ওকে আমার খুবই মনে হতো যে খুবই
ক্যাটরিনা টাইপ।
না, ওরকম না যে কারোর সাথে আমি ওভাবে তুলনায় যাব না, কারণ প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, ও ওর মতোই, তবে লুকটা আমার কাছে ওর কাছে মনে হয় ভালোবাসায় ভালোবাসাময়। হ্যাঁ, যে তার চোখের ভাষা আমার প্রতি নিবন্ধিত হয় বা আমাকে অ্যাড্রেস করে, এরকম কিছু।
আমরা আবার রেল লাইনে চলে যাই।
হ্যাঁ, তো ওর ওর হাত ধরেই হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ওর বাড়ির মোড় পর্যন্ত যাওয়া। তারপর যখন ও আমার থেকে বিদায় নিবে, ও রিক্সায় উঠে গেছিল সিঙ্গেল, কারণ গ্রামের পরিবেশের ব্যাপারটা অন্যভাবে দেখে যে একসাথে ছেলে মেয়ে থাকা। তো ওর ওইদিকে যাওয়ার পর ও আলাদা রিক্সা উঠে গেছে, এবং রিক্সা উঠে যাওয়ার পরও ও রিক্সার হুডের পিছন দিয়ে আমাকে দেখতেছে। তা আমি ওই দিন ফিল করতেছিলাম যে আসলে এই একটা মেয়ে, মানে ওই যে সিনেম্যাটিক আমি ব্যাপারটাকে দেখছি। হ্যাঁ, যে আসলে প্রেমিকা বিদায় নিচ্ছে, প্রেমিকা বিদায় নিচ্ছে, যে বিদায় নেওয়ার যে যে এক
ন্যাচারালি মুভি টুভিতে যেরকম দেখি।
হ্যাঁ হ্যাঁ, ওরকমই হচ্ছিল যে মনে হচ্ছে সে আমার থেকে জনম জনম ছুটে যাচ্ছে, এরকম টাইপের তার এক্সপ্রেশন গুলো ছিল। তো আমি তো ওর জন্য সব চ্যালেঞ্জ নিতে রাজি আছি।
ফার্স্ট টাইম ভালোবাসা তুমি ফিল করতেছ একদম হাতে কলমে।
হ্যাঁ হ্যাঁ, তো ওকে ওইভাবেই ঘটে যাচ্ছিল। তারপর তো ওর সাথে ঢাকায় আসতো, আর ওর এখানে মামার বাসা আছে। তো ঢাকায় আসলে দেখা হতো, ডেটিং সব জায়গায়। তারপরে বিশেষ করে আমরা তখন কোচিং এর জন্য ঢাকায় আসে, এই সংসদ ভবনের সামনে ও কোচিং শেষ করে যেত, তারপর ওইখানে সন্ধ্যার সময়টা পার হয়ে যেত, কিন্তু আমাদের আসলে একসাথে থাকার সময়টা ফুরাতো না, একসাথে থাকার সময়টা ফুরাতো না। তো আসলে ও বলতো এইভাবে যদি আমরা এভাবে লাইফটা কাটাই দিতে পারতাম, হ্যাঁ, এই মোহময় সময়টাকে যদি ধরে রাখতে পারতাম, এই গোধূলি বাতালটাকে যদি আমরা নিজেদের করে নিতে পারতাম পুরো সময়টার জন্য, এখনো হয়তো সামনে আমাদের অনেক কিছু পাড়া দিতে হবে। আর ও আসলে যে ব্যাপারটা আমার ওর স্পেশালি ভালো লাগে, ও খুবই রিয়েলিস্টিক এবং খুব স্ট্রেইটলি সবকিছুকে দেখে, এবং মেয়েদের মধ্যে যেসব জটিলতা কুটিলতা থাকে এসব কিছুর থেকে আমার মনে হয়তো সে আসলে এরকম না। তো এই ব্যাপারগুলো আমার তার স্পেশালি ভালো লাগে, যে আসলে ও অনেক বাস্তবতা বুঝে চলতে পারে। আর আরেকটা ব্যাপার আমি স্পেশালি যেটা বলবো, যে ওর প্রতি
তেরো আলো দিয়ে মুখখানি দেখবো প্রেরণা কলা চা খুব কাছে রাখবো
তারপর তার সাথে আমার নোয়াখালীতে আবার দেখা হয়, ওটাও বিসিক এরিয়া ছিল, তো ওকে নিয়ে মানে টোটালি ওটা একটা খোলা মাঠ ছিল, একটা প্রকৃতির খুব কাছাকাছি, পাশে দিয়ে রেল লাইন, তারপরে খুবই গাছালি বা গাছ সবকিছুর একটা পরিবেশ, মানে আবহাওয়াটা অন্যরকম ছিল, খুবই ন্যাচারাল যেটাকে বলে। তো ও আর আমি পাশাপাশি বসেছিলাম, তো আমাদেরকে বিশেষ কেউ মানে নোটিস করতেছে, তো নোটিস করতেছিল, হঠাৎ তারা এসে আমাদেরকে বলে যে আপনারা এখানে বসে আছেন কেন, আমরা সেখানে বসে আছি সময় কাটাচ্ছি জাস্ট, বলছেন না আপনারা এখানে বসে আছেন কেন, আপনাদের গার্ডিয়ানের ফোন নাম্বার দেন, আপনার গার্ডিয়ানের সাথে কথা বলো, আপনারা এখানে কি করতেছেন। স্যার বলছে আসলে এখানে আমরা তেমন একটা কিছু করা হচ্ছে না, আমরা জাস্ট এখানে বসে আছি কথা বলতেছি। বলছেন আপনারা কথা বলতেছেন না, আপনারা এখানে একটা ছেলে একটা মেয়ে এভাবে বসে আছেন এটা কখনোই ভালো না, আপনার গার্ডিয়ানের ফোন নাম্বার দেন, আপনার গার্ডিয়ানের সাথে কথা বলবো আমরা। তো আমি তো আসলে ভড়কে যাই, ঠিক আছে, যে আসলে এভাবে মানুষজন এসে এইভাবে একটা মানে একটা অড সিচুয়েশন তৈরি করতেছে। তারপর ওদেরকে আমি কনভিন্স করার চেষ্টা করি যে আসলে না এরকম কিছু না, আমরা আমরা জাস্ট এখানে সময় কাটাতে আসছি, এখানে তো কিছুই হয় না, যে আপনারা এভাবে আমাদেরকে ব্লেম করতেছেন। বলছে না আপনাদের গার্ডিয়ানের ফোন নাম্বার দেন, নয়তো আমরা এখন এখানে অ্যাকশন নিচ্ছি, মানুষজনকে ডাকতেছি বা এরকম। তো আসলে ওদেরকে মানে আমি যতই বুঝাচ্ছি লোকগুলো আসলে বুঝতেছে না, ওরা জাস্ট মানে ব্যাপারটাকে খুব মানে নোংরা ভাবে মিন করতেছে। তো ও কি করছে, ওর তাৎক্ষণিক ওর ভেন্টি ব্যাগ থেকে মানে কিছু টাকা বের করে ওদের হাতে ধরাই দেয়। তো দেখলাম যে লোকগুলোর সাথে সাথে বলছে এত এত কম টাকা দিচ্ছেন কেন, আপনি আপনার টাকা দিচ্ছেন, আঙ্কেল দেখেন যে আমরা এখানে সময় কাটাতে আসছি,
ওরা ধান্দাবাজির জন্য সুযোগ নিয়েছে
এরকম, যে এখানে তো আমরা সময় এখানে তো আমাদের কোনো খারাপ কিছু না, হ্যাঁ, তো আপনারা এইভাবে মিন করতে। আর একটা লোক ছিল উনি আমাদেরকে সাপোর্ট করছে, আমি এদেরকে দেখছি এরা জাস্ট এখানে বসেছিল, ধান্দাবাজ বা এরকম, ও তখনই ওদেরকে 100 টাকা দেয়, বলছে না টাকা না। তো তখন দেখলাম যে না আরেকজন ওর টাকা পাইয়া ওদের ঠিক আছে আচ্ছা যান। তো আমি ওই দিন খুবই ভড়কে যে আসলে এরকম সিচুয়েশনে পড়া হয়, সে ম্যানেজ করছে। তো ওর মধ্যে ম্যানেজিং ক্যাপাসিটি অনেক ভালো, বা অনেক সবাইকে অনেক কনভিন্স করতে পারে, যেটা আমার কাছে খুব ভালো লাগলো, যে আসলে এ খুবই রিলায়েবল, বা এর উপর আসলে লাইফটাকে নিশ্চিন্তে দেয়া যায়। মানে আমি ওইদিন ফিল করি যে আসলে একটা মেয়ে বা একটা
মেয়ে কিন্তু নেচারালি এ ধরনের ছেলে খুঁজে, যে রিলায়েবল, যার প্রতি ডিপেন্ড করা যায়, যে ম্যানেজ করতে পারে সবকিছু। এক্ষেত্রে আমাদের আমাদের ফয়সাল যে অনেক বেশি অন্তর্মুখী ধরনের, অনেক বেশি অন্তর্মুখী টাইপ, যেটা আমি বলছিলাম যে একবারে আদুরে টাইপ একটা পার্সোনালিটি, সে এমন একজন জীবন সঙ্গিনীর দিকে নিয়ে হাত সামনের দিকে যাচ্ছে, যার কাছে উল্টোটা আসলে আশা করার ব্যাপার আর কি, যে সেই অনেক বেশি রিলায়েবল, সেই অনেক বেশি ডিপেন্ডেবল, সেই সবকিছু ম্যানেজ করতে পারে, তাই তো?
হ্যাঁ জি গুরু, যে তার এই ব্যাপারগুলো আমার কাছে খুবই মানে মনে হয়
রিয়েলিস্টিক
যে না একে নিয়ে আসলে আমি নিজের ব্যাপারগুলো বুঝতে পারতাম, যে আসলে আমি হয়তো ওরকম সিচুয়েশনের সাথে যেতে পারি না, বা আমার লাইফ পার্টনার যে হবে সে তো আমাকে সাপোর্ট দেওয়ার জন্য বা আমাকে ওভারকাম করার জন্য আমার লাইফের সাথে যুক্ত হবে। তো তার প্রতি ওই রকম আমার এটা পুরোপুরি ভাবে আমি আমার নিজেকে ওর প্রতি সঁপে দেই। তো আমাদের ভালোবাসায় খুবই মানে এমন একটা ব্যাপার ছিল না, ওর আমার অনেক কিছু না বলতেই সে আসলে বুঝে নিচ্ছে, বা আমার প্রতি ওভাবে ট্রিট করছে, আমার সবকিছুকে ভালো লাগাকে গুরুত্ব দিচ্ছে, আমি কিভাবে দেখছি বা কোন কিছু আমার দৃষ্টিভঙ্গি কিরকম। আর স্পেশালি এই যে আমার লেখাগুলোকে ও খুব পছন্দ করত, আমি ওকে যে মেসেজিংগুলো করতাম বা যে মেসেজগুলো দিতাম, বা সে আমার কাছে চাইতো যে আমি তাকে লিখি, এবং আমাকে এটা বলতো তোমার লেখা কিছু আমাকে দিবে, তারপর আমি লিখে দিতাম। আর আমার লেখার পিছনে আসলে ওর প্রেরণাটাই ছিল, যে আমাকে মানে জোর দিয়ে অনেক সময় লেখা, আমাকে অনেক সময় বলতো যে তুমি আমার ভালোবাসার কবি, যে তুমি আমার জন্য কিছু লিখো। হ্যাঁ, তো আমি ওকে লিখতাম। তো এভাবে চলছিল আসলে আমাদের ভালোবাসার সম্পর্কটা। তো টোটালি 9 বছরের সম্পর্ক, লাস্ট 6 ইয়ার্স খুবই ভালো, এভাবেই যাচ্ছিল। আর আমাদের ফ্যামিলি থেকে সবকিছু কনফার্ম, ওর ফ্যামিলি থেকেও কনফার্ম। তো আমাদের বাসা থেকে চাচ্ছিল, যেহেতু মানে একটা রিলেশন এভাবে চলছেই, তো
দুই পরিবারের কোনো অবজেকশন নাই,
অবজেকশন নাই আর, যেহেতু কনভিন্সড তারা, এবং সেই সেটা করছে এবং সে সবাইকে ম্যানেজ করে নিয়েছে। তো কনভিন্সড করার পরে এখন সবাই চাচ্ছে যে, সবাই না যে চাচ্ছে যে একটা সেটেলমেন্ট হোক বা একটা রিলেশনের একটা রূপ থাকুক, সবাইকে ফ্যামিলিকে সবাইকে জবাবদিহি করতে হয় যে এই ছেলে মেয়ের সাথে কি রিলেশন, বা আমরা একসাথে সময় কাটাই বা এইভাবে। তো আমার বাসাতে ফর্মালি তাদের বাসায় বলে, তো বলার পরে যে না, ওরা পড়ালেখা শেষ করুক তারপরে ব্যাপারটা দেখা যাক, ওই অনার্স শেষ করুক বা ওই পর্যায়ে যাক, তখন আমরা ব্যাপারটা ভাববো। ওই ফ্যামিলি ছোট, আমিও ছোট, তো এটা নিয়ে তো তাড়াহুড়ো করার কিছুই নেই। আমরাও তখন এগ্রি ছিলাম না, না আমরা এত আর্লি এই যে এরকম রিলেশনে যাই। তো আচ্ছা, তখন আর ওই ব্যাপার নিয়ে ভাবি নাই, জাস্ট ফ্যামিলি সাপোর্ট ছিল, আমরাও নিজেদেরকে ওইভাবে চেষ্টা করছি নিজেদেরকে ফ্যামিলির এক্সপেকটেশন অনুযায়ী ওইভাবে দাঁড় করানোর। তো আমি এদিকে গ্রাজুয়েশন শেষ করলাম, এদিকে জবে এন্ট্রি নিলাম, জব করছি। আমার সবকিছু মিলে আমার একটা টার্গেট ছিল যে তাকে নিয়ে আমার একটা কমপ্লিট লাইফ আমাকে পেতে হবে, এবং তার জন্য আমি সব চ্যালেঞ্জ নিতে রাজি ছিলাম, তার জন্য সবকিছু করতে রাজি ছিলাম, সে যেভাবে চাইত আমার কাছে। তো জবে ঢুকছে, মানে একটা স্ট্রাগলিং লাইফ যাচ্ছে, তো ও চাইতো খুব যে বাইরে গিয়ে এস্টাবলিশ হই, এই জিনিসটা খুব চাইতো। তো আমি বাইরে চেষ্টা করে গেছি, কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে বাইরে যাওয়ার যে প্রসেসটা থাকে সেটা আসলে অতটুকু ইয়ে না, যে স্বচ্ছতা থাকে না, যে অনেকগুলো ফ্রড বা অনেক কিছুই থাকে। তো আমি এভাবেই তো ট্রাই করছিলাম। তো মাঝখানে যেটা হইলো যে কানাডায় ও বলছে তুমি কানাডায় ট্রাই করো, তোমার তো যোগ্যতা আছে, গ্রাজুয়েশন কমপ্লিট, ভালো রেজাল্ট আছে, তুমি চাইলে কানাডায় স্টুডেন্ট হিসেবে যেতে পারো। তো কানাডায় ট্রাই করছিলাম, তো আমার বাসা থেকে অ্যাগ্রি ছিল না যে ছেলেকে বাইরে পাঠাই দিবে, কয় বছর পর আসে না আসে। তো আচ্ছা, ফ্যামিলিকে অনেক কষ্টে ম্যানেজ করলাম, ও ম্যানেজ করছে আমার ফ্যামিলিকে, আমি আমারটুকু করলাম। তো করার পরে ফ্যামিলি শেষ পর্যন্ত রাজি ছিল যে দেওয়ার জন্য। তো চাইছিল যে তখন যেহেতু আমি চলে যাব, আমাদের একটা এনগেজমেন্ট হয়ে যাক, যেহেতু ওইখানে গিয়ে কখন আসি না আসি, আর ওইখানে গিয়ে তখন আমার এই রিলেশনের প্রতি আবার সেই ব্যাপারটা কাজ করে কিনা, আমার ফ্যামিলিও ওই ব্যাপারটাকে রিস্কি ফিল করতেছিল যে ও এসে আবার ওর সাথে জড়াবে কিনা, বা বাইরে গেলে কিরকম হয়ে যায় না যায়। তো ওই দায়িত্ববোধ থেকে ওর ফ্যামিলিতে যায়, ফর্মালি ওর বাসায় বলে, তো ওর মাকে বলে আসছে যে যদি ও না যায় এটাই বেটার, আমরা চাই ও না যাক, তারপর যদি যেতে চাই যাক, তবে আপনি ওকে মানা করবেন, কারণ ওর কথা, আপনার কথা ও শুনবে, কারণ ও আপনাকে খুবই ভালোভাবে দেখে। তো ওর মা আমাকে বলছিল যে তোমরা যে এরকম ভাবছো যে টাকা পয়সায় কি সব, দেশে থাকো, সবাইকে মিলে থাকো বা এরকম। তো এইভাবেই উনি ওনার ব্যাপারটা বলে যায়। তারপর বলে যাওয়ার পরে, তারপর আনফরচুনেটলি আমার আর স্টুডেন্ট ভিসাটা হয় নাই, ওইখানে যে ব্যাপারটা রিফিউজাল লেটারে পাঠালো যে আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছিল, বাট ওইখানে আমি এমবিএর একটা সাবজেক্ট সিলেক্ট করে ওইখানে অ্যাপ্রুভালের জন্য পাঠাই, যে ওইটা হসপিটালিটির উপর একটা কোর্স ছিল, তো ওটা আমার সাথে সামঞ্জস্যপূর্ণ না। তো বলতেছে যে না, এটা হয়তো ওইখানে পড়ালেখা করার জন্য আসলে অন্য কিছু একটা রিজন দেখায়, তো এটা আর হয়নি। তেন আমি আবার নর্মালি জবে এন্ট্রি নেই, জব করতে থাকি এভাবেই। তো যে ব্যাপারটা ঘটতো, আমি যেহেতু জবে থাকতাম, একটা কর্পোরেট লাইফ, অনেক বিজি, বা আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবেই সার্ভিসে আছি, তো আমাদের লাইফটা বা জব সেক্টরটা আসলে অনেক বেশি মানে পাবলিক ফাংশনের সাথে থাকতে হয় বা এরকম, যেটা আসলে আমি ওটার সাথে অত বেশি অ্যাডজাস্ট করতে পারি না, তারপরও করার জন্যই করতে হয়। তো এরকম সময়গুলো থেকে আমি যেহেতু ওর প্রতি পুরোটাই আমার ওর প্রতি চলে গেছি, বা ওকে ওইভাবে নিচ্ছি আমার লাইফের সাথে, তো দেখা যাচ্ছে কি আমি ঘরে ফিরে ওকে ফোন দিচ্ছি, ও ফোনটা কোনোভাবে রিসিভ করছে না, ওইভাবে রিসিভ করছে না বলতে কি, যে আমি যেভাবে ওকে আমার সময়টাতে চাচ্ছি ও ওইভাবে ওই সময়টাতে আসতেছে না। দেখা যাচ্ছে কলগুলো ডিসপ্লে হচ্ছে, ও কলটাকে রেসপন্স করছে না। এ ব্যাপারে একটা ব্যাপার এইভাবে ঘুরতে থাকে। তো লাস্ট যে ভ্যালেন্টাইন ডে যায় সেদিন রাতের 12টা আমি উইশ করার জন্য একটা খুবই লিখে নিজের এক্সপ্রেশন গুলাকে নোট করে ওকে পাঠাই, বাট ও সামহাও কারোর সাথে ও এঙ্গেজ থাকে এবং আধা ঘন্টা আমি ওকে ট্রাই করেই যাচ্ছি। তো ট্রাই করেছে, সে আধা ঘন্টা পরে এসে আমাকে হ্যাঁ ভ্যালেন্টাইন ডে এরকম একটা মেসেজ দেয়, তারপর আমাকে ফোন দেয়। তো আমি ঘুমিয়ে যাচ্ছিলাম তখন, তারপর ও অনেকক্ষণ ফোন দেওয়ার পর ফোনটা রিসিভ করে, রিসিভ করার পর বলছে আসলে, তো আমি ওকে বললাম যে আজকে একটা স্পেশাল ডে, তুমি আমার জন্য সময় রাখবা, সেটা তুমি কার সাথে এঙ্গেজ। হ্যাঁ, তো বলছে আমার ফ্রেন্ডের সাথে সময় দিচ্ছিল, কি একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলছিল। ফাইন, তো ঠিক আছে, তো কালকে কিভাবে তুমি সময় কাটাবা ওকে বলছিলাম। তো বলছে আমার একটা ফ্রেন্ডের বিয়ে হবে, বিয়েতে যাব। তো বলছে আসলে বিয়েতে যেতে আমার ভালো লাগছে না, আমার শরীরটা খুব একটা খারাপ যাচ্ছে। তো বলছে ঠিক আছে তাহলে যাইও না, যাওয়ার দরকার নেই, যেহেতু তোমার শরীরও খারাপ আর ভ্যালেন্টাইন ডে তে নানান ধরনের বাইরে অনেক গ্যাদারিং থাকবে, না যাও, এটাই বেটার। তারপরে ওইভাবে যাচ্ছিল, সকালে ওর সাথে কথা হয়নি, পুরো দিন এভাবে যাচ্ছে। রাত দিনের 2:30 আমি ওকে ফোন দিলাম, হঠাৎ করে দেখি যে ওইখানে ওইখানে। তো বলছে যে আমি তো মানে বিয়েতে আসছি এভাবে। তো আমার থেকে যে আমি ওকে নিষেধ করলাম বা ওই বলছে ও যাবে না, গেলো ঠিক আছে, সে সকাল থেকে আমাকে ফোন দেয় নাই বা আমাকে একটু কনফার্ম করেও যায় নাই। তো আমি বললাম ঠিক আছে, এনজয় ইয়োরসেলফ, ঠিক আছে, এতটুকু বলে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হলাম। তো রাতের পর এসে আমি, রাতেও আমার ফোন দেয় নাই, তো রাতে ফোন দিয়ে তুমি এরকম একটা দিনে আমার সাথে সময় কাটালে না, তুমি তোমার মতো গেলা। তো বলছে আমি গেছি তো কি হয়েছে, আমি আমার ফ্রেন্ডের বিয়ে ছিল আমি গেছি। তো এটা এই ব্যাপারটা এইভাবে ঘটে যায়। তো মানে ব্যাপারটা আমি ওই দিন থেকে নোটিস করে যে সে যে আসলে অনেক কিছুতে আমাকে মানে বাদ রাখতেছে, তার সে আগে যেভাবে আমাকে প্রায়োরিটি দিত সবকিছুতেই, এখন সেভাবে দিচ্ছে না। যে তার হয়তো আমার সাথে এই জিনিসটা করার কথা, আগে যেভাবে ও সারাক্ষণ মানে আমার সাথে, আমি তার সাথে কেন কথা বলছি না, কেন অন্যদিকে বিজি থাকছি, এ ব্যাপার নিয়ে আমাকে জবাবদিহি করতে হতো, এখন সেগুলো নিয়ে আমি তাকে বলতে হচ্ছে, আমি তাকে বলতে হচ্ছে। তো বলতে হচ্ছে, তো এভাবেই তাকে বলে যাচ্ছি। তো সে তারপরে এসব ব্যাপারে ওইভাবে সে আর ইয়ে ছিল না যে করছি তো করছি কি হয়েছে, মানে একটা যে মানুষের ইয়ে থাকবে যে সে যে পরবর্তীতে এসে আমাকে ম্যানেজ করবে, সে ব্যাপারটা তার ছিল না। যে আমি গেছি, আমার প্রয়োজন ছিল বা আমার ওরকম ইয়ে, আমি গেছি, আমাকে ম্যানেজ করার কিছুই নেই। হ্যাঁ, তো এভাবে ব্যাপারগুলো যাচ্ছে। তো আমি ব্যাপারগুলো আসলে ইজিলি তখন ওইভাবে সিরিয়াসলি নেইনি, আমি তো এ ব্যাপারটাই ধরে রাখছি যে সে তো আমার, আমাকে পাওয়ার জন্য সে তার লাইফের সবকিছুকেই, সবকিছুর ঊর্ধ্বেই সে গেছে, তার সাথে এসব কিছু ভাবার কোনো অবকাশ নেই যে তাকে নিয়ে এরকম কিছু ভাবতে হবে আমার। তো এভাবেই মানে দেখতেছিস না, সে ফোনে আমাকে ইগনোর করে যাচ্ছে বা ফোন দিলে পরবর্তীতে তাকে পাচ্ছি না, এই ব্যাপারে কোনো মানে ইয়ে নাই, রেসপন্স নাই, মানে নানান ধরনের এক্সকিউজ দেখিয়ে যাচ্ছে যে এরকম এরকম ভাবে ছিলাম, এভাবে ছিলাম। তো লাস্ট যেটা হয় যে ওর, তো এই ব্যাপারগুলো আমার খারাপ লাগতো। তো মাঝখানে তার সাথে আমার দেখা যাচ্ছে, আমার যখন খারাপ লাগতো ব্যাপারগুলো ওর সাথে বন্দিবনা হচ্ছে না, তখন আমার সাথে গ্যাপ থাকতো তার, মানে কথাবার্তা হতো না। তো তখন যখনই ও পরবর্তী চেষ্টা করতো আমার সাথে, আমাকে কনভিন্স করে নেওয়ার চেষ্টা করতো, তখন আমার সবকিছু ওকে। এবং এভাবে কয়েকবার ঘটার পরে ওর ফ্যামিলির যে কেউ বা ও যেভাবে আমাকে বলছে, আমি ওইভাবে তার কাছে কাম ব্যাক করছি। এটাকে নিয়ে আর দ্বিতীয় কোনো আর্গুমেন্ট তৈরি করিনি যে না আমি কেন তোমার কাছে ফিরবো, তুমি আমার সাথে এরকম করলা বা এরকম করছো, তোমার সাথে আসলে আমার তো এরকম না, কারণ তুমি জানো যে তোমাকে আমি কতটুকু লাভ করি এবং তোমার প্রতি আমি কতটুকু রিলে করি। হ্যাঁ, যে তোমার প্রতি কত, তোমার প্রশ্ন আমার কতটুকু যে ইয়ে, না তোমার প্রতি আমার যে একটা কনফিডেন্ট, ওই ব্যাপারগুলো ছিল, কিন্তু তুমি এগুলোকে এইভাবে অবহেলা করতে পারো না। হ্যাঁ, অন্তত আমার জিনিসগুলো তুমি প্রপারলি আমার সাথে ট্রিট করো। তো ওইভাবে ওইগুলোতে জাস্ট ড্যাম কেয়ার হিসেবেই যাচ্ছে। তো স্পেশালি আসলে খারাপ লাগতো এই ব্যাপারগুলাই যে ওর বোনের বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়, ওর বোনের বিয়ে হয়, আনফর্চুনেটলি সেটা আমাকে জানায়নি, তো জানেনি ওর ফ্যামিলির ব্যাপারে। আর একটু আমি বলে নেই, ব্যাপারটা আমার হ্যাঁ, যে ওর ওর ফ্যামিলির সাথে আমার অ্যাটাচমেন্ট এরকম ছিল যে ওর মার সাথে আমার রিলেশনটাকে একটু জাস্ট আমি ব্রিফ করতেছি। ওর প্রথমে আমি বলেছি ওর মার মার যে ক্যারেক্টারিস্টিক্সটা প্রথমে
এগুলো আমরা শুনেছি, ওর সাথে রিলেশনশিপটা ফাইনালি কোন স্টেজে গেল সে ব্যাপারটা শুনি।
হ্যাঁ গুরামেশ,
আমার হাতে সময় একেবারেই নাই, ওর সাথে রিলেশনশিপটা কোন।
হ্যাঁ আমি ওই পয়েন্ট থেকে আসতেছি যে ওর বাবার একবার অপারেশন হবে, ওর বাবার একবার অপারেশন হবে, তো ওর মা হসপিটালে ছিল প্রায় রাতের 11:30 কয়টায় হবে, তো তখন ওর কাছে কোনো একটা ওর সাথে কোনো একটা ব্যাপার মিসআন্ডারস্ট্যান্ডিং কারণে আমি তখন ঢাকা থেকে চিটং ব্যাক করতেছি। তো ব্যাক করার পথে ওর মা আমাকে ফোন দিছে যে তুমি কি চিটং যাচ্ছ? আমি হ্যাঁ আঙ্কেল আন্টি আমি চিটং যাচ্ছি, যে এরকম। তো ঠিক আছে যাও তাহলে সেফলি ওইখানে গিয়ে পৌঁছাও। তারপর রাতে ফোন দিছে, ফোন দিয়ে বলছে তোমার আঙ্কেল তো ওটিতে নিয়ে গেছে, তো ওইখানে অপারেশনটা হবে। হ্যাঁ অপারেশনটা হবে, তো অপারেশনটা হবে, তো তোমার আম্মাকে বলো যে দোয়া করার জন্য। তো ঠিক আছে আন্টি আমি বলবো। বলছে ঠিক আছে তুমি তো চলে যেতে পারছো আমাদেরকে ফেলে ঢাকায় একা, তো তুমি কিভাবে যেতে পারছো? আমি প্রথমে শুনেই তুমি যখন চিটং যাচ্ছিলে আমি হতভম্ব হয়ে গেছি যে তুমি চিটং যাচ্ছ আমাদেরকে ফেলে, আমরা ঢাকায় আসছি আর তুমি চিটং চলে যাচ্ছ, যে তুমি চলে গেছো তো কি হয়েছে, এখানে আমার ভাই বা সবাই আছে তুমি চলে গেছো এটা কিছু। তো আমি তখন ফিল করতে পারছি আসলে ওর মার এক্সপেকটেশন ছিল যে আমি থাকবো সেখানে বা এরকম। তো তখন আমার মাও ব্যাপারটা বুঝতে পারে, আমার মা তখন বলে যে ঠিক আছে তুই তাহলে ওরা যেহেতু তোকে চাচ্ছে যে তোর উপস্থিতিটা, তো তার কালকে সকালেই যা। তো ঠিক আছে আমি পরের দিন সকালেই আবার ঢাকায় ব্যাক করি। তো ঢাকায় এসে প্রথমেই তাদের সাথে ওনাদের সাথে হসপিটালে দেখা করি। তো আসলে মানে আমি এটাই বলতে চাচ্ছি না, ওর মায়ের প্রশ্নে আসলে আমার যথেষ্ট শ্রদ্ধা ছিল এবং ভক্তি ছিল, যে এটা আমার ফ্যামিলির লোক যেন বুঝতো যে ওর মাও আমাকে সেভাবে ট্রিট করত, যে না নিজের ছেলের মতোই মানে যতটুকু দেখার ততটুকুই দেখত। তো ওর সাথে ব্যাপারগুলো মানে মাঝে মাঝে এভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং এ যাচ্ছে বা এভাবেই ঘটে যাচ্ছে যে আমি যে জিনিসটা চাচ্ছি না যে সে সেটা করে ফেলছে, বা আমি তার থেকে সময় চাচ্ছি সে নানান ধরনের অজুহাত নিয়ে অন্যদিকে বিজি থাকছে। আমি অফিস টাইম থেকে টাইম রিজার্ভ করে ওকে ফোন দিচ্ছি কিন্তু সে ওই সময়টাকে রেসপন্স না করে সে তার মতো থাকতেছে। তো আমি এইসব ব্যাপারটাকে নক করতাম যে এরকম তুমি ব্যাপারটা করতেছো কেন, যে তোমার সাথে আসলে আমার এরকম কোন রিলেশন না যে তুমি আমার সাথে এরকম ব্যাপারগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, তোমাকে আমি ভালোবাসি আমার ব্যাপারগুলো তুমি ওইভাবেই আমার সাথে প্লে করবা যে আমি তোমার সাথে কিভাবে ভালো থাকতে পারি। তো একদিন ও বলতেছে যে সবকিছুই ঠিক হবে তুমি বাইরে চেষ্টা করো, বাইরে গিয়ে ভালো একটা এস্টাবলিশমেন্টে যাওয়ার চেষ্টা করো, দেন আমি 100% তোমার ভালোবাসার মানুষ হয়ে থাকবো। আমি বলছিলাম দেখো তোমার সাথে আমার এমন কোন কমিটমেন্ট না যে তোমার সাথে আমার এরকম হইতে হবে, এভাবে চলতে হবে, এভাবে করতে হবে, তুমি আমাকে ভালোবাসছো আমাকে ভালো রাখার জন্য এবং আমি তোমাকে ভালোবাসছি ভালো তোমাকে রাখার জন্য, তো এরকম কন্ডিশন তো আসার কোন সুযোগ নেই এখানে। তারপর ও বুঝতে পারছে ওর যে চেঞ্জ গুলো ঘটতেছে, তারপর ও জাস্ট এটাকে এটাই বললো যে তুমি বাইরে চেষ্টা করো, বাইরে এস্টাবলিশমেন্টটা নাও।
আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে ফয়সাল, এখন কি রিলেশনশিপ আছে?
এখন তার সাথে রিলেশনশিপ ওই অর্থে নেই,
নেই বলতে নেই, রাইট?
নেই।
কয় বছরের সম্পর্ক নষ্ট হলো?
এই 9 বছর চলছে।
9 বছরের সম্পর্ক একেবারে শেষ, রাইট? এবং বাবা মা কি চাচ্ছিল, দুই পক্ষেরই বাবা মা কি এখনো চায় যে সম্পর্কটা হোক?
দুই ফ্যামিলির এখন যেহেতু আমার বাবা মা বুঝছে যে আসলে আমার থেকে ব্যাপারটা যে আমি ওর প্রতি আগের মতো ওইভাবে না,
কিন্তু দুই পরিবারই চাচ্ছিল যে সম্পর্কটা থাকুক, এরকমই বিষয় ছিল, তাই?
হ্যাঁ এরকমই ছিল।
এটা কি প্রথম ভালোবাসা তোমার জীবনে?
হ্যাঁ প্রথম ভালোবাসা।
সে যাওয়ার পরে তার শূন্যতাটা কেমন?
হ্যাঁ শূন্যটা এখন পুরোপুরি তার শূন্যতা আমার মধ্যে, কারণ
তার সাথে কবিতা শুনতে চাচ্ছে না। কবিতা বলার জন্য তো আমি আসি, তোমারই লেখা কবিতা বলবো আমি, বাট আমি বলছি যে একদম ভেতরে র একদম ডেলিভারি, তুমি নোয়াখালী ভাষাতে বলতে পারো কোনো সমস্যা নাই, বাট র কথাগুলো বলো, কি চলতেছে ভেতরে? আদৌ কি কষ্ট পাও?
তোমার ঘটে যাওয়া 9 বছরের জীবনের জন্য।
আমি যেটা কষ্ট পাই আসলে ও আমার জন্য যেরকম মানুষ হয়ে আসছিল,
মুখের সামনে হাত দিলে কিছু শোনা যাবে না, ওইখানে মাইক্রোফোনে কথা।
আমার জন্য যেরকম মানুষ হয়ে আসছিল কিন্তু আজকে সে সেরকম মানুষটা নাই। সে আমি তাকে যেভাবে চিনি সে এখন তেমনটা না। তো এই ব্যাপারগুলো আমাকে কষ্ট দিচ্ছে। আমার প্রশ্ন এটাই, আমি তো তার প্রশ্নে কোন ধরনের আমার দিক থেকে আমি চেষ্টা করছি, কোন কমতি রাখি নাই, বা তার দিক থেকে রিয়েলি বা ট্রু লাভ হিসেবে যে জিনিসগুলো আসে আমি তার সাথে সে ব্যাপারটাকে প্লে করে গেছি এবং সে সেই জিনিসটা বুঝত, জানত এবং সেই জিনিসটাই বলতো যে তোমার মতো ছেলে আমি আমার লাইফে দ্বিতীয়টা পাবো না এবং আমি লাকি তোমাকে পেয়ে, সেই জিনিসটাও বলতো। কিন্তু এখন তাহলে সে এত কিছু বুঝে, এত কিছু সে আমাকে নিয়ে বলে, এতটুকু পর্যায়ে আসার পর এন্ড অব দ্য ডে সে এরকম রূপে কেন আমার কাছে আবির্ভূত হবে, এই রিয়ালিটি সে কেন আমাকে ফেস করতে হচ্ছে। বা আমি তো তাকে নিয়ে বিকল্প কোনো চিন্তা করি নাই যে না তাকে ভিন্ন আমাকে কাউকে গ্রহণ করতে হবে, ওর জায়গায় অন্য কাউকে আমাকে আনতে হবে, কিন্তু আজকে কেন আমার এই দিনটার মুখোমুখি হতে হলো, এই ব্যাপারগুলো এখন আমার মধ্যে আসতেছে। তো আমি তাকে আমার দিক থেকে যতটুকু কনভিন্স করা যায় যে আমাকে বোঝানো যায় যে তুমি তো আমার সবকিছু জানো, সবকিছুই বোঝো, বা আমার সম্পূর্ণটুকু তোমার মধ্যেই, তো তুমি এভাবে করে কেন আমার সাথে যেতে পারবে। তো এভাবে যখন প্রশ্নগুলো করতাম ও তখন বলতো এটা রিয়ালিটি, রিয়ালিটিকে মানতে হবে, এভাবে রিয়ালিটিটা যাচ্ছে। হ্যাঁ, তোমার জায়গায় তুমি আমার সাথে অনেক গ্যাপ রাখছো, অনেক কথা বলো নাই তোমার সাথে, তো কথা বলি নাই কখন, যখন ওর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতো তখন দেখা যাচ্ছে আমি ওর সাথে কানেক্ট থাকতাম না, ও ফোন দিত ফোনটা রিসিভ করতাম না, বাট কোনোভাবে যদি ও আমাকে কনভিন্স করে নিত বা ওর বোন দিয়ে ওর মাকে দিয়ে, তখন আমি আবার কাম ব্যাক করতাম, কোন ধরনের আর্গুমেন্ট ওইখানে করতাম না, না কেন আমি ফিরবো বা ও আমার সাথে এগুলো করে গেছে, ওগুলো কোনো করতাম না, আবার সেই তাকে গ্রহণ করে নিতাম। কিন্তু সে এখন বলতেছে যে আমি এতবার তার সাথে গ্যাপ করার পরও ও একেবারেই এখন ফাইনালি ওর দিক থেকে ব্যাপারটাকে ও স্টপ করে দিয়েছে এবং তার দিক থেকে সে আর কাম ব্যাক করার কোনো ওয়ে নাই। তো এভাবেই এখন বাস্তবতাটা যাচ্ছে।
তুমি কি চাও?
আমি এখন এই মুহূর্তে যেটা চাই, সে আমার লাইফে এভাবে হয়ে আসছিল, সে এখন সেভাবে নাই। তো সেভাবে নাই কেন এই প্রশ্নগুলো আমার মধ্যে কাজ করে। তো এই পেইনগুলো আমি পাই যে সে কেন এই এই বিহেভিয়ারগুলো আমার সাথে করে যাবে, বা আমার ইমোশনগুলোকে সে বুঝেও কেন আমার সাথে এমনটা করে যাচ্ছে, এই ব্যাপারগুলো আমার প্রশ্ন জাগে। এবং তাকে আমি করেছি, সে এগুলোর কোনো স্পেসিফিক কোনো আনসার দেয় না এবং দিয়ে যায় উনি। তো আমি এটাই বলেছি যে তুমি সবকিছু করে গেছো নিজের
রিলেশনশিপে জড়িত বা কিছু কোনো খবর পেয়েছো বা কোনো ইনফরমেশন তোমার কাছে আছে?
খবর আমি নেওয়ার চেষ্টাও করিনি, জাস্ট ওর বোনকে একদিন ফোন করেছিলাম যে আসলে কেউ কোনোভাবে কারোর সাথে এঙ্গেজ, তো ওর বোন তখন না, কোনোভাবেই না। তো আমি ওর প্রতি আমার যে কনফিডেন্ট কাজ করে যে না ও কোনোভাবেই অন্য কারোর প্রতি ইয়ে হবে না বা কোনো কারোর সাথে রিলেশন থাকবে না, আর যদি রিলেশন থাকে সেটা আমাকে বলেই যাবে, কারণ ওর সাথে আমার রিলেশন কোনো ধরনের লুকোচুরি ছিল না, সবকিছু আমি স্বচ্ছতা এবং জবাবদিহিতা পছন্দ করতাম। এটা তাকে আমি প্রতিবারই বলেছি যে তোমার যদি কোনো কিছু আমার থেকে মনে হয় আমার তোমার এই জিনিসটা আমাকে বলা উচিত, আমার থেকে বলে তুমি এই জিনিসটা কনফার্ম করবা, যে আমার মনে যদি হয় তুমি না আমার রিলেশনে তুমি ভালো নেই, অন্য কারোর সাথে তুমি ভালো থাকতে পারবা, তুমি আমার সাথে পারমিশন নিয়ে যেতে পারো। তো লাস্ট টাইম আমি তো যখন ওকে কোয়েশ্চেন করলাম যে এরকম, তো তুমি বলছো আমি তোমার সাথে এখন ভালো নেই, আমি অন্যভাবে ভালো থাকতে পারবো, তো আমি সে ব্যাপারটাকে ট্রাই করছি।
মূলত ফাইনালি কোন রিলেশনশিপ নাই এখন, এবং আমি যতটুকু আন্দাজ করতে পারছি ফয়সাল যে তোমার মধ্যেও কিন্তু ভালোবাসার সেই সেই মুহূর্তগুলো বা ভালোবাসার প্রতি যে সে টানগুলো সেগুলো কিন্তু এখন সেভাবে কাজ করে না। যেটা কাজ করে সেটা হচ্ছে কিছু হয়তো অপমান, কিছু হয়তো তোমাকে এড়িয়ে যাওয়ার যে কষ্ট, তোমার ইগো যেভাবে হার্ট হয়েছে তার বিভিন্ন রকমের বিহেভিয়ার অ্যাপ্রোচে, ইনফ্যাক্ট এই কষ্টগুলো মনে হয় খুব সুতীব্রভাবে তোমার মধ্যে বেশি মাত্রায় কাজ করছে ইদানিংকালে। এবং যে মেয়েটিকে ভালোবেসেছিলে তুমি, সেই মেয়েটিকে হয়তো খুঁজে ফিরে চেষ্টা করো প্রতি মুহূর্তে যে সে মেয়েটির দেখা কোথাও মিলবে কিনা।
সে মেয়েটি বলতে হ্যাঁ তাকে আমি খুঁজি, বাট এখনকার যে রূপে আমার সাথে আছে, নট লাইক
সে তাকে তো তুমি কোনোভাবেই চাও না বা কোনোভাবে পছন্দ করো না, বা এই মেয়েকে তো তুমি পছন্দ করো না অ্যাকচুয়ালি।
আমি হয়তো ওইভাবে এক্সপ্রেশনে আনতে পারছি না, বাট ও আমার সম্পূর্ণ সবকিছুই আসলে এমন কিছু ছিল না। আমরা আমাদের রিলেশন নিয়ে ওই প্রাউড ফিল করতাম, আমিও করতাম যে আমরা এত ইনোসেন্ট লেভেলে আছি বা এত সবকিছু ভালো বা সবাই আমাদের।
এমনকি যে মেয়েটি তোমার জীবন থেকে চলে যাওয়ার পরে তোমার জীবন স্থবির হয়ে গেছে, বিষয়টা তো এমনও না।
না, স্থবির হয়ে যায় নাই, কারণ রিয়ালিটি এমন যে আমাকেও চলতে হবে তাকে।
তুমি নিজের সাথে নিজেকে মানিয়ে নিয়েছো তোমার পৃথিবীতে।
হ্যাঁ, মানিয়ে নিয়েছি।
এই অসম্পূর্ণতা তোমাকে অনেক বেশি খোকলা করে দিচ্ছে, যে মেয়েটিকে তুমি প্রচন্ড পরিমাণে ভালোবেসেছিলে। ইনফ্যাক্ট তার সমুদ্রের মতো জলোচ্ছ্বাসের মতো ভালোবাসায় তুমি সাড়া দিয়েছিলে, এবং সেই মানুষটাকে হয়তো খুঁজে ফিরে বারবার দেখবার চেষ্টা করছো, আবার পেতে ইচ্ছে হয়, বা সেই মানুষটাকে, এই মানুষটাকে অবশ্যই না, সেই মানুষটার স্মৃতি হয়তো মাঝে মাঝে তোমাকে ভাবিয়ে তোলে, তোমার মধ্যে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আসে, তোমাকে কষ্ট দেয়।
গত ছয় আমি লাস্ট টু ইয়ার্স এর কথা বললাম, লাস্ট টু ইয়ার্স এ ওর সাথে আমার ব্যাপার, ওর যেই নেগেটিভ ব্যাপারগুলো ওগুলো চলে আসে, আমি ব্যাপারগুলো নোটিস করি এবং তাকে নক করি এবং তাকে বলে কয়ে আমি ব্যাপারগুলোকে রিয়েল ইয়ে করার চেষ্টা করি। এই যে মানে যত লেখা তাকে কেন্দ্র করে এবং তাকে এগুলো পাঠানো হয়েছে এবং সেটা তাকে বোঝানোর জন্য যে আমি তাকে আসলে কতটুকু ফিল করি বা তার প্রশ্নে আমার কতটুকু সবকিছু চ্যালেঞ্জের মুখোমুখি আছে। তো সে এতটুকু আমাকে গ্রহণ করেও সে এতটুকু ভাবে এই রূপটা আমার সাথে দিতে পারছে, এই বাস্তবতা আমি তার সাথে একসাথ করতে পারছি না। এবং আরেকটা কথা বলে দেই যে ওর মা কিন্তু স্পেশালি, আমি এটা জানলাম পরশু দিন তার থেকে, যে তার মা এখনো বলে যে ফয়সাল খুবই ভালো ছেলে। সে আমাকে বলে গেছে যে ওর ওর বাবা ওর মাই নাকি ওকে কনভিন্স করার চেষ্টা করছে যে কাম ব্যাক করানোর জন্য, বাট সে তার মতোই। তার বোন বোনের সাথে আমার কথা হয়েছে, তো ওর ওর বোন লাস্ট টাইম আমাকে যেটা
তোমার কথাবার্তায় যেটা আমার কাছে প্রতিভাত, সে অনেক অ্যাম্বিশাস ধরনের একজন মেয়ে, যে তোমার মধ্যে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চেয়েছিল। তোমার যেহেতু সম্ভাবনা ছিল, তোমার বিগিনিং থেকে তোমার ট্র্যাক রেকর্ড তাই বলে, সম্ভাবনাটা অনেক বেশি ছিল, বাট ফাইনালি যখন সেই রকম ভাবে সবকিছু ঘটেনি তখন তোমার ব্যাপারে সে নিরুৎসাহ হয়, উৎসাহ হারিয়ে ফেলে এবং অন্য কোন রিলেশনশিপে জড়িয়েছে কিনা সেটা হয়তো পরবর্তী বিষয়,
জড়াইনি আমি।
বাট তোমার ব্যাপারে অ্যাম্বিশন যেটা, সেটা সে অর্থে আর কাজ করে না। এগুলোই তোমাকে অনেক বেশি হার্ট করেছে, যে মেয়েটিকে তুমি বিশ্বাস করেছিলে, যে মেয়েটির পাগলের মতো ভালোবাসা তোমাকে তার প্রতি আকৃষ্ট করেছিল, সেই মেয়েটি শুধুমাত্র অ্যাম্বিশনের জন্য, তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এর মধ্যে কখনোই কোনো ভালোবাসা ছিল না।
এক্স্যাক্টলি দিস পয়েন্ট আমি এই ব্যাপারটাই ফিল করে যাচ্ছি,
আমি আমি অনুভব করছি, আমার বন্ধুরা আরো ভালোভাবে অনুভব করছে। এবং ব্যাপার যদি তাই হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে তুমি যেমন বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নিয়েছো, তার তোমাকে ছেড়ে যাওয়ার বা তার তোমাকে পক্ষান্তরে যে শূন্যতা উপহার দিয়েছে তার জন্য তোমার ভিতরে যেহেতু কোন রকমের সেই অর্থে কষ্টটা নাই, বাট তোমার ঘটে যাওয়া ছয় বছর জীবনের জন্য অনেক রকমের অনুতাপ আছে, ছয় বছরের স্মৃতির জন্য অনেক রকমের কষ্ট আছে, অনেক রকমের দীর্ঘ নিঃশ্বাস মিশে আছে, সেগুলোর জন্য কষ্ট তোমার সাথে হয়তো থাকবে সারা জীবন। ওই ছয় বছর তোমার একান্ত পুঁজি, যে ছয় বছরের কারণে তোমার এরকম বহু কবিতা হয়তো তোমার হাত দিয়ে উঠে আসবে, কিন্তু যেহেতু এই ঘটনাটা তোমার জীবনকে এলোমেলো করে দিচ্ছে না, তুমি মানিয়ে নিয়েছো তোমার বর্তমান পৃথিবীতে বর্তমান জীবনে, আমি হয়তো তোমাকেও মোটিভেট করার চেষ্টা করব না যে তুমি ফিরে যাও, আবার খুঁজে চেষ্টা করো যে সেই মেয়েটির মধ্যে আবার সেই তোমার তুমি যে মুক্তাকে ভালোবেসেছিলে তাকে ফিরে পাও কিনা, আমি এই ব্যাপারে হয়তো তোমাকে মোটিভেট করবো। আমার মনে তোমার ভিতর থেকে সে ধরনের কোন আগ্রহ বা আকাঙ্ক্ষা নাই।
না আগ্রহ, হ্যাঁ আকাঙ্ক্ষা নেই, সত্য কথা। কারণ কেন নেই, কারণ যে মানুষটাকে
আমি, সেটার ব্যাখ্যা তুমি দিয়েছ, আমরা এইভাবে জানতে থাকবো। ইনফ্যাক্ট তোমার কথা তোমার চাইতে অনেক বেশি বলেছে তোমার মন, তোমার কথা অনেক বেশি বলেছে তোমার একাকিত্ব, তোমার কথা আরো অনেক বেশি করে বলেছে, যে যখন মানে হিন্দি এক লাইনে কথাটা এরকম, মেয়ে আর মেরা তানহাই, আমি এবং আমার একাকিত্ব। যখন তুমি তোমার মতো করে তোমার পৃথিবীতে থাকো, যে মেয়েটি থাকবার কথা ছিল সে মেয়েটি সেই রূপে তোমার সাথে কখনোই ধরা দেয়নি, ভালোবাসার কথা আসলে, চিন্তার কথা আসলে, প্রেমের কথা আসলে, অনুভূতির কথা আসলে, সেই মেয়েটিকে হয়তো বারবার খুঁজে ফিরে দেখবার চেষ্টা করো, যার নাম মুক্তা, যে মেয়েটির হাত ধরে একদম প্যারালাল রেল লাইনের দুইজন ব্যালেন্স করে হাঁটবার চেষ্টা করছিল। আমি সেই মেয়েটির কথা বলছি যে মেয়েটি চাইলে যে কোনো কিছুকে কনভিন্স করতে পারত, অসম্ভব রকমের প্রেজেন্স অফ মাইন্ড, যে কোনো কিছুকে সামলে নেওয়ার ক্ষমতা রাখে। যে দুর্বলতাগুলো তোমার মধ্যে আছে সেই দুর্বলতাগুলোকে পরিপূর্ণভাবে ভরিয়ে দেওয়ার ক্ষমতাটা ওই মেয়েটির মধ্যে ছিল। তুমি সেই মেয়েটির প্রশ্নে অসম্ভব রকমের ডিপেন্ডেন্ট, যে মেয়েটি তুমি চাইব না করেও তাকে ভালোবাসতে বাধ্য হয়েছিল এবং ভালোবাসাটা সাধনার পর্যায়ে নিয়ে গেছিল। সেই এমন একটি মেয়ে যে মেয়েটি সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসার শিক্ষয়িত্রী হিসেবে প্রতিদিন একটু একটু করে ক্লাস নিতে নিতে তোমাকে ভালোবাসার পাঠ পড়িয়েছিল। পৃথিবীতে যতদিন বাঁচবে তুমি, যত রকমের ভালোবাসা তোমার হাতে উঠে আসবে, যত মানুষ তোমাকে ভালোবাসবে, পক্ষান্তরে শিক্ষয়িত্রী হিসাবে মুক্তা নামের সেই মেয়েটি পেছনে থাকবে। সেই তো না সতীকাগার যেখানে তুমি ডুব দিয়ে ভালোবাসার সুধা পান করেছ। এই কারণে মেয়েটি অবশ্যই মহিমান, এই কারণে মেয়েটি অবশ্যই তার স্পেশালিটি অন্য এক পৃথিবীতে, অন্য এক জায়গায়। মানুষ কালিমা লিপ্ত হতে পারে, কিন্তু মানুষের দ্বারা সৃষ্ট ভালোবাসা কখনোই কলঙ্কময় হতে পারে না। ভালোবাসা স্রষ্টার দেয়া এই পার্থিব এই পৃথিবীতে একটা রহমত, স্বর্গের থেকে যার্রা পরিমাণ যদি রহমতের কিছু জিনিস থেকে থাকে, সবকিছু নিহিত আছে এই প্রেম, এই ইশক, এই ভালোবাসার মধ্যে। সেটি পক্ষান্তরে এই মেয়েটি তোমাকে শিখিয়ে দিয়েছিল। কিন্তু মানুষ নামের যে মেয়েটি পৃথিবীতে এখন বর্তমান, সে কিন্তু এই ভালোবাসাকে কলুষিত করেছে। এ অপরাধ, এ পাপ, এ দোষ শুধুমাত্র মানুষ ওই ব্যক্তি মেয়েটির, কিন্তু যে শিক্ষাটা তোমাকে দিয়েছে তা তো ভালোবাসা, তা অমলিন, তা কোনোদিনই ভুলবার নাই। তাই যা মুখে তুমি বলছো আজ কয়েক লক্ষ মানুষের কাছে, তোমার মন থেকে যা উপস্থাপন করবার চেষ্টা করেছ, তুমি যখন একা হয়ে যাও, মানুষের কোলাহল থেকে অনেক দূরে চলে যাও, যখন ছয় বছরের আগের সেই জীবনগুলোতে মুক্তা মেয়েটিকে নিয়ে হারিয়ে যাও, তখন তোমার লেখনী একেবারে স্পর্শকাতর হয়ে ওঠে, তোমার মন, তোমার চেতনা সজাগ হয়ে ওঠে এবং চমৎকার কিছু উপস্থাপনা তোমার ভেতর থেকে বের হয়ে আসে। এই মেয়েটির উদ্দেশ্য করেই তুমি তো বলেছিলে, তুমি তো দিব্যি সব মানিয়ে নিয়েছ, পেরেছ তুমি। ভালোবাসা হয়তো এমনই, কাউকে নীরবে কাঁদতে হয়, কেউ নীরবেই চলে যায়, ভালোবাসার দায় আমাকে ছাড়েনি। এক বুক দীর্ঘশ্বাস আর মানব জমিনের হাহাকার আমার নিত্য তাড়া করে। আমি নানানভাবে নিজেকে বুঝাই, কোন যুক্তিতে আমার মুক্তি ঘটে না। আমি ভাঙছি, ক্রমেই ভেঙে পড়ছি। জানি আমার এই ভাঙার শব্দ তুমি অব্দি কখনোই পৌঁছবে না। মহাপ্রাচীর প্রাচীর গড়ে রেখেছো তুমি মনের দেয়ালে দেয়ালে, অথচ এই মন একদিন আমার ছিল, তুমি আমার ছিলে। যত অনুরণন বুঝতে এবং বুঝাতে আজ সে তুমি কত অচেনা, কত আপনার সে তুমি আজ কত দূরের একজন। আমার তুমি কে এই রূপে মানতে পারিনি, কোনোদিন এমনটি ভাবিও নি। তোমাদের নিজস্ব ভেবেছিলাম, ভেবেছিলাম আমারই মতন, আজকের বাস্তবতায় সব আত্মঘাতী মনে হয়। আমার আত্মার ভালোবাসার মৃত্যু ঘটে গেছে তোমাদের নিষ্ঠুরতায়। অনেক কেঁদেছি, অনেক চেয়েছি, কিন্তু তার ফল দিলে আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়ে ভালোবাসা নামক বিষয়টা আমার কাছে অভিশপ্ত করে দিয়েছ। আসলে আমারই সব দোষ, আমি তোমার মতো হতে পারিনি, পারিনি সহজে অতীতকে ভুলে যেতে। কেমনে ভুলবো বলো, আমার ভালোবাসার তো কোনো মোহ কিংবা মিথ্যা ছিল না, আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই, অসংজ্ঞায়িত সব। মুক্তা, এখন আমার বিশ্বাস হয় না তুমি আমার সাথে এমনটা করেছ। কোনোভাবে মেলাতে পারি না আজকের তোমাকে, তারপর সব সত্য, ঘটমান সত্য। তবে এই হোক জীবনের গল্প, ভুল ভুল মানুষের গল্প। কি অদ্ভুত ভাবে ভেতরে কথাগুলো উঠে এসেছে, এর প্রত্যেকটি বর্ণে, এর প্রত্যেকটি কথার গাঁথনীতে চমৎকার ভাবে তোমার ভেতর কথা বলেছে।
ওর কারণে আমার লেখা হয়ে উঠত বা লিখতাম, অনেক সময় ইন্সপায়ার করত আমাকে যে তুমি লিখতে পারো বা তোমার লেখার ব্যাপারগুলো অনেক ভালো। আমাদের একটা ডায়েরি ছিল, যে সম্পর্কের শুরু থেকে একটা ডায়েরি মেনটেন করতাম, ও লিখতো আমি লিখতাম, বা এইভাবে অনেক লেখা ওর কাছে আমার ছিল। তো রিসেন্ট আমি জানতে পারি ওর লেখাগুলো সব, আমি জাস্ট এগুলো আমার কাছে কোনো কপি রাখিনি, এগুলো রিসেন্ট কিছুদিন আগের লেখা। তো আগের যেগুলো ছিল এগুলো আমার কাছে কোনো কপি নেই, আমি ওর কাছেই রাখছিলাম, কারণ আমি আসলে আমার কাছে হয়তো ওভাবে সেফ থাকবে না, অত যেহেতু বাসায় থাকে ওর কাছে অনেক সেফ থাকবে ব্যাপারটা। তো আমার কাছে মনে হতো এটা একটা জাস্ট আমি তার কাছে রাখছি একটা আমানত, আমার একটা ব্যাপার, ওই এটার সংগ্রাহক। কিন্তু লাস্ট টাইম আমি শুনতে পাই যে সেগুলো আমি ওর কাছে, যখন রিলেশনশিপটা এভাবে যাচ্ছিল, তো আমি ওর কাছে বলছিলাম কোনো কিছু আর চাইনি, যে আমার চিঠিগুলো তোমাকে যেভাবে দেয়া ওগুলো আমাকে ব্যাক দিও বা এরকম। তো বলছে যে আমি তো সব ছিঁড়ে ফেলছি। হ্যাঁ, তো মানে কতটুকু কি পর্যায়ে তার মন মানসিকতা ওই পর্যায়ে পৌঁছালে সে এই কাজটি করতে পারে। তো আমি ওকে লিখেছি যে আসলে তুমি যে কাজটা করেছ, যে তুমি আমাকে আমাকেই তুমি যে ব্যাপারটা তুমি পছন্দ করতে আমার ভিতর থেকে, আর সেই ব্যাপারটাকে তুমি ধ্বংস করছো, এবং সবকিছুই তুমি আসলে আমার ভিতরের যে ব্যাপারগুলো তুমি নিজেই বের করে নিয়ে আসছো, বা তোমার দিক থেকে আমাকে ওইভাবে তৈরি করছো, আর তুমি এখন সবকিছুকে অস্বীকার করে ওই পর্যায়ে নিজকে নিয়ে ভাবছো।
একদম শেষ মুহূর্তে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নাও ফয়সাল, এবং যেহেতু তোমাদের ভালোবাসার তীব্রতা ওই জায়গাতে নেই, আমি চাইব না আরোপিত করে আবার সেই সম্পর্কটা জোড়া লাগাতে, আবার তোমাকে বিনে পয়সায় কষ্ট কিনে নিয়ে এসে দিতে। বাট যে অনুভূতির বর্ণনা তুমি দিলে, তারপর থেকে আমি অবশ্যই চাইব ফয়সাল যে, এবং স্রষ্টার কাছে দোয়া করব, তুমি যে ধরনের ভালোবাসা ডিজার্ভ করো স্রষ্টা যেন তোমাকে সে ধরনের ভালোবাসার সাক্ষাৎ পাইয়ে দেন। কারণ সত্যিকারের ভালোবাসার পূজারী তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই, এবং অবশ্যই তোমাদের বৈবাহিক জীবনের পর থেকে সেই রকমই কোন প্রেমময় সম্পর্ক তৈরি হোক, যেমন সম্পর্কের স্বপ্ন তুমি দেখে চলেছ, যেমন সম্পর্ক অ্যাকচুয়ালি তুমি শিখেছ সেই মেয়েটির কাছ থেকে। আমি একদম শেষ মুহূর্তে আমার বন্ধুদের উদ্দেশ্য করে, সবাইকে উদ্দেশ্য করে আনুষ্ঠানিকভাবে তুমি বিদায় নিয়ে নাও, তারপর আমিও বিদায় নিব।
লিসেনার, আজকে সবাই আমাকে শুনলেন, আসলে অনেক কিছু হয়তো এখানে সময় স্বল্পতার কারণেই, প্রোগ্রামের অনেক ফর্মালিটির কারণে অনেক কিছু আসলে আমি ভিতর থেকে ওইভাবে আনতে পারি নাই। বাট আসলে সত্য ব্যাপার এটাই যে ভালোবাসা ইনোসেন্ট, যে যাদের ট্রু লাভ তারাই ফিল করতে পারবেন, যে আসলে একটা মানুষ তার চেনা মানুষ চেঞ্জ হয়ে গেলে যে আসলে কিরকম ব্যাপার বাস্তবতা তাকে ফেস করতে হয়, বা কিরকম সবকিছু তার সামনে চলে আসে। তো ভালোবাসুন, আপনারা সঠিক মানুষকে দেখে ভালোবাসুন, যে আপনার ভালোবাসাটাকে ডিজার্ভ করে এবং আপনাকে লাইফ টাইম তার ভালোবাসার মাধ্যমে আপনাকে আবদ্ধ করে রাখবে, এটাই আমি সবার জন্য বলবো।
আমিও বিদায় নিব বন্ধু, বিদায়ের শেষ মুহূর্তে এই ফয়সালের, ফয়সাল যা কথা বলেছে তার চাইতে অনেক বেশি তার লেখনীতে স্পষ্টত ফুটে উঠেছে, শেষ লেখাটা আমি পড়তে পড়তে বিদায় নিব। এই লেখাটি উদ্দেশ্য করে, সেই মুক্তা নামের মেয়েটিকে উদ্দেশ্য করে লেখা, যে লেখাটি এখন পর্যন্ত মনে হয় পৌঁছানো হয়নি তার কাছে, বাট তার মনের কথাগুলো খুব চমৎকারভাবে এখানে ফুটে উঠেছে। ভালোবাসা প্রবণ একজন মানুষের আক্ষেপ বাসফলন যাই বলি না কেন, সবকিছুই হয়তো বিমূর্ত হয়ে উঠেছে এই লেখাগুলোতে। এই কথা লেখাটা পড়তে পড়তে আমি বিদায় নিয়ে নেব বন্ধু আপনাদের সকলের কাছ থেকে। এমনই তোমার কথাগুলো সত্য মেনেছিলাম, বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসেরই প্রতিদানে আজ আমি তোমার ভালোবাসার দিশেহারা নিঃস্ব একজন। আজকের প্রেক্ষাপটে তোমার হৃদয় ঘটিত সব বলা কথাকে, লেখা আবেগগুলোকে কেবলই বেশব্দে গঠিত কোন মিথ্যে বাক্যের ফুলঝুরি মনে হয়, যে মিথ্যে মিথ্যে নীল হয়ে গেছে ভালোবাসার আকাশ। এ হয়তো তবে তোমাকে লেখা আমার শেষ উপাখ্যান, তোমাকে যত লিখেছি বলেছি বা বুঝাতে চেয়েছি, আমাকে সর্বোপরি আমার ভালোবাসাকে তত যদি কোন নির্বোধ প্রাণীকেও করতাম আজকে আমি তার প্রভুত্ব পেতাম, তার কাছ থেকে নির্ভেজাল ভালোবাসা পেতাম, তাতে করে আমারই এক জীবন ধন্য হয়ে যেত। তোমাকে বলবার লিখবার জন্য আমি আজ আর কোনো ভাষা খুঁজে পাই না, সব মনে হয় ফুরিয়ে গেছে। স্বার্থপর প্রেমিকা তুমি, স্বীয় সুখের তাড়নায় তুমি আমাকে নিগৃহীত করলে, একেবারে জন্যও ভাবলে না আমার সাধনার ভালোবাসার কথা, আমার কথা। ভালোবাসা বলতে তুমি নিজের ভালো থাকাটাকেই বুঝলে, আমার ভালোটাকে বুঝলে না। দেহ মনে তুমি এক স্বপ্ন ভোগ প্রতিমা, আমার স্বপ্নকে তুমি গড়তে আসনি, ভাঙতে এসেছ, দুধের মাছির মতো সাময়িক স্বপ্ন উড়াতে এসেছ এই জীবনে। যেখানে এক বিশ্বাসে তোমাকে চেয়েছিলাম, সেখানে আর চরম আস্থাহীনতায় তোমার তথাকথিত ভালোবাসাকে কবর দিলাম। জেনে নিও, সত্য ভালোবাসার যে সাধনা আমি করেছিলাম, স্বমহিমায় যে ভালোবাসার মৃত্যু ঘটালে তুমি, আজ আমি চিৎকার করে বলতে চাই, তোমার কাছে প্রেম বলে কিছু নাই, অপ্রেম তোমার মননে, শরীরে, নিঃশ্বাসে, ভালোবাসাতে। তুমি জানো না তোমার হৃদয় পার্থিব বিষয়ে পরিপূর্ণ, সামাজিকতায় তোমার দর্প, লোকাকিতায় তোমার সহবাস, সার্বজনীন তোমার মনের অনুরণন, তুমি নিতান্তই এক লোকমুখী ব্যক্তিত্ব। তোমার ভালোবাসায় ভালো থাকা হল না আমার, তাতে কি নষ্ট হয়ে যাচ্ছি এবং কষ্ট পাচ্ছি। এই কষ্ট শুধু আমারই, কষ্টগুলো দৈবাত আমাকে সঙ্গ দেয়। আমি এখন সব মেনে নিয়েছি, এ হয়তো আমার অদৃষ্টে লেখা ছিল। এই জীবনে মানুষকে কত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, না হয় আমি অপ্রত্যাশিতভাবে তোমার সাথে কিছু অপ্রত্যাশিত অভিজ্ঞতায় কাটালাম 8টি বছর, যে 8টি বছর আমার জীবনের বইতে তোমার নামে অপ্রেম অধ্যায় হিসেবে জুড়ে থাকবে জনম জনম। ভালো থেকো, ভরপুর প্রেম নিয়ে স্বতঃস্ফূর্ত আনন্দে সুখী হও, ভুলে যেও আমাকে, এই নষ্টকে, তাতে তোমার স্বস্তি, তাতেই আমার মুক্তি। বিদায়, তবে বান্ধবী বিদায়। বিদায় নিচ্ছে আমি আজকের এই ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে, বিদায় নিচ্ছে সবার জন্য নিরাপদ জীবনের প্রত্যাশা কামনা করে। আমার চিরায়ত সেই কথাগুলো আরেকবার আওড়াতে আওড়াতে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
খুব বেশি নিরাপদে, খুব বেশি ভালো। আজকের মতো বিদায় নিচ্ছি ভালোবাসার বাংলাদেশ থেকে, আবারও কথা হবে বৃহস্পতিবারের ঠিক রাত 10:30। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএম এর সঙ্গেই থাকুন এবং অনেক বেশি ভালোবাসুন।
যাইবা যদি কেন প্রীতি বাড়াইলাই বন্ধু ছেড়ে যাইবা আমি নিজে অপরাধী হে কি লিব আমি নিজে
This track was downloaded from FusionBD.com.